This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, সপ্তাহ ঘুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনার সঙ্গে হচ্ছি আমি আর জি কিবরিয়া, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জি রাজু, সাউন্ড এডিটর মঞ্জু এবং একজন বন্ধু। আমরা শুরুতেই, মানে অনুষ্ঠানের শুরুতেই আজকে জেনে নিতে চাই আর জি রাজুর কাছ থেকে কে রয়েছে আজকের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি রায়হান রাব্বি। দু ভাই বোনের মধ্যে তিনি বড়। ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন লেখাপড়া শেষ করে জজ হবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। খেলাধুলা করতে পছন্দ করতেন ভীষণ রকমের, বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতেন সময় পেলেই। বর্তমানে মানুষের বিপদ দেখলে তাদের পাশে দাঁড়ান, কিন্তু কি কারণে আজ তিনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে, তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম রায়হান রাব্বি আজকে রয়েছেন আমাদের সঙ্গে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। যাহা বলিব সত্য বলিবতে কনফেস করার জন্য তিনি এসছেন, তার কাছে আমরা যেতে চাই। তবে তার আগে বলছি, অনুষ্ঠানে থাকছে বরাবরের মতো SMS পোল, যেখানে ভোট করে আপনি জানাতে পারবেন আপনার মতামত, আপনি অনুষ্ঠানটিকে বা আপনি আজকের এই ঘটনাটিকে কতটুকু বিলিভ করছেন বা করছেন কিনা। একই সাথে আমাদের এই অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে বরাবরের মতোই আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার সঙ্গে আমি অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, বরাবরের মতো আপনাকে আমরা সাথে পেয়েছি, এবং আপনি আজকের এই পুরো অনুষ্ঠান শুনে মূল্যবান মতামত যেভাবে প্রদান করে থাকেন সেটা নিশ্চয়ই আজকেও করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মূল পর্বে যাবার আগে আমরা রায়হান রাব্বিকে পেয়েছি। রায়হান রাব্বি, আমরা আমাদের অতিথিকে যে প্রশ্নটি করতে চাই সবার মতো করেই, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিবতে যারা আসে তারা নিজের বিবেকের তাড়না বোধ থেকে আসে, এবং আমরা বিলিভ করি এই বিবেকটা কোনো না কোনো ঘটনার দ্বারা জাগে। সেটা হতে পারে বন্ধুর দ্বারা, হতে পারে কোনো প্রিয় মানুষের দ্বারা, কিংবা কোনো ঘটনার দ্বারা, যে কোনো কিছুর মাধ্যমেই হোক না কেন। আপনি অপরাধ করেছেন এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু অপরাধ করে এই যে স্বীকার করবেন, এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছেন?
এই বিবেক জাগানোর কাজটি আসলে করেছে আমার এক ফ্রেন্ড, তার নাম আসিফ, আসিফ আর রাজীব। ওরা বলছে যে তুই এখানে যা, ওইখানে গিয়া তোর জীবনে যত ভুল আছে, অপরাধগুলো আছে, সবকিছু গিয়ে ওইখানে গিয়ে স্বীকার কর।
তারা আপনাকে কি পরামর্শ দেয় ভালো কাজ করার জন্য, খারাপ কাজ থেকে দূরে সরে আসার জন্য?
হ্যাঁ, তারা সবসময় আমাকে পরামর্শ দিত যে তুই ভালো কাজ কর, আমাদের সাথে খেলাধুলা কর, নেশা জগতে যাইস না, তারপরে এই সব খারাপ কাজ গুলাতে করিস না।
ওকে, আপনার বন্ধুরা কি আজকে এখানে শুনছে আমাদের রেডিওটা শুনছে?
হ্যাঁ, অবশ্যই শুনছে।
আসিফ এবং রাজীব, আপনাদের দুজনকে অভিনন্দন জানাই আমরা যাহা বলিব সত্য বলিব থেকে। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রায়হান রাব্বির জীবনের যে অপ্রিয় সত্য, সেই অপ্রিয় সত্য থেকে দূরে সরে আসবার জন্য এবং একই সাথে তার বিবেকের দ্বারটি খোলার জন্য তার বন্ধুরা কাজ করেছে। আমরা প্রবেশ করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্বে। আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব মূলত তিনটা পার্ট আমরা বলে থাকি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ভুল বা অপরাধের কারণটা কি, আরেকটা হচ্ছে ভুল বা অপরাধ কি এবং তার শেষ পরিণতিটা আসলে কি। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। জি, আপনি শুরু করুন।
জি, আমার নাম রায়হান রাব্বি। সবাই তো শৈশব থেকে শুরু করে, তা আমিও শৈশব থেকে শুরু করতেছি। ছোটবেলায় খুব মানে ভালোভাবে জীবন কাটতেছিল, পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, মানে ফ্যামিলি থেকে যা চাইতাম তাই পাইতাম এক কথা আর কি। তো এরকম করে প্রায় ক্লাস সিক্স শেষ হয়ে যায়, সেভেনে যখন উঠি তো আমার মানে আমার আব্বু ড্রিঙ্কস করতো, মানে মদ খাইতো আর কি।
বুঝলেন কিভাবে আপনি?
মানে বুঝলাম বাসায় এসে মানে চিল্লাচিল্লি করতো, আমার আম্মুরে মারধর করতো, আমাদের কিছু বলতো না আর কি, আম্মুরে মারধর করতো, মানে আম্মু আমাদেরকে বুঝতে দিত না আর কি এরকম। তো অনেক আগে থেকেই, ছোটবেলা থেকে এরকম দেখতাম। যখন ক্লাস সেভেনে উঠি আমি, তারপর মানে আমার আব্বুর অত্যাচার আরো বেড়ে যায়। ঠিক আছে, মানে জায়গা জমি এগুলো বিক্রি করতে থাকে, মানে জুয়া খেলতে থাকে, নেশা করতে থাকে, তারপরে ফ্যামিলিতে আরো মানে টর্চার করে, অনেক টর্চার করে। তারপর তখন থেকে আমার মনে একটা জিদ জাগে যে মানে নেশা জগৎটা কি, নেশা করলে কি হয়। তারপরে আমি আমার এক বড় ভাই, তো তার সাথে সে আমাকে মানে সিগারেট খেতে বলে, তো আমি তার সাথে সর্বফার্স্ট স্মোকিং করি তার সাথে।
আচ্ছা,
তো কন্টিনিউ না।
কোন ক্লাসে থাকতে স্মোক করলেন আপনি?
সেভেন, ক্লাস
সেভেনে থাকতে। ওকে,
তো সে আমার শিখাই দেবো কন্টিনিউ না, মানে সপ্তাহে একদিন দুই দিন এরকম করতাম। তারপরে এরকম করে মানে ক্লাস সেভেন শেষ হয়ে গেল। যখন আমি এইটে, তারপরে মানে আমাদের অবস্থা একটু খারাপের দিকে চলে যায়, কি আমার আব্বু জায়গা সম্পত্তি বিক্রি করতে থাকে, আমাদের অবস্থা খুবই খারাপের দিকে চলে যায়, আম্মু কিস্তি থেকে টাকা নেয়। তারপরে এরকম এইটেও এরকম স্মোকিং আর অন্য কোনো নেশা না। তারপরে এরকম করে এইট শেষ হয়, যখন আমি নাইনে উঠি, তারপর মানে আমার আব্বুর অত্যাচার আরো বেশি বেড়ে যায়। আমাদের যে বিল্ডিংটা ছিল মানে সেটা বিক্রি করে দেয় আমার আব্বু।
কয়তলা বিল্ডিং ছিল?
একতলা, একতলা বিল্ডিং ছিল,
একতলা বিল্ডিং ছিল। হ্যাঁ,
জায়গা সহ ওই মানে বিল্ডিংটা আব্বু বিক্রি করে দেয় টাকার জন্য আর কি। তারপরে আমরা অন্য একটা ঘর উঠাই, ওইখানে থাকি। তারপরে ক্লাস নাইনে ওই বড় ভাই আমাকে বলে যে এগুলা নিয়ে আসো, মানে খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য যেসব আসবাবপত্র আর কি, মানে শিরিশ যেটাকে আমরা শুই বলি, তারপর সিগারেট এসব কিছু নিয়ে আসতে বলে। তা আমি নিয়ে আসি, আমি বসে সিগারেট খাইতেছি, উনি এগুলো খাইতেছে। আমার জিজ্ঞেস করে তুই এগুলো খাইবি? আমি কি না, আমি তো এগুলো খাইলে তো মরে যাম, আমি তো এগুলো খাবো না। না, সিগারেট খাস না, সিগারেটের দুয়ার মতোই নিয়ে খা। তো আমি একটান দুইটান দিতাম এরকম করে, তার সাথে এরকম খাইতাম, তো মানে ফ্লেভারটা আমার খুব ভালো লাগতো।
ওকে,
তারপরে মানে আমি কন্টিনিউ খাইতে থাকি তার সাথে, মানে তাদের অবস্থা মানে অনেক প্রভাবশালী, তো তারা প্রত্যেকদিন সে খাইতো, তার সাথে আমি খাইতাম, প্রত্যেকদিন খাইতাম খাইতাম। তারপরে ক্লাস নাইনে প্রথম মানে আমার আব্বুর গায়ে আমি হাত তুলে, মানে আমিও নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার আব্বু নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো আমার মার আবার শ্বাসকষ্টের রোগ আছে, তো আমার আম্মু সেদিন খুব অসুস্থ, মানে বিছনা থেকে উঠতে পারতেছে না। তো আমার আব্বু আইসা আম্মুর একটা বাড়ি মারছি, উমরে একটা বাড়ি মারছে। তারপর আবার আমার আম্মু অনেক কান্না করতেছে, তখন আম্মুরে ঘর থেকে টেনে এসে মামুরে বের করে। তারপর আম্মু উঠতে পারতেছে না, আমার বলতেছে বাবা আমার একটু উঠাও। তারপর আমি মার উঠাতে পারি না, মা উঠতে পারে না। তারপরে মানে আমাদের ঘরের ওই পাশে আমার চাচি আমাদের ঘরের ওইখানে নিয়ে যায়। ওইখানে যাওয়ার পরে আমার মা মানে বসে রয়েছে, উঠতে পারে না। তখন গিয়ে আমার আম্মুকে অনেক মানে মারতে চায়, মারধর করে। তখন মানে আমার খুব রাগ উঠে যায়, তখন তো আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। তখন আমার সামনে একটা ইটা ছিল, তখন আমি ইটাটা আমার আব্বুর গায়ে ছুঁড়ে মারি, সেটা তার পিঠে লাগে। তো আমার আর কিছু বলতে পারে না, আমার আব্বু মানে চাচুরা ছিল, তারা ধরছে যে গোলাপের মানুষ বোঝে নাই, তো আমার আর কিছু বলে নাই। মানে তখন থেকেই একটা সাহস জেগে গেল যে আব্বুর মারলাম, কিছু হইলো না। তো এরকম ক্লাস নাইনে এরকম আব্বুর গায়ে প্রথম হাত তুললাম, তারপরে ক্লাস টেনে উঠলাম, এমনি ক্লাস নাইন শেষ, টেনে উঠলাম। যখন আমি এসএসসি পরীক্ষা দিব, এমনি নেশা কন্টিনিউ চলতেছে কোন রকম, মানে পড়াশোনা করতেছি। তারপরে যখন ক্লাস টেনে আমি এসএসসি পরীক্ষা দিব, তার এক মাস আগে আমার আব্বু নেশা করে আমার বইগুলো আর আমার জামা কাপড় সব পুড়ে ফেলে, মানে দরজা বন্ধ করে ভিতরে দিয়ে আমাদেরকে মানে ঘর থেকে বাইরে করে দেওয়া, সব বইগুলো পুড়ে ফেলে। তারপরে আমি মানে রুম খুলে দেখার পরে আমার অনেক খারাপ লাগে, সেদিন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। তারপর ওই দিন আমার আব্বুকে আমি মারি একটা কাঠ দিয়ে, মানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তো মাতাল অবস্থায় মানে সোফার উপরে বসে রয়েছে। তারপর আমার আব্বুর আমি মানে ছয় সাতটা বাড়ি দিই, মানে দুইটা বাড়ি যখন দিচ্ছি, তখন আমার আব্বু বলছে যে বাবা আমার আর মারিস না, আমার একটা বাড়ি দিলে আমি মরে যাবো। মানে তারপরও তখন তো আমি মানে স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তারপরে আমি আরো তিন চারটা বাড়ি মারি, তখন আমার আব্বুর পাটা ভেঙে যায়। তারপরে মানে আমি বাসা থেকে বের হয়ে যাই, নানি বাসায় চলে যাই, মানে দুই দিন ওই বাসায় থাকি আমার চাচুর আমার খোঁজে মানে মারার জন্য। তারপরে আমার মামা ওই বাসা থেকে আমার নিয়ে আসে, তারপরে মানে আমি আব্বুর কাছে ক্ষমা চাইতে আসি। মানে আব্বু সকালে কিছুই মনে থাকে না, রাতে যা করে সকালে কিছুই মনে থাকে না, আব্বু বলতেছে আচ্ছা থাক করে মাফ করে দিচ্ছি কিছুই মনে। তো এরকম করে আমার আব্বুর সাথে মানে আমার চাচুরা বলে যে তোর ছেলে ধরে মারে তুই কিছু কস না, তোর জীবন দিয়ে দে, এরকম কিছু বলে আমার চাচুরা। তখন আমার মার সাথে ঝগড়া হয় আমার চাচুর। তখন মানে আমার মানে যে ফ্রেন্ড সার্কেল ছিল সবাই আর কি খারাপ, অনেক খারাপ খারাপ ফ্রেন্ড সার্কেল ছিল। তখন সেদিন আমি আমার কি করছি, তার আগের দিন আমি একটা পিস্তল আনছি আমার এক বন্ধুর কাছ থেকে, 1000 টাকা দিছি। ওরে বলছি কি যে একটা একটা গুলি করবো এক জায়গায়, মানে পানিতে অথবা বালুতে আমাকে একটা পিস্তল দি, একটা গুলি করবো।
পিস্তল আনার পেছনের কারণটা কি ছিল?
মানে এমনি ওদের সাথে সবসময় পিস্তল থাকতো,
মানে শখ হয়েছে আপনার পিস্তল?
মানে পিস্তল নিয়ে ঘুরবো এরকম কিছু শখ হয়েছে আর কি।
ওকে,
তো আমি বাসায় না মানে আমার বিছানার নিচে রেখা দিই, কেউ বুঝতে পারে না। তো পরের দিন আমার আম্মুর সাথে ঝগড়া হয়, তো আমি ক্রাইম খেলতেছি, তখন শুনি যে আমার এক ফ্রেন্ড এসে বলতেছে যে তোর আম্মুর সাথে তো ঝগড়া হয়েছে। তো আমার আম্মুর একটা মানে বকা দিছি, যে একটা বকা দিছি।
ওহো,
তো আমার আম্মুর বকা দিছে, আম্মুর মানে ইটা ফেকে মারছে।
কে করেছে এটা?
আমার চাচু বারান্দা থেকে ইটা ফেকে মারছে আমার আম্মুর। আমার আম্মুর শরীর লাগে না, আমার বোনের শরীরে লাগছে। তো আমি বাসা আসার পরে তো আমি তো নেশাগ্রস্ত অবস্থায়, তো আমার আম্মুর কিছু বললে আমার অনেক অনেক খারাপ লাগে, মানে আব্বুরই তো আমি মারি আম্মুর কিছু বললে। তখন ওই পিস্তলটা বের করা মানে লক করা ছিল পিস্তলটা, তখন আমি আমার মানে চাচার পায়ে রানের বরাবরে মানে গুলি করতেছি। তখন টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হয়, আমার চাচার বাম পায়ে গুলিটা লাগে। তারপরে গুলি করে বাসা থেকে বের হয়ে যায়, মানে আমার কেউ ধরতে আসে না, ভয় পায় কি, সবাই আমার ভয় পেতেছে আমার হাতে পিস্তল, তো আমার কেউ ধরতে আসে না। তারপরে আমি আবার আমার নানি বাড়িতে চলে যাই। তো নানি বাড়িতে চলে যায়, নানি বাড়িতে আমার আর কেউ মানে খোঁজ খবর নেয় না। আমার আম্মু এমনি যায় আমার দেখে আসে, কিন্তু টাকা পয়সা দিয়ে আসে, কিন্তু কেউ কিছু কয় না, আমার খুব ভয় পায়। তারপরে শুনতে পেলাম কি যে আমার চাচুর মানে পা ঠিক হবে না, মানে হাড্ডির উপর দিয়ে তো গুলিটা গেছে, মানে এই পাটা মানে কেটে ফেলতে হবে। তারপর আমার চাচুর পাটা কেটে ফেলতে হবে।
প্রিয় শ্রোতা, আমরা আজকে মানে হলিউডের মুভিতে বা অন্যান্য জায়গাগুলোতে যেরকম শুরুতেই যেরকম দুর্ধর্ষ কিছু ব্যাপার স্যাপার থাকে, সেরকম একটা মুভি আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এবং সেখানে যে ছেলেটিকে আমরা পাচ্ছি সেই ছেলেটির নাম হচ্ছে রায়হান রাব্বি। একেবারে চরম অসুস্থ একটা পরিবারের মধ্যে বড় হচ্ছেন, এবং একটা কথা আছে, শিশুকে তুমি যে পরিবারেই রাখবে, যে ধরনের পরিবেশে রাখবে, শিশু ঠিক সেইভাবেই বিকশিত হবে। তার চলন্ত উদাহরণ আজকের এই রায়হান রাব্বি। কি দুর্ধর্ষ শৈশব, এবং সেই শৈশবে তার দুর্ধর্ষতার পেছনের একমাত্র কারণ হচ্ছে তার পারিবারিক ভাবে যে পরিবেশ, এবং কোনোভাবেই একটা শিশুর বেড়ে ওঠার জন্য মনোজাগতিক বিকাশের জন্য এই ধরনের পরিবেশকে টলারেট করা যায় না। আমার মনে হয় আমার মতো করে আমাদের যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি নিশ্চয়ই আজকে রাব্বিকে শুনছেন, এবং তিনি তার মূল্যবান মতামত অনুষ্ঠানে শেষে গিয়ে প্রদান করবেন। হ্যাঁ রাব্বি, তারপর?
তারপরে আমি কিছুদিন নানি বাসায় থাকলাম, তারপর আমি আমার আম্মুর সাথে আমার বাসায় আসি। তারপর মানে এলাকায় যারা প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে বিচার দেয় আমার বড় জ্যাঠা।
কোন ক্লাসে থাকতে আপনি ঘটনাটা ঘটেন?
ক্লাস টেনে
থাকা অবস্থায়। ওকে, বাবার গায়ে হাত তুলেছেন কোন ক্লাস থাকা অবস্থায়?
তিনি
ক্লাস টেনে। ওকে, বিচার করার ব্যাপারে কথা বলছিলেন?
হ্যাঁ, বিচার করার ব্যাপারে মানে ওই যে যারা প্রভাবশালী ব্যক্তি ছিল আমাদের এলাকায়, তো তারা আমার বিচার করতে চায় না, যেহেতু ছেলেটা খুব খারাপ, ও যদি আমাদেরকে মেরে ফেলে ঠিক আছে তোর ভাতিজার বিচার তুই কর। তো আমার চাচুরা জ্যাঠারা আমার কিছু বলতো না, মানে সবাই অনেক ভয় পেত, কেউ কিছু বলতো না, খালি বলতো কি যে আমার দাদি বলতো যে ওর বিচার আল্লাহ করবো, ঠিক আছে, আর কিছু বলা লাগবো না, অনেক খারাপ। তা আমার কেউ আর কোনো কিছু বলতো না।
ওকে,
তারপরে মানে নেশার পেছনে মানে আমার আরেকটা শখ জাগে কি, মানে মেয়েদের প্রতি একটা শখ জাগে।
কিভাবে জাগলো এটা?
মানে মেয়েদের প্রতি একটা, আমার সাথে পড়তো একটা মেয়ে, তার নাম ছিল নুসরাত আর কি, তো তার আমি লাইক করি, তার বলি, তার সাথে আমার বেশ কিছুদিন সম্পর্ক ছিল আর কি, প্রায় 6-7 মাস সম্পর্ক ছিল। তারপরে সে আমার পছন্দ করে না, সে আমার লাইক করে না আমার বলতেছে, তো সে চলে গেছে, মানে আমার সাথে আর কথা বলে না। তারপরে আমি ভাবলাম যে আমার চেহারা এরকম, আমি নেশা করি, আমার তো কোনো মেয়ে লাইক করবো না, তো যদি কিছু করতে হয় তাহলে জোর করে করতে হবে।
সেই সময়টাতে আপনি কি কি নেশা করতেন?
সেই সময়টাতে আমি নেশা করতাম মানে গাঁজা খাইতাম মাঝে মধ্যে, ইয়াবা খাইতাম কন্টিনিউ, আর মাঝে মধ্যে ফেন্সিডিল খাইতাম, আর হেরোইন চলতো মানে কন্টিনিউ বলতে।
এগুলোর জন্য তো প্রচুর পরিমাণ টাকার দরকার, আপনি টাকা পেতেন কত?
টাকা পেতাম তখন ওই যে ভাইটার কথা বললাম আমার শিখাইছে, মানে তারা তো অনেক প্রভাবশালী ব্যক্তি, তার মানে 18 লাখ টাকা দিছিল তার ব্যবসা করতে আর কি, সেই টাকা থেকেই যখন যা চাইতাম আর কি উনি আমার দিত। তারপর যখন মানে সে একেবারে নিঃস্ব হয়ে গেল, তার কোন টাকা পয়সা নাই, তখন তো আমার কোন টাকা পয়সা নাই, তখন মানে চুরি করার প্রতি আমার একটা নেশা জাগে।
সেই প্রসঙ্গে আমরা পরে আসতে চাই, তার আগে আপনি নুসরাতের কথা বলছিলেন, তারপর?
হ্যাঁ, তারপর নুসরাত আমার সাথে কথা বলতেছে না, তো আমি আমার মনে একটা জিদ জাগে কি যে কোনো মেয়ে তো আমার লাইক করবে না আমার চেহারা এরকম, তো যা কিছু পাইতে হয় জোর করে নিতে হবে। তো মেয়েদের প্রতি একটা নেশা জাগে। তো তারপর আমি একদিন দোকান থেকে আমার আব্বু আমার লিচু কিনা দেয়, তো আমি লিচু নিয়ে বাসায় আসতে থাকি। তো রাস্তার পাশে একটু দূরে একটা জানালা দিয়ে একটা মেয়ে মানে আমার দিকে হাসি দেয়। তো মেয়েটা আমার মানে হাসি দেখে আমার খুব ভালো লাগে যে ও আমার দিকে কেন হাসি দিল। তো আমি বাসায় লিচুটা আমার আম্মু হাতে রাখা আমি হাতে দিয়ে চলে গেছি আর ঘরের ভিতরে আমি আর ঢুকিনি। তো আমি ওর বাসায় গেছি, যাওয়ার পরে দেখি কি যে রুমের ভিতরে কেউ নাই। তা আমি বলতেছি যে তুমি আমার দিকে হাসি দিলা কেন? কই আমি তো আপনার দিকে হাসি দিইনি। আমি না তুমি আমার দিকে হাসি দিছো। পরে ওইরকম বলতেছে যে না আমি তো হাসি টাসি দিইনি। আমি বলছি না আমি তো দেখছি যে তুমি আমার দিকে হাসি দিছো।
এই বাসাতে আপনি ঢুকে গেলেন, এই বাসাটা কি আপনি আগে থেকে চিনতেন আপনাদের এলাকাতে?
হ্যাঁ, আমাদের মানে আমাদের বাসার কয়েকটা বাড়ির পরে আর কি।
ওকে ওকে।
তো তার সাথে এরকম মানে কথা আমার সাথে তর্কাতর্কি হইতেছে। তো এক পর্যায়ে তার আগে আমি হাত তুলি, একটা থাপ্পড় মারি তার যে মিথ্যা কথা বলা কেন আমার সাথে। তো ও আমার একটা থাপ্পড় দেয়। থাপ্পড় দেওয়ার পরে আমি ওর মানে জোর করে খাটের ভিতরে শোয়াই ওর। ওর অনেক জোর জবরদস্তি করতেছি। তারপরে ওর মানে যে উন্না ছিল উন্না দিয়ে আর কি ওর মানে মুখে পেঁচাইছি, মুখে পেঁচাইছি। তারপরে ওর সাথে মানে অনেক কিছু করতেছি আর কি। পরে মানে আই মিন রেভি বলা যায়, কিন্তু মানে শেষ মুহূর্তে ওর ইচ্ছা ছিল, মানে শেষের দিকে ওর ইচ্ছা ছিল, কিন্তু প্রথমে আর কি ওর কোন ইচ্ছা ছিল না। ও মানে কান্না করে যেছে এরকম কিছু। তো এরকম হওয়ার পরে ওর এমন সময় ওর ভাই আইসা বলে।
ওকে।
ওর ভাই আইসা মানে মানে আমাদের আমরা যে কথা বলতেছি এরকম করতেছি ওর ভাই শুনতে পায়। তারপরে ওর ভাই আসে, ভাই আসে দরজা নক করে। তো দরজা নক করার পরে দরজাটা ও খুলে গিয়ে খোলার পরে তারপর ওর ভাই আসে আমার দুটো থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে আমার বলে যে তুমি ঘরে বসে থাকো, আমার আম্মু আসুক, তারপর তোমার ছাড়বো, তোমার আজকে ছাড়বো না। তারপরে একটু পরে বলতেছে না আমি তো বাসায় চলে যাবো, আমার তো ভালো লাগতেছে না, আমি বাসায় যাবো। তারপরে আমার সাথে রাব ব্যবহার করতেছে তুই এখানে বস। তারপরে আমার আবার দুই তিনটা ঘুষি মারে। তারপরে তার আম্মু আসে, ও উনি বলতেছে যে এটা কি? পরে আমার মানে চাচুর নাম নেই, ওর ভাতিজা আমার চাচুর ফোন করছে যে তোর ভাতিজা এরকম কাজ করছে। পরে আমার
মানেটা কি? মানে হচ্ছে ভাই পুরোটা বুঝে গেছে যে আপনি এই ধরনের কাজ করেছেন, তাই কি?
মানে সে শুনতে পারছে সবকিছু বাইরে থেকে।
ও বাইরে থেকে সবকিছু সে শুনেছে। ওকে। এবং তারপরে আপনার ফ্যামিলির কাউকে ইনফর্ম করেছে যে আপনি এই ধরনের কাজ করেছেন?
হ্যাঁ। পরে আমার চাচু বলছে কি যে ওর কি মারধর করছে? পরে বলছে যে হ্যাঁ, ওর দুই তিনটা থাপ্পড় দিছে আর কিছু করে নেন। আর ও বলতেছে যে ওরা আমি ছাড়বো না, ওরে মাইরা ফেলাম, ওরে বুঝতে নিয়ে বইরা পানিতে ফেলাই দিয়ে আসবো।
প্রিয় শ্রোতা, আমরা একটি বিরতির ঘন্টা শুনতে পেলাম এই পর্যায়ে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। রায়হান রাব্বি আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। রায়হান রাব্বির যে বেড়ে ওঠা ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখলাম, এবং একই সাথে রায়হান রাব্বি যে ধীরে ধীরে একজন অপরাধী হিসেবে সমাজে পরিচিতি পেতে যাচ্ছে সেই ব্যাপারটির একেবারে প্রাথমিক পর্যায়টাও আমরা দেখেছি। আমরা এর পরের বিষয়গুলো জানব, তার কাছ থেকেই শুনব এই 21 বছরের জীবনে সে কত বড় বড় অপরাধ করেছে, এবং একজন মানুষ অপরাধ করে যে আসলে ভালো থাকতে পারে না সেটার আরো একটি উদাহরণ আমরা যাহা বলিব সত্য বলিবতে রাখতে চাই। আমরা 3 মিনিট পরে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Charge yourself.
তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো অন এবিসি রেডিও FM 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে রাজু, সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু এবং সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ আলোকিত করে নিজের জীবনের সমস্ত ভুল এবং অপরাধগুলো নিয়ে রায়হান রাব্বি। তার কাছে আমরা যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমরা নোটিশ করছি SMS পোলের। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার প্রেক্ষাপটে একটি SMS পোল আহ্বান করে থাকি আমাদের অনুষ্ঠানে। যে SMS পোল সম্পূর্ণই আপনাদের হাতে, আপনারা চাইলে আপনাদের মতামত জানিয়ে এই অনুষ্ঠানটিকে, আজকে যে গল্পটি বলা হচ্ছে এখানে, সেখানে স্টপ করে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে না, ও যা বলছে তা আপনার কাছে বিলিভ করার মতো নয়, তাহলে আপনি নো ভোট পাঠাতে পারেন। যা বলছে তা যদি আপনি শুনে কন্টিনিউ করতে চান, তাহলে আপনি ইয়েস ভোট পাঠাতে পারেন। নো এবং ইয়েস ভোটের পার্সেন্টেজ আমরা কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করি এবং সেখানে যদি আমরা দেখি নো পার্সেন্টেজ বেশি হয়ে গেছে ইয়েস এর চাইতে, তাহলে সেখানে স্টোরিটা থেমে যাবে। যদিও আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এখন পর্যন্ত একটা স্টোরিও ড্রপ হয়নি। ওকে, আমরা আবারও ফিরে যাচ্ছি রায়হান রাব্বির কাছে। রায়হান রাব্বি, আপনি যে জায়গাটিতে ছিলেন, কথোপকথন হচ্ছিল, আপনি যেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন সেই ফ্যামিলির বড় ভাই, তার সঙ্গে আপনার ফ্যামিলির যে কোনো একজনের, সম্ভবত চাচার। ওকে, তারপর
তারপর তখন মানে মেয়েদের ফ্যামিলি থেকে চাই কি যে মানে বিয়ে দিতে, তখন তো আমাদের মানে সেরকম বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই। তখন আমার চাচা বলে যে ওরে আর মারার দরকার নাই, ওরে বাসায় পাঠায় দাও। তারপরে আমার আরেক চাচু মানে আমাদের বাড়ির ওইখানে গেটের সামনে দাঁড়ায় আছে, তো আমি ওইখানে যাই আস্তে আস্তে, মানে আমি হাঁটতে পারি না, কোমরে ব্যথা পাইছি তো, ঘুষি মারছি, তো আমি হাঁটতে পারতেছি না। আমার চাচু আমার ধরে নিয়ে বাসায় নিয়ে আসা হয়। তখন আমার আব্বু আম্মু জানে না, শুধু আমার চাচুরা জানে। তো আমার চাচু আমার আব্বুরে ফোন দিয়ে বলছে যে ওরে বাসায় আটকে রাখ, ওরে ছাড়বি না। তো আমার আম্মু বলতেছে কি হয়েছে, কি করছিস, তো আর তুই হারতে পারছ নাকি, কারণটা কি? তখন আমার ওই চাচু আসে, আসার পরে মানে আমার কেউ মারধর করেনি। যখন দেখছি মানে আমি হাঁটতে পারি না, তখন আমার আর কেউ মারধর করেনি।
হাঁটতে পারি না কেন, মানে হাঁটার না পেছনে কারণ কি ছিল?
ওই যে মানে আমার এই যে থাপ্পড় মারছে তো, আর মানে ঘুষি মারছিল, মানে আমার কোমরে লাগছিল, তো মানে একটা হাড্ডির ভিতরে লাগছিল, তখন আমি প্রচন্ড ব্যথা পাই আর কি, তখন আমি সোজা দাঁড়াতে পারি না আর কি, বসে থাকলে একটু সমস্যা হয় আর কি। তখন আমার আর কোনো মারধর করে না। তখন আমার ফুপি, তারপর আমার দাদি, ওরা আইসে আমাকে বলে যে এইসব কাজ আর কখনো করবি না, যাক যা রয়েছে সব ভুলে যা। এই ঘটনা তো গেল। তারপর আমার আব্বু যে আমার বইগুলো পড়ে ফেলছে, তখন আমার আব্বু আমার বলে কি যে ওর এসএসসি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ও তো পাশ করবো না, ওর পরীক্ষা দেওয়ার দরকার নেই। তখন মানে আমিও চাই যে আর পড়ালেখার কোনো দরকার নেই, বই যখন পড়ে ফেলছে আর পড়ালেখার দরকার নেই। কিন্তু আমার আম্মু বলে কি যে না, সারা জীবন এত কষ্ট করে পড়াশোনা করাইছি, এই শেষ মুহূর্তে আইসা কি পড়াশোনা কি থেমে থাকবো নাকি, কয় তোর টাকা আমি দিব, তুই পড়াশোনা কর। তো আমার আম্মু আমার যে টাকা দিত, মানে আম্মু টাকা দিত যখন মানে বাজার করতে টাকা দিত আব্বু, আমাদের মানে নানি বাসার অবস্থা খুব খারাপ আর কি। তো আমার আব্বু যে টাকা দিত বাজার করতে, আমার আম্মু ওইখান থেকে মানে টাকা রাখতো, কিছু কিছু করে বাসায় বাসায় টাকা রেখে আমার বলতো যে 200 টাকা নিয়ে এই একটা বই কিনান, এই যে 300 টাকা নিয়ে একটা বই কিনান। কিন্তু আমি একটা বইও কিনতাম, আমি সেই টাকা দিয়ে তখন নেশা করতাম। তারপরে আমার আম্মুর অন্য এক ফ্রেন্ডের কাছ থেকে বই এনে দেখাইতাম যে যে বই কিনছে, আমার আম্মু তো বুঝতো না, তো এরকম করে নেশা করতাম। তো আমি সব করে পরীক্ষা আমি দিয়ে দেওয়ার পরে যখন মানে রেজাল্ট দিবে আর কি, তখন আমি তো ভাবতেছি যে আমি তো পাশ করবো না, কারণ আমি তো বই ছাড়া পরীক্ষা দিছি, তো কিভাবে পাশ করা সম্ভব, আর মানে মনে যা আছে তাই লিখছি, কিছুই পারি না। তখন মানে একটা পুকুরে পাড়ে যাই, তখন ওইখানে গিয়া মানে স্মোকিং করতেছি আর মানে এমনি কান্না করতেছি যে আল্লাহ, মানে আমি কখনো বলবো না কারো কাছে যে আমি এসএসসি পাশ করছি, তুমি শুধু আমার আম্মুর দিকে তাকায়া, যে সেই যে এত কষ্ট করছে আমার জন্য, এত কান্না করছে, তার দিকে তাকায় শুধু আমার পাশ করে দাও। মানে আমার আম্মুর অনেক কষ্ট ছিল, যে আমার আব্বু ড্রিঙ্কস করতো, আমিও নেশা করতো, আমার আব্বু নেশা করতো, মানে ঘরের ভিতরে একেবারে অশান্তি এরকম। তখন মানে রেজাল্ট দেয় আমাদের, তখন আমি পাশ করি, তখন আমার আম্মু অনেক খুশি হয়। তারপরে আমার ইন্টার ভর্তি হল, মানে তখন একটা ইংরেজি আরেকটা নেশা আসলো, ইন্টারে ভর্তি হওয়ার পরে মানে জুয়া খেলার প্রতি একটা নেশা। তখন আমি জুয়া খেলতে লাগলাম, IPL বাজি ধরতে থাকলাম বন্ধুদের সাথে, মানে মোবাইলে বাজি ধরতাম, টাকা জমা দেওয়া লাগতো না, মানে মুখে বললেই চলতো। তো এরকম করে আমি প্রায় অনেক টাকার মধ্যে জিতি, প্রায় 20-25 হাজার টাকার মতো আমি জিতি, যেটার পরে ওই টাকা দিয়ে নেশা করতাম, টাকা থাকতো না। কিন্তু এক সময় মানে আমি একটা বাইক কিনতে চাই, মানে একটা খেলায় আমি মানে 96,200 টাকা আমি বাজিতে লাগাই, তো সেই খেলাটা আমি হেরে যাই। আমার কাছে তো কোনো টাকা নাই, কই থেকে টাকা দেবো? তো মানে একজন তো বাজি রাখায় নাই, অনেকে মিলা খাইছি, তো সবাই আমার বাড়িতে আসছে যে ওর কাছে তো টাকা পাবো, এত টাকা আমার টাকা দিয়ে দিব। এমনকি মানে একটা মানে আইনের লোকও ওই জায়গায় জড়িত ছিল আর কি, সেও আসছে, বলতেছে আমিও তো আমার টাকা আছে, টাকা দিয়ে দিব। তখন আর কি করার পরে আব্বু বলে কি যে না, ওর নিয়ে মারে ফেলাক, কোনো টাকা দিবি। তো আমি বলতেছি যে তুমি এত টাকা নষ্ট করছো জীবনে, নেশা করে জুয়া খেলছো, তো আমার লিগে দিতে পারবো না। তখন আমি আব্বুর সাথে আমার ঝগড়া হয়, তারপর আমি আবার আব্বুর পিছে যাই।
একটা বিষয় আমি নোট করছি এখানে,
আমি ভেবেছিলাম দিস ইজ দ্য ইনসিডেন্ট, যে বাবা প্রতিনিয়ত তার মায়ের গায়ে হাত তুলছে, অর্থাৎ আমাদের রায়হান রাব্বির মা, অর্থাৎ যে ভদ্রলোকটি গায়ে হাত তুলছেন তার স্ত্রী, তার গায়ে প্রতিনিয়ত হাত তুলছে, সেই পরিবেশের মধ্যে বড় হচ্ছে রায়হান রাব্বি, এবং সেখানে ইভেঞ্চুয়ালি হয়তো এই ধরনের অসুস্থকর পরিবেশের মধ্যে বড় হয়েছে সে, ছোটবেলাতে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে বাবার গায়ে হাত তোলা। কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি যে এটা একটা মানে জঘন্যতম পর্যায়ে চলে গেছে এবং নিয়মিত সেটা করছে, জাস্ট বিকজ অব সে কন্টিনিউ এখন নেশাগ্রস্ত। যেভাবে নেশা খেয়ে তার বাবা তার পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে, একইভাবে সন্তান নেশা করে সে তার বাবার উপরে ডিরেক্টলি অত্যাচার চালাচ্ছে। আজকের এই এপিসোডটা কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ড্রাগ অ্যাডিক্ট আছেন এবং যারা ফ্যামিলিতে এমন কোন আচরণ করেন যাদের আচরণের কারণে পরিবারের শিশু সদস্য যারা আছেন তারা কোনো না কোনো ভাবে তাদের পার্সোনালিটি বিকাশের জন্য অনেক বড় একটা বাধার কারণ হয়ে দাঁড়ান, তাদের জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব অনেক বড় একটা দাওয়াই হবে বলে আমার বিশ্বাস। লেটস বিগিন এগেইন, দিস ইজ ভেরি হার্ড ট্রুথ, হজম করতে খুব কঠিন হচ্ছে, তারপর আমরা শুনতে চাই। ওকে, তারপরে
মানে তখন সে ভয়ে মানে জায়গা বিক্রি করে আমার জন্য, মানে আধা কাটা জায়গা বিক্রি করে মানে সবার ঋণ পরিশোধ করে আর কি। তখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কলেজে যাইতাম না আসলে, মানে টাকা পয়সা নাই, নেশা সবসময় নেশার পেছনে দৌড়াইতাম। আমার আম্মু বলতো যে তুই পড়াশোনা কর, তোর যতদূর ইচ্ছা হয় ততদূর কর, কোনো সমস্যা নাই, আমি তোর টাকা দিব। কিন্তু আমি ইন্টারে পড়তেছি, মানে তিন মাস পর পর আমার 1700 টাকা করে দেওয়া লাগতো আর কি কলেজে, কিন্তু আমার আম্মুর কাছ থেকে আমি নিতাম 1700 টাকা করে, কিন্তু আমি কলেজে দিতাম না, ওই টাকা দিয়ে আমি নেশা করতাম, যার কারণে মানে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তখন আবার আরেকটা মানে এরকম করে পড়া চলতেছি, নেশা করতেছি, আব্বুর গায়ে হাত তুলতেছি, মানে এখন তো সাহস হয়ে গেছে, মানে কিছু হইলে আব্বুরে পিটাইতেছি, মানে তখনও আম্মুর আমি মানে আম্মুর গায়ে কখনো হাত তুলি না। তারপরে আরেকটা মেয়ের সাথে মানে রিলেশন হয় আমার, রিলেশন হওয়ার পরে মানে আমার নানি বাড়ির ওইদিকে, তখন আমি নানি বাড়ি
কিভাবে আপনার রিলেশনটা হয়,
মানে আমার নানি বাড়িতে আমি বেশ কিছুদিন যে থাকছিলাম, তো থাকার কারণে মানে ওই মেয়েটা দেখতাম রাস্তা দিয়ে হাঁটতো, তো আমি ওদের ও সাথে দাঁড়ায় থাকতো, আমি নিচে রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম, দাঁড়িয়ে দেখতাম, দেখে ও আমার হাসতো, আমি ওর দেখে হাসতাম। তো একসময় ওর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, ফ্রেন্ডশিপ করার পরে ওর আমি প্রপোজ করি, তারপরে ও আমার বলে কি যে না এগুলো সম্ভব না আমার দ্বারা, তুমি আমার ভালো একটা বন্ধু। তো ওই কথা বলার পরে ওরে মানে আমরা একটা খেলার আয়োজন করি, মানে রাতে কারেন্ট চলে গেলে মানে আমরা সবাই গিয়া লুকিয়ে থাকি, একজনে গিয়ে মানে আমাদের খুঁজে বের করবো। ওরে নিয়ে আমাদের নানির বাড়ির ওইখানে মানে একটা জায়গা আছে, মানে এরকম বাউন্ডারি করা, ভিতরে আর কি জঙ্গল, কেউ থাকে না, কোনো বাড়িঘর নাই ভিতরে, বিশাল আকৃতির, মানে ওইটাকে বলা হয় আর কি ছাড়া বাড়ি বলা হয় আর কি আমাদের দিকে। তো ওরে আমি বলি কি যে চলো আমরা ওইখানে যাই, আমাদের তো খুঁজে পাইবো না, আমরা ওই জায়গায় যাই। কে না ওই জায়গায় তো জঙ্গল, ওই জায়গায় যাওয়ার কি দরকার, কে না ওই জায়গায় যাই, সবাই খুঁজুক আমগো খুঁজে পাইবো না, চলো ওই জায়গায় যাওয়ার পরে মানে প্রায় 3-4 মিনিট লাগে ওই জায়গায় হাইটে যেতে। তো ওরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমি ওরে আর কি বসাই, আমি এখানে বসে থাকো, কয় না এখানে যদি কিছু থাকে সাপটাপ এসব কিছু থাকে কামড় দিব, চলো আমরা যাই, আমি কি না বসো সমস্যা নেই। তারপরে ওরে আমি বসায়, তারপরে আমি বলি কি যে তুমি শুয়ে থাকো, বলে কি যে আমি আমি শুয়ে থাকবো কেন, আমি কি তুমি যদি বসে থাকো তোমার যদি মাথা ব্যাকে তাহলে তো সমস্যা, তুমি শুয়ে থাকো। তারপর ওরে আমি মানে মানে আমার শোয়াই, শোনার পরে বলতেছে যে তুমি শোও নাকি, তোমার তো মাথা দেখা দেবো। তারপর আমি ওর উপরে শুই, ওর শোয়ার পরে তারপরে মানে আমার অন্য ধরনের একটা ফিলিংস ক্যাচ করতে থাকে ভিতরে। তারপর ওরে আমি ওর মানে বিভিন্ন শরীরে,
দিস ওয়াজ ইয়োর সেকেন্ড টাইম রাইট, প্রথম যে কথাটা আপনি বললেন যে ইট ওয়াজ সাম কাইন্ড অফ রেপ, সেকেন্ড টাইম আপনি মেয়েদের সাথে এই ধরনের কাজ করলেন, কমপ্লিটলি ইউ হ্যাভ ডান দ্যাট রাইট?
ওকে, তারপরে মানে ও মানে রাজি হচ্ছিল না, মানে কিছুতে রাজি হতে চাইছিল না, তারপরে মানে অনেক জোর জবরদস্তি করি, তারপরে ওর গলায় আমি চিপ দিই, ও মানে রাজি হতে চায় না এই কারণে আর কি।
ওকে,
তারপরে ও বলতেছে যে আমার ছাড়া আমি চলে যাবো, মানে এরকম একটা জায়গা মানে মানে চিল্লান দিলেও মানে অনেকে শুনতে পারবে না, যদি রাস্তা দিয়ে কেউ যায় তাহলে শুনতে পারবে, আর ওই রাস্তা দিয়ে মানে দিনের বেলায় কেউ যায় না সহজে, মানে যেহেতু জঙ্গল ওই জায়গা। তারপরে ও মানে চিল্লান দিতে চাইতেছে কিন্তু আমি আর গলা ছিপ ধরে রাখছি। তারপরে ওরে অনেকগুলো থাপ্পড় মারি, আমি 6-7টা থাপ্পড় মারি, তারপর ও আমার আর কিছু বলে না। তারপরে এরকম করে মানে শেষ হয় আর কি, তারপরে ওর অনেক ব্লাড ট্লাড হয়, তারপরে ও বাসায় চলে যায়। ওর বলছি যে কারোর কাছে বলবা না এইসব কথা, আচ্ছা ঠিক আছে আমি বলছি যে তোমার আমি বিয়ে করবো, তুমি এইসব কথা কারোর কাছে বলবা না। তো বাসায় চলে গেছে, ও আর কিছু বলে নাই, কিন্তু ওর আম্মু কিভাবে জানতে পারছে সেটা আমি জানি না, কি ওর আম্মু বুঝতে পারছে যে এরকম কিছু হয়েছে। তো আম্মু ওর বাসায় অনেক মারধর করছে, আমার বাসায় বিচার দিছে, ও আমার নাম বোঝা দিছে ওর আম্মুর কাছে। তো আমার বাসা থেকে মানে কিছু বলে না, আমার তো কখনো কিছু বলতো না, শুধু জিজ্ঞেস করতো, কেউ বিচার দিলে জিজ্ঞেস করতো এই কাজটা করছো, করছি নাহলে না করিনি, এরকম কিছু বলতাম আর কি। তখন আবার পড়াশোনা ওই যে মানে কলেজের লাইফে যখন আমার টাকা দিত, ওই টাকা তো আমি নেশা করতাম, এখন তো আমার পড়াশোনা মানে পরীক্ষা, আমার মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা শেষ পড়ে যায়, এখন আমার টাকা দেওয়াই লাগবো। এখন আমি টাকা কই থেকে পাবো, আম্মুর কাছ থেকে টাকা নিয়েছি, আম্মুর আমি বলতেছি যে আমি তোর পড়াশোনা করবো না, ফ্যামিলিতে এরকম অভাব, তাহলে আমি কাজকর্ম করবো। তো আমি বলতেছে কাজকর্ম করবি না তুই, ইন্টার কমপ্লিট কর। আমি কি না, আমি এখন কাজকর্ম করবো, ইন্টার আমার পড়াশোনার ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কাজ কর, আর এত টাকা দেওয়া তো সম্ভব না, তাহলে তুই কাজ কর। তখন আমি পড়াশোনা আর কি ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পরে তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, পড়াশোনা ছেড়ে দিছি, একটা ফ্রেন্ড ছিল ও আমার সাথে মানে পড়াশোনা করতো, মানে 9-10 আর হচ্ছে ইন্টারে, মানে আমরা একসাথে পড়াশোনা করতাম। ও একদিন আমার বলতেছে যে তুই কোথায়, আমার ফোন দিয়ে বলতেছে। বললাম কি, আমি তো বাসায়। তুই কোথায়? আমি বাসায়, আমি তোর বাসা দিয়ে আসতেছি। আমি আচ্ছা আস।
তো কি নাম ছিল
ওর? নামটা মানে বলতে যাচ্ছি না আর কি।
ওকে,
তো ও আমার বাসার, আমার বাসায় আসে। আসার পরে আমি বলতেছি কি যে দোস্ত, আমার ভাইয়ার ব্যাংকে যাবো টাকা আনতে, আমার ভাইয়ার তো টাকা পাঠাইছে, তো 5 লাখ টাকা আনতে হবে ব্যাংকে থেকে। বললাম কি যে 5 লাখ টাকা আনতে হবে ব্যাংকে থেকে, তাহলে চল। তো মানে কিছু 2-3 মিনিট হাঁটার পরে যে আমার মাথায় একটা বুদ্ধি আসে যে ওর কাছে 5 লাখ টাকা আছে, আর এখন তো নেশা করতে কোনো টাকা পয়সা পাইতেছি না। তখন আমি আমার অন্য একটা, যে ভাই আমার নেশা করা শিখাইছে তার না, অন্য একটা ভাইয়ারে আমি ফোন দিই যে ভাইয়া ওর কাছে না এরকম টাকা আছে।
ওকে,
আর যে আমার খারাপ যে বন্ধুগুলো ছিল ওগুলো বলছি যে ওর কাছে না টাকা আছে। তো আচ্ছা ঠিক আছে, ওরে ওই জায়গাটা লয়ে যা, মানে আমার একটা জায়গার নাম বলে, আমাদের ওইখানে রূপায়ণ টাউন একটা জায়গা আছে, বুঝলি?
ওকে,
ওইখানে মানে সোন গাছের মতো অনেক বড় বড় গাছ। তো বলে কি যে ওই জায়গায় নিয়ে যা, কিন্তু ওইদিকে আমাদের একটা বন্ধুর বাড়ি ছিল। আমি বলতেছি কি ওরে কিভাবে নিয়ে যাবো? তো আমি বলতেছি যে চল ওই ফ্রেন্ডরে নিয়ে যাই সাথে করে। কয় না, আমার কাছে যে টাকা আছে ওর ভাড়া দিতে পারবো না, আমি তোর ভাড়া আর আমার ভাড়া হইব। আমি কি আচ্ছা ঠিক আছে, ওর ভাড়া আমি দিব না, চল ওর নিয়ে যাই, ওর কাছ থেকে আজকে খামো। তো না, ওর নিয়ে যাওয়ার দরকার নেই।
আমি
না চল ওর নিয়ে যাই। তো ওর এরকম করে নিয়ে গেছি। তো নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় নিয়ে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে ওই বাইরে ওর আমি বললাম কি আচ্ছা তুই একটু দোকানে দাঁড়া, বাইরে দাঁড়া, আমি দোকান থেকে মানে সিগারেট কিনে নিয়ে আসি। স্মোকিং, ও আবার স্মোকিং করতো না। তো আমি বলছি এই জায়গায় দাঁড়া। তো ভিতর দোকানের ভিতর গিয়া আমি সিগারেট কিনতে কিনতে আমি ওই বাইরে ফোন দিলাম যে ভাই আমরা তো এই জায়গায় এসে পড়ছি, আপনি তাড়াতাড়ি আসেন, ও কিন্তু চলে যাবো।
ওকে,
বলতে আচ্ছা তোমরা ভিতরের দিকে যাও। তারপর আমরা ভিতরের দিকে গেলাম। ভিতরের দিকে যাওয়ার পরে তার একটা মেসেজ পাঠাই, মেসেজ পরে তারপরে তার পিছন থেকে তারা আসে, তারা চারজন আসে। চারজন আসার পরে বলতেছে আমি কই ভাই কোথায় যান? কয় চুপ, আমার বলে চুপ, কোনো কথা বলবি না। আর বলতেছে যে চেকটা দি। বলতেছে কিসের চেক? পরে কয় কিসের চেক মানে চেক দে। তো ওরে পাশে একজন ওরে দুইটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে ওই চেক দিয়ে দিয়েছেন। তারপর আরেকজন 2-3টা ঘুষি মারছে, ওরে ঘুষি মারার পরে পরে আমি আছে তুই চেকটা দি তো দেখি কি করে, চেকটা দি। তো চেকটা তার হাতে বের করে দিয়েছে, মানে সে দেখছে যে চেকটা কি সবকিছু কমপ্লিট, মানে নিলে কি কার্যকর হইব নাকি হইব না। তো দেখছি কি যে আসলে কি নিলে চেকটা মানে যে কেউ নিলেই মানে সাইন করা আছে, যে কেউ নিলে টাকা দিতে পারবো। তখন বলতেছে যা বাসা চলে যা, তবে আমার চেক পরে কয় কি তোর চেক পাইব। আমার আর ওরে কইতেছে তোরা দুজন চলে যা। পরে আমি কি তাহলে চল আমরা যাই, কয় না আমি আমার চিক দরকার, আমি চিক ছাড়া যাবো। তখন আরেকটা বড় ভাই বলতেছে যে ওর যদি এখন এইভাবে ছেড়ে দিই তো বাসায় গিয়ে সবাই বুঝে দিব। তো তার হাতে একটা খুর ছিল, সেলুনের দোকানে থাকে সাধারণত, ওই খুর দিয়ে ওরে এই জায়গায় একটা প্রশ্ন। তো ওরে যখন মানে ওই চাকরি খুর দিয়ে পোষ মারে তখন ও ওই মুহূর্তে বুঝে ফেলে যে এগুলো আমারই কাজ, কারণ ওরে মারতেছে আমার কিছু বলতেছে না। তখন ওই মুহূর্তে বুঝে বলতেছে যে দোস্ত তুই আমার মানে আমার মুখের চোখের দিকে তাকায় আছে, দোস্ত তুই কাজটা করলি? তখন মানে আমি ওর গলায় টিপ দিই যে কোনো কথা বলবি না, একবারে চুপ। তখন আমি বাইরে বললাম যে ভাই ওরে কি করা যায়, ও তো বাসায় গিয়ে সবাই বুঝে দিব। পরে সাথে আরেকজন বড় বলতেছে কর মাইরা ফেল। কি বলেন ভাই? কর মাইরা ফেল। তখন মানে আমার এমনি হাত পা কাঁপতেছে যে আমার সাথে একটা বন্ধু আরে মাইরা ফেলবো, ঘর মাইরে ফেল। পরে আমার বড় ভাই বলতেছি
সাথের বন্ধু মানে আপনার খুব কাছের বন্ধু ছিল?
হ্যাঁ, অনেক ক্লোজ ফ্রেন্ড ছিল।
কিরকম মানে ক্লোজ ফ্রেন্ড? তো বিভিন্ন রকমের সংজ্ঞা আছে। ক্লোজ বলতে আপনারা কি করতেন? একসাথে খাওয়া দাওয়া, ঘুম, হোয়াট এভার ইট ইজ, কি ছিল, কি ধরনের ক্লোজ?
মানে কি ধরনের ক্লোজ কি, মানে আমরা যখন পড়াশোনা করতাম না, মানে আমরা এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে স্কুলে যেতাম, বসে এখানে মানে আরেকজন আরেকটা ফ্রেন্ড ছিল, ওই তিনজন যে ফ্রেন্ড আনতে গেছি ও আমি আর যে গেছে আমার সাথে তিনজন।
ওকে,
তো সারাক্ষণ মানে একসাথে থাকতাম, খেলাধুলা করতাম, সব জায়গায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে একসাথে যাইতাম আর কি। অনেক ক্লোজ ছিল, মোবাইলে যোগাযোগ থাকতো সবসময় কন্টিনিউ, সব কথা ওর সাথে শেয়ার করতাম। তো ও বলতেছে যে তুই এই কাজটা করলি? পরে আমার ওই বড় ভাই বলতেছে তুই একটা কাজ কর, দোকান থেকে সিগারেট নিয়ে 10টা। মানে আমার খারাপ লাগতেছে, মানে ওর রক্ত দিয়েছে আমার হাত পা কাঁপতেছে যে কি হইতেছে, আমার শরীরে ঘাম বেরিয়েছে, আমি খুব ভয় পেতেছি সিগারেট নিয়ে। আমি কই ভাই আছে ঠিক আছে, আমি সিগারেট নিয়ে যেতেছি। তো আরেকটা ছেলের পাঠাই যে তার সাথে বড় ভাই,
সেই মুহূর্তে ও কি করছিল?
মানে ওই জায়গায় দাঁড়ায় আছে, এইভাবে হাত দিয়া দাঁড়ায় আছে, আর ওরে এইভাবে হাতটা ধরে রাখছে। তখন আমি দোকানে গেছি, 10টা সিগারেট কিনে আনছি। আনার পরে ও বলতেছে যে তুই এই কাজটা করলি? পরে আমার বলতেছে তুই ওর পিছনে যা, পিছনে গিয়া এইভাবে ধর, মানে ওর গলা আমি এভাবে চাপ দিয়ে ধরছি হাত দিয়ে। হাত দিয়ে ধরার পরে বলতেছে যে বন্ধু তুই কি করছিস রে, বন্ধু তুই আমার মেরে দিবি? মানে তখন আমার কোনো ই আসতেছে না যে আমি একটা খারাপ কাজ করতেছি, আমার কোনো খারাপ লাগতেছে না। তখন আরেকটা বড় ভাই ওর শার্টটা খুলে, ওই যে পুরনো শার্টটা ছিল, শার্টটা খুলে শার্টটারে মানে 2 টুকরো করে, দুটুকরা করার পরে এক টুকরা মানে মুখে বাঁধে, যাতে ও চিলান দিতে না পারে, কোনো কথা বলতে না পারে, আর এক টুকরা হলে গিয়া মানে হাতে পেঁচায় বাঁধে।
প্রিয় শ্রোতা, আমরা আরো একটি বিরতির ঘন্টা পেয়েছি। কি শুনছি আজকে? আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। রায়হান রাব্বি আজকে রয়েছে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, এবং আমি আরজে কিবরিয়া আজকে আপনার সঙ্গে রয়েছি, এবং আমার টিম মেম্বাররা তো রয়েছে, আরজে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত আমাদের অনুষ্ঠানে নিয়মিত প্রদান করে থাকেন। আমরা এই পর্যায়ে আপনাদের সবাইকে কেএসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনারা যদি মনে করেন আজকের অতিথি যা বলছে সেটা বিশ্বাস করা যায় এবং স্টোরিটা কন্টিনিউ করা উচিত, তাহলে আপনারা ভোট দেবেন ইয়েস বলে। যদি তার উল্টোটা মনে করেন তাহলে ভোট দেবেন নো বলে। এসএমএস করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এবিসি। আপনি এবিসি তে যত এসএমএস করুন না কেন, যাই লিখুন না কেন, প্রথমে এবিসি লিখতে হবে, স্পেস দিয়ে আপনি আপনার ভোট প্রদান করবেন ইয়েস অথবা নো লিখে 2221 নম্বরে। আমি আবারও বলছি, পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনার ভোটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটের উপরে নির্ভর করছে যে আমরা রায়হান রাব্বিকে আর পরবর্তীতে বলার সুযোগ দিব নাকি দিব না। আমরা ঠিক 12:06 ফিরবো, এসেই আপনাদেরকে জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আর আজকের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। জীবনের কাছে কাছে সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের ছন্দে নাচবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে। Charge yourself. প্রিয় শ্রোতার, সময় হচ্ছে রাত 12:06। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রায়হান রাব্বি, তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে। রায়হান রাব্বির কাছেই আমি ফিরে যেতে চাই, কিন্তু সবার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব কম্পিউটারের কাছ থেকে, কম্পিউটার কি বলছে, ভোটের পার্সেন্টেজ কি।
Yes, 87%. No, 10%. No comments, 3%.
কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 87% হচ্ছে ইয়েস, 87% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, এবং 3% হচ্ছে নো কমেন্টস। আমরা দেখলাম যে কত পার্সেন্ট মানুষ আজকের এই স্টোরিটাকে কন্টিনিউ করতে বলেছে, এবং একই সাথে কত পার্সেন্ট মানুষ আজকের এই অতিথিকে বিলিভ করেছে। আর প্রিয় শ্রোতা, একটি বিষয় বলতে চাই, রায়হান রাব্বি ছবি নিয়ে অনেকেই বলছেন যে তার ছবিটাকে কেন ক্লিয়ার করে দেওয়া হচ্ছে না, ফেসটা কেন স্পষ্টভাবে বোঝা যায় না। সবসময় মাথায় রাখবেন, জেবিএসবি বা অন্য যে কোনো শোর ক্ষেত্রে, এবিসি রেডিওতে, যদি সেটি আমাদের অতিথির সামাজিকভাবে কোনো বিপদ ডেকে আনে, তাকে সামনে আনলে ছবির দিক থেকে হোক বা অন্য কোনো জায়গাতে হোক, তাহলে যথাসম্ভব সেখানে আমরা এমনভাবে তাকে প্রেজেন্ট করবার চেষ্টা করি যাতে করে তার সামাজিকতায় কোনো ধরনের কোনো সমস্যা বা ত্রুটির সৃষ্টি না হয়। সেই অর্থে আমাদের ছবিটা আসলে এইভাবে প্রকাশ করা হয়, এবং আশা করছি বিজ্ঞবান শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টিকে বুঝতে পারবেন। আপনারা যদি রায়হান রাব্বিকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে রাব্বি, খুবই ক্রুশিয়াল একটা জায়গাতে আমরা ছিলাম, খুবই হার্ট টাচিং, শুনি আপনার কাছ থেকে তারপর।
তারপরে ওরে মানে আমি পিছন থেকে ধরে রাখছি, গলায় টিপ দিয়ে ধরে রাখছি, আবার মানে কিছুক্ষণ পর পর ছাড়ি ওরে, আবার ধরি, না তো একবারই মরে যাবো। আর আরেকটা ভাই ওরে মানে মারতেছে, ঘুষি মারতেছে, লাত্তি মারতেছে, এরকম ওরে মারধর করতেছে, ও কোনো চিল্লান দিতে পারতেছে না। তখন এক পর্যায়ে এক বড় ভাই আসা কয়, ধরে কি শুরু করছো তো, এগুলা নাটক শুরু করছো? সে আইসা মানে একবারে সরাসরি তার কলার ভিতরে একটা পুষ লাগে। তারপরে
কোন ক্লাসে পড়তেন তখন আপনি?
তখন মানে আমি ইন্টার ফার্স্ট ইয়ার শেষ।
এর আগে কখনো আপনি ধরনের ঘটনা দেখেছেন?
না।
কি দেখলেন আপনি এই কলায় পুষ দেওয়ার পরে?
কলায় পুষ দেওয়ার পরে মানে যে ব্লাড বেরোইতেছে এরকম স্পিডে ব্লাড বেরোইতেছে, মানে আমার আমি সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। এখন আমার মানে শরীরের মানে পশম দাঁড়ায় গেছে, মানে সেই কথা মনে পড়লে আমার এখন খারাপ লাগে। আর তার ভিতরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড ওরে মানে এরকম মানে একটা মুরগি কাটলে মানে জবাই করলে যেরকম মানে যেরকম করে ও ওরকম করতেছে। আরেক বড় ভাই মানে ওর বুকে পাড়া দিয়ে ধরে রাখছে, যাতে মানে মানে উঠে উঠতে না পারে কিংবা লড়াচড়া করতে না পারে, বুকে পাড়া দিয়ে ধরে রাখছে। আর ও শুধু ওই মুহূর্তে যখন নিচে পড়ে রয়েছে মানে অনেক চেষ্টা করতেছে মানে বাঁচার জন্য, মানে আমার চোখের দিকে তাকায় আছে, কিন্তু তখন আমার মানে কোনো কিছুই মানে কোনো বোধ আসতেছে না যে কি করলাম কাজটা। আমি বলতেছি যে না কি হয়েছে, ভালো হয়েছে, দেখা তো মামা, মানে তখন আমার কাছে এরকম লাগতেছে। তখন সে মানে প্রায় তিন মিনিট চার মিনিটের মাথায় মানে আর কোনো কথা বলে না। আমরা ছিলাম পাঁচজন আর ও আমার ওই ফ্রেন্ড ছয়জন, মানে যারা মারছি তার নিয়ে ছয়জন আর আমরা ছিলাম পাঁচজন।
ওকে,
তারপরে ও তো শেষ, এখন মানে সন্ধ্যা হয়ে যেতেছে এরকম, মানে সূর্য ডুবাই আছে, তো বলতেছে যে ওরে কি কই ফেলাম, এই জায়গায় ফালাই তো মানে পচা গন্ধ টন্ধ কইব। তারপরে বড় ভাই বলতেছে চলো ওরে নিয়ে আয়, তো ওরে মানে দুই পা ধরে টাইনা হাসরা নিয়ে আসতে থাকে। তখন মানে একটু সামনে গেলে এক মিনিট হাঁটার পর একটা পুকুর আছে, মানে পুকুরটা সবাই বলে যে অনেক আগে আর কি, কেউ গোসল টোসল করে না পুকুরে, মানে কচুরি বানা অনেক বড় বড়। তখন ওই ভাই মানে ওনারা চারজন, মানে আমি তখন তো অনেক ভয় পেতেছি, আমি আর কোনো ওর লাশের শরীর স্পর্শ করি না, বন্ধুর গায়ে কোনো স্পর্শ করতেছি না। তখন তারা চারজন মানে চারটা ইটা মানে একটা ওই যে রশি দিয়া পাইদা মানে এরকম পেটের উপরে এরকম ফালায়া ওরে কচুরি বানার ভিতরে মানে ঢুকে রাখছে। তখন আমাদের বলতেছে যে ওই বড় ভাই বলতেছে যে চল সবাই বাসায় চল। তো বাসায় যাওয়ার পরে মানে বাসায় গিয়ে গোসল করছি, অনেক নার্ভাস ফিল হইতেছে, একা একা বসে থাকি ভালো লাগতেছে না। তখন বড় ভাই ফোন দিছে,
আপনার এই ফ্রেন্ডের বাসা আপনার বাসা থেকে কতটুকু দূরে?
বাসা থেকে মানে 10 টাকা রিক্সা বানান। তো
ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন?
হ্যাঁ জানতাম, মানে ওর বাবা নাই, ওর আরেকটা ভাই আছে আর ও কোনো বোন নাই।
আপনি যে নেশা করতেন এটা আপনার বন্ধু জানতো?
জানতো।
এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সবার জন্য বলছি, আমরা বলতে চাই না প্রিয় শ্রোতা যারা খারাপ তাদেরকে বাদ দিয়ে দিতে হবে সোসাইটি থেকে, তাদেরকে ভালো করতে হবে, কিন্তু কথা আছে না যে সাপ, সাপও কিন্তু পোষ মানানোর চেষ্টা চলে, সাপুরীরা করেন, খুব কেয়ারফুলি সেটা করেন। এবং সাপ যে আসলে কখনোই বসে আসে না সেটা মাথায় রাখতে হবে। একজন মানুষ যখন ড্রাগ নেয়, কোন ড্রাগ নেওয়া বন্ধু কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না, নেভার অ্যান্ড এভার। দেখুন ও সবচেয়ে কাছের বন্ধু, ও গলা কেটে ফেলে দিয়েছে এবং ও বিলিভ করতে পারছে না সেই মুহূর্তে কি হচ্ছে, কিন্তু তারপরেও ওর মাথায় কাজ করছে টাকা তো পাবো। আর সেই বন্ধুটার কথা চিন্তা করুন, ও মরে যাচ্ছে, তারপরে ওর চোখের দিকে তাকিয়ে মরে যাচ্ছে, তুই এটা করতে পারলি? এর মাঝখানে সবচেয়ে বড় ভিলেনটা হচ্ছে ড্রাগ। সুতরাং আপনার কোনো বন্ধু যদি ড্রাগ নিয়ে থাকে, আমি বলছি না তার কাছ থেকে আপনি সঙ্গ ত্যাগ করবেন, কিন্তু খুব কেয়ারফুলি তার সাথে মেশা, খুব কেয়ারফুলি তাকে হ্যান্ডেল করা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, নইলে আপনার জন্যই বিপদ ডেকে আসতে পারে। হ্যাঁ বলুন, তারপর?
তারপরে মানে আমরা বাসায় এসে পড়ি, বাসায় আসার পরে ওই বড় ভাইকে ফোন দিই যে ভাই টাকা কি আনছেন? বলতেছি না আমি তো যাবো একটু পরে, তারপরে আইসা দিই, তারপর টাকা দিব না। আমি বলতেছি আমার টাকা দিলে আমি না কোথাও বেড়াতে যাও, মানে আমার ভালো লাগতেছে না, ভিতরে কিরকম লাগতেছে? কয় না আমরা যে পাঁচজন ছিলাম কেউ কোথাও যেতে পারবি না, তুই ওর বাসায় যাবি রাতে, মানে উনি আমার শিখাই দিতে যে তুই ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করবি যে ও কই, যাতে বুঝতে না পারে। মানে পিছনে একটা কথা রেখে এসে পড়ছি যে আমি তো বলছিলাম যে ওর জন্য আমার একটুও মায়া হয় না, কিন্তু মানে লাস্ট মানে একেবারে শেষ মুহূর্তের দিকে মানে ও কয়েকবার মানে ওর আম্মুরে ডাক দিছি যে মা মাগো, মানে এরকম একটা শব্দ সাউন্ড করছে। সাউন্ড করার পরে মানে তখন আমার একটু আর একটু একটু খারাপ লাগছিল, মানে আম্মুরে ডাকতেছে, ওর মায়ের ডাকতেছে, মানে জীবনের শেষ মুহূর্ত ওর। তখন রাতে উনি আমায় বললো যে ওর বাসায় গিয়ে জিজ্ঞেস কর যে ও কোথায়। তখন ওর বাসায় গেলাম, বললাম জানটি ও কোথায়? বলতেছে ও তো ব্যাংকে গেছে টাকা আনতে। বলি এখন আসে না? কেন আসে না? তখন আমি বাসায় এসে বসে আর কিছু বলিনি। তারপরে রাত প্রায় দশটার দিকে সে ভাই, সে বড় ভাইটা আমার মানে কল করে যে কই তুই, বললাম যে বাড়ির পাশে, তখন বললো যে এরকম একটা জায়গায় আয়। তো আমরা পাঁচজন একসাথে গেলাম, একসাথে যাওয়ার পরে মানে তারা কথা বলতেছে, তারা তো আমার বড় ভাই আর আমি তো ছোট, তো আমারে তখন 70,000 টাকা দিল আমার হাতে। 70,000 টাকা দিয়ে বললো যে শোন এই টাকা কেউ যে না দেখে, তুই কি করবি ব্যাংকে রাখবি আস্তে আস্তে, কিংবা কোথাও লুকায় রাখবি কেউ যে না বুঝতে পারে, তাই কিন্তু সমস্যা আছে, তোরা কিন্তু টাকাটা দিতে চাই নাই, তাহলে কিন্তু সব মানে সমস্যার সৃষ্টি হইব। তখন আমি ওই টাকাটা আইনা আমার আমার মানে স্টার আলমারির ভিতরে সিন্দুকের ভিতরে রেখে দিয়েছি, মানে আমার নিজস্ব পার্সোনাল ড্রয়ারের ভিতরে আর কি। তারপর ওর আম্মু আবার আমার একটা ফ্রেন্ড দিয়ে আমার বাসায় খবর পাঠায় যে ওর একটু আসতে বলো, তা আমি ওর বাসায় যাই। তারপর বললাম যে কি আন্টি কি হয়েছে বলেন, ও তো আসে না এখনো, দেখো প্রায় 10:30-11:15 বাজে, ও তো আসে না বাসায়, কোথায় আন্টি? তাহলে আমি
আন্টি ছেলেটাকে নিয়ে থাকতো।
তো আমি বলতেছি দাঁড়ান আন্টি আমি ওর ফোন দিতেছি। তো ফোন দেওয়ার পর তো ওর মোবাইল তো আমরা ফালাই দিছি পুকুরে, ওর মোবাইল আমরা আনিনি। তো বলতেছি আন্টি ওর মোবাইল তো বন্ধ, কি সমস্যা? পরে যে ফ্রেন্ড যে দিয়ে আমার ডাকাইছি ওরে নিয়ে আবার আমি ওই যে মানে যে জায়গা তাল তোলা যে ব্যাংকে টাকা তুলতে যাইবো বলছে মানে ওইখানে যাই আমরা রিস্কা করে, ও আর আমি যে চল ওরে খুঁজে দেখি পাই কিনা। তখন ওর নিয়ে যাই রিস্কা করে যাই, আবার ওই রিস্কা দিয়ে আসি। তখন আন্টি এসে বললাম আন্টি ও তো নাই। তখন ওর আম্মু একটু কান্নাকাটি করতে থাকে, মন খারাপ করে, রাতে আর বাসায় আসে না। বললাম যে আন্টি আমাদের তো বাসায় যেতে হবো, তাই আজকে যাই কালকে আসবো না। আচ্ছা ঠিক আছে। তখন তো ওই দিন তো আর সারা রাত আমি ঘুমাইতেই পারিনি, টাকা আছে কিন্তু আমি মানে অনেক মানে খারাপ লাগতেছে ভিতরে দেওয়া, মানে বুক ফাইটে যেতেছে, কি করলাম এটা টাকার জন্য, নেশার জন্য। দেখা যেতেছে এই যে 70,000 টাকা আমি নিছি, এই টাকা হয়তো বা নেশার পেছনে যদি খরচ করি এক বছর যাইব, এক বছর পরে তো আমার টাকা থাকবো না, এক বছর পরে যখন টাকাটা শেষ হয়ে যাবো তখন কি আমার বন্ধু আইব, বন্ধু তার কোনোদিন আইব না, তা কেন ওই কাজটা করলাম মানে আমার কাছে খারাপ লাগতেছে। তখন তখন সকালে মানে ওদের ওইদিকে মানে অনেক কি যে ওরা পায় না, মাইক দেওয়া বললো এটা সেটা অনেক কিছু করতেছে, ওরা পাওয়া যেতেছে না, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগাইছে, ওর আত্মীয় স্বজন সব জায়গায় ওরা পায় না, এরকম করে মানে 3 দিন চলে যায় অনেক কান্নাকাটি। আবার আমরা প্রায় সময় মানে ওই বড় ভাই বলতো যে উনি তার ওই বাসায় যাইতো না, আমি যেতাম আমার বন্ধু, তো বলতো যে তুই বেশিরভাগ সময় ওই বাসায় থাকবি, ওই বাসায় সময় দিবি যাতে বসতে না পারে। তো আমি মানে সকালের নাস্তা করে বাসায় চলে যেতাম, জানটি কি অবস্থা মানে ওনাদের সাথে মানে শেয়ার করতাম, আমার জিজ্ঞেস করতো যে ওর কি কোনো শত্রু ছিল কিংবা এই কাজটা কেউ কেউ করতে পারে তোমার জানা মতে, আমি কি না, ও তা আর ও যদি যাইতো তা আমার বলতো যে ব্যাংকে যাইবো আমার জন্য টাকা আনতে, ও তো আমার এরকম কিছু বলে নাই। তো মানে ওর কোনো শত্রু নাই, ও মানে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, ওর মানে মাথার ব্রেন অনেক ভালো ছিল, আবার এমনি কোনো স্মোকিং মানে কোনো খারাপ নেশা নেই, শুধু পড়াশোনার দিকে থাকতো, অন্য কোনো নেশাই নেই, অনেক ভালো একটা ছেলে ছিল। তারপরে এরকম করে 3 দিন পার হয়ে যায়, 3 দিন পর মানে এক লোক ওই পুকুরে যায় মানে কচুরি পানা কাটতে আর কি, গরুর খাবারের জন্য। তখন সে তার মানে পা দেখতে পায়, পা দেখতে পায়, তখন সে চিৎকার করে, তখন আশেপাশে লোকজন আসে, তারপরে মানে পুলিশ আসে, আসার পরে মানে লাশটাকে উঠায়, উপরে উঠায়।
কোন এলাকায় ঘটেছে এই ঘটনা?
এই ঘটনা ঘটেছিল আমাদের ভুইগড়ে।
ভুইগড়, ওকে, ভুইগড়ে। এবং কত সালে এটা ঘটলো?
এটা ঘটেছিল আপনার 2012-তে।
2012 সালের ঘটনা ভুইগড়ে, পুলিশ আসলো, তারপর
পুলিশ আসলো, পুলিশ আইসা মানে ওর বডিটাকে উপরে উঠাইলো, তারপরে আমরা মানে শুই না, আমি তো আগে থেকে জানতাম, তারপরে মানে বন্ধুরা বলতেছে যে ওর এই অবস্থা বলে কি বলছ তোরা, হ আমি আরে তুই চল তাড়াতাড়ি যাই। তখন সবার সাথে গেলাম, মানে ওরা দেখা যারা মানে মানে আমার বন্ধুরা ছিল মানে 10-15 জন, মানে তারা তো কান্না করতেছে, মানে আমি ওদের থেকে মানে অনেক অতিরিক্ত কান্না করতেছি, কারণ আমি তো এই কাজটা করছি, ওরা কান্না করতেছে কিন্তু আমি মানে একটু বিকট শব্দে কান্না করতেছি, মানে কন্ট্রোল থাকতে পারতেছি না, ওর চেহারাটা দেখা মানে 3 দিন পরে তো মানে চেহারা একেবারে মানে ফুলে গেছে, অস্বাভাবিক একটা ভয়ঙ্কর চেহারা দেখতে। তখন একদম হাত বাঁধা, পা বাঁধা, তারপরে মানে মুখের ভিতরে পেঁচানো। তখন মানে পুলিশ ওর বডিটা নিয়ে যায়, বডিটা নিয়ে পরে যে হাসপাতাল নিয়ে যায়, দেখে মানে তদন্ত করার জন্য ই করে মানে থানায় ডায়েরি করে, কাম মানে পুলিশ বলছে যে আপনাদের কাদের সন্দেহ হয়, আমাদের তো কোনো শত্রু নাই। তারপরে ওর বডি মানে ফাইয়েটেরা যাই হোক বাসায় দেয়, তারপর আমরা জানাজা দিতে যাই, মানে জানাজা দিতে যাওয়ার সময় মানে জানাজা যখন আমি দিমু তখন আমি মানে পড়ে যাই ওখান থেকে, মানে আমি সুস্থ তখন, তখন আমি কোনো নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম না, মানে একবার আমি ভালো গেছি জানাজা দিতে, তখন মানে আমি হঠাৎ করে মাথা আমার মাথা একটা গুলন মারে যে কি করলাম আর কার জানাজা দিতে আইলাম, মানে মারলাম কি জানাজা দিতে আইলাম কে লিয়া, তাহলে আমিও আমি যদি মরে যেতাম আজকে তো কি অবস্থা রয়েছে, ওইও তো আমাদের কেমন কান্না করতো, আর আমি ওদের কানতেছি না, আমি জানাজা দিতেছি ওর মাইরে আবার। তখন আমি হঠাৎ করে এরকম কিছু মাথা আসার পরে আমি মানে মাথা গুলো মাটিতে পড়ে যাই, আমি ওর জানাজা দিতে পারিনি, তারপর বাসায় এসে পড়ছি। মানে এই ঘটনা নিয়ে আর তেমন কিছু হয়নি, বলছে যে থানায় ডায়েরি হয়েছে, ঠিক আছে পুলিশ দেখতেছে কি করা যায়, অতি শীঘ্রই এটা ধরবো। এই 3 জন ব্যক্তিকে ধরে নিয়ে গেছে, তার 10-15 দিন পরে মানে তারা কিছুই জানেন, মানে সন্দেহজনক ভাবে ধরছে, পরে আবার ছেড়ে দিছে, আমাদের সবাই ছেড়ে দিছে,
মানে 4 জনের একজনকেও ধরেনি
না, আমাদের যে 5 জন ছিলাম আমরা মানে কারো নামে কোনো কমপ্লেন আসে না, কেউ সন্দেহ করে না, কেউ জানেও না। তারপরে এই যে 70,000 টাকা ছিল আমার, এইটা আমার বলছি যে ব্যাংকে রাখতে, আমি ব্যাংকে রাখিনি, আমার ওই ডোয়ারি রেখে দিচ্ছি সিন্দুকের ডোয়ারে, মানে পার্সোনাল ডোয়ার, তো ডোয়ার রাখছি ওইখান থেকে কি করলাম মানে আবার ওই জুয়া খেলা আবার লিপ্ত হইলাম। আবার এরকম জুয়া খেলতে খেলতে প্রায় 40-45 হাজার টাকা পেতাম আমার, মানে শেষ হয়ে গেছে
ওখান থেকে।
ওখান থেকে আরেকটা ফ্রেন্ড ছিল, মানে ও আমার আগে থেকে নেশা করতো, ওর বয়সটা একটু বেশি, মানে আমার থেকে হয়তো এক দেড় বছর বড় হইব, ও বিয়ে করছে, কিন্তু মানে ও নেশা করতো আমার আগে থেকে, মানে একটু বড় হইলে কি হবো, মানে বন্ধুর মতোই দেখতাম আর কি, তুই তুই করে বলতাম আর কি। তো ওই ফ্রেন্ড ইয়াবা খাইতো, ও আবার একটা সিরাপ খাইতো নামে একটা ঠান্ডার একটা সিরাপ খাইতো, মানে নেশার জন্য একবারে খালি নাকি নেশা হয়।
ওকে,
তো ওই সিরাপটা খায়, তারপরে ইয়াবা খায়, গাঁজা খাইছে, তারপরে কয় কি দোস্ত আরো খাম, আমার কাছে তো টাকা নাই। ওই ছেলেটা আমার কাছে 6,500 টাকা পাইতো, সে কাজ করতো, আমি কোনো কাজ করতাম না। সেই ছেলেটা ছিল আপনার মানে বাহিরের, মানে আমরা বলি না যে স্থানীয় বিদেশি, এরকম ও ছিল বাহিরের, ওর দেশে বাড়ি কুমিল্লা। তো ও বাহিরে ও আমার মানে দিত যে একটা স্থানীয় ছেলে আমার বন্ধু, ওর টাকা দিই একদিন না একদিন তো দিই, আর ও সামনে থাকো তো একটা পাওয়ার লাগে, তো আমার টাকা দিত, এরকম 6,500 টাকা দিস। তো ওই মানে যেই কোম্পানির গাড়ি চালাইতো ওই কোম্পানি থেকে মানে টাকা নিয়ে দিত, মানে মালিকটি বলতো যে দোকানে বাকি বাকি দিছি বা টাকা দেয় না এরকম। তো মালিক এক পর্যায়ে জানা যায় আর বলছে যে তুমি টাকা একেবারে একবারে সব টাকা এনে দিবা, বাকি কোনো রাখবা। তো ও কি করছে ওই দিন বলতেছে দোস্ত আমার কাছে তো টাকা নেই, তোর পকেটে তো ফুলে রয়েছে, তুমি মিথ্যা কথা বলছিলে, তোর কাছে তো টাকা আছে। দোস্ত আমার কাছে আছে 7-8 হাজার টাকা, তো মালিক হিসাব দিতে হবে, নাহলে তো আমার চাকরি থাকবো না। তখন মানে আমার মাথার ভিতরে আরেকটা বুঝে পাই যায় ওর পকেটে 7-8 হাজার টাকা। তখন আমি কি আছে তুই কি খাবি, আমার একটা ই কিনা দি, সিরাপ কিনা দি। তো আমি ডাক্তার দোকানে গেছি, ডাক্তার দোকানে যাওয়ার পরে ওর একটা সিরাপ কিনছি, সিরাপ কেনার পরে একটা ওটার সাথে মিলাই মিলা ওর মানে 7 পাতা ঘুমের ট্যাবলেট কিনছি, 70টা ওটা লাগে মানে মিশাই দি। কোন খাইতেছে মানে কই এরকম তি থাকে, আমি কই দুইটা ঘুমের ট্যাবলেট মিশাই দিছি, রাইতে তো পরে ঘুমাইতো না। পরে খাইতে খেতে আধা ঘন্টা পরে মানে কথা কইতে আসতে মানে মাথা অবস্থা, আধা ঘন্টা পর মানে ও একবারে সেন্সলেস হয়ে যায়, কিছু মানে চাইতে পারে না, ডাক দিলে ওঠে না। তখন ওর আমার কথা যে ও যদি মরা যায়, মরে গেলে ওর পকেটে আসে 7-8 হাজার টাকা, আর পরে একটা মোবাইল আছে, তারপর ও আমার থেকে 6,500 টাকা পাইবো, এগুলো তো আর দেওয়া লাগবো না, এগুলো তো আমার, আবার নগদ হ্যান্ড ক্যাশ টাকা পাইতেছি। তো ও এরকম পড়ে যায়, পড়ে যাওয়ার পর কি করে আমি ওর পকেট থেকে ওই টাকাগুলো নিই, টাকা আর মোবাইলটা নিই, মোবাইলটা নিয়ে মোবাইল আমি বিক্রি করে যাই, মানে দূরে এক জায়গায় নিয়ে বিক্রি করি অনেক দূরে, তারপরে ওই টাকা দিয়ে আমি নেশা করতে থাকি। ওই ছেলেটা প্রায় 14-15 দিন মানে হসপিটালে থাকে, মানে জ্ঞান ফিরতেছে না, এরকম জ্ঞান ফিরে আবার মানে স্তব্ধ হয়ে যায়, মানে অনেকে ডাক্তাররা বলে কি যে ওর তো বাঁচানো সম্ভব না, ও তো বাঁচবো না। তারপর আমার কথা শিখি যে মরে গেলে যাক, আমার তো টাকা দাম লাগবো না, বাচ্চা গেলে তো আমার টাকা দাম লাগবো, আরেক সমস্যা। তো এরকম মানে 3 মাসের মতো হসপিটালে থাকে, 3 মাস পর ও সুস্থ হয়। মানে এর আগে একটা ঘটনা আছে, মানে আমি বলি নাই, ওর বাসায় গিয়ে আমি নেশা করতাম। তো অনেক সময় ও ডিউটিতে চলে যেত দিনে, দিনের বেলা, তা আমি তো সারাক্ষণ ফ্রি থাকতাম, তা আমি দিনের বেলা ওর বাড়িতে যাইতাম, ওর বউর সাথে ফ্রি হয়ে গেছে, ওর বউ দেখি আমরা যে নেশা করি, নেশা করতাম, তখন ওর বউর সাথে এক কথা দুই কথা এরকম মানে বিভিন্ন কিছু শেয়ার করতাম, এক সময় মানে একটা সম্পর্কের দিকে চলে যাই আমরা। কিভাবে কিভাবে সম্পর্ক হয়ে গেল বলতে পারি না, মানে সম্পর্কের দিকে চলে যাই আমরা, যার পরে মানে আমার ওই বন্ধু যখন সুস্থই আসছে, তারপরে এই ব্যাপারটা জানতে পারছে, মানে সুস্থই আসার পরে ও মানে ও আর হাজবেন্ডের আমার ফ্রেন্ডের সাথে মানে শুয়া এক খাটে শুয়া আমার সাথে কথা বলে। আমি যদি জিজ্ঞেস করি যে উই কই ঘুমায় রয়েছে, অথচ ও ঘুমায় নাই, কারণ আমি তো জানি যে ও যে নেশা করো তো সারা জায়গা থাকে, আমি কই না ও তো ঘুমায় নাই, কয় না উনি ঘুমায় রয়েছে, চোখ বন্ধ, তো আমি চোখ বন্ধ লিখবে, আমি তো জানি ও তো ঘুমায় নাই, কয় না ঘুমায় রয়েছে, এরকম কথা বলতাম, ওই এরকম বুঝতে পারছি, কিন্তু আমার কিচ্ছু বলা সাহস পেত না যে আমি জায়গায় স্থানীয় থাকি, কিছু বলতো না, কিন্তু মানে আমার সাথে অন্য ধরনের একটা বিহেভ করতে থাকে, মানে দোস্ত তুই আমাদের কোনোদিন বেমানি করিস না, এটা সেটা আমার এরকম। ও আমার জিজ্ঞেস করে নাই যে ওই দিন দিয়ে কি হয়েছিল, কি খাওয়াইছিল আমার, আমার ভাষায় এ নিয়ে কোনো বিচার আসে নাই, আর ও আমার কোনোদিন বলে নাই যে তুই আমার কি খাওয়াইলি এগুলা, যে আমি এতদিন অসুস্থ ছিলাম, আমিও তো খাইছি, আমার তো কিছু হয়নি, তুই খাইছিস তোর হয়েছিস, তুই আর আগে কি খেয়েছিস আমি তো জানি না, আর তুই যে গাঞ্জা মাঞ্জা খাইছিস আমি তো এগুলা খাই না, তুই খাইছিস আমি আগে খাইতাম, এগুলা খাই না, তোর হয়তো ওইগুলার কারণে তোর সমস্যা হয়েছে, তো আমার কিছু জিগায় নেই। ও মানে এমনি সুস্থ হয়ে গেছে, আর কোনো টাকা আছে না, ওই বউর সাথে সম্পর্ক এখানে কোনো টাকা আছে না, তারপর ওর বউ আমার সাথে ঘুরতে যেতে চায়, মানে আমার বন্ধুর ওয়াইফ বলতেছে যে আমি আমার এক বান্ধবীর বাসা থাকবো, বান্ধবীর ছোট বোনের জন্মদিন, এই আমি কালকে আসবো, কথা আমি সাথে আসবো, মানে ও বুঝতে পারছে যে অন্য ধরনের একটা কিছু হইতে পারে, কয় কি না তোমার সাথে যাওয়ার দরকার নেই, আমরা সব মানে বান্ধবী একসাথে থাকবো, তো তোমার যাওয়ার দরকার নেই, তুমি সকালে আমার গিয়ে নিয়ে এসো, আচ্ছা ঠিক আছে। তো আমাদের নারায়ণগঞ্জে মানে ডেটিটা খুব খারাপ, ওইখানে আমার এক ফ্রেন্ডে বলছি যে তুই একটা রুম ভাড়া করবি উপরে,
মানে এই যে ওর ওয়াইফ আপনার সঙ্গে ঘুরতে চাচ্ছে এবং তার সাথে আপনি অনৈতিক কাজ করছেন,
তার সাথে মানে একটা,
তারপর
তারপরে ওই ফ্রেন্ড মানে ওর বলছি যে একটা রুম ভাড়া করে নিয়ে দিবি, ওর কাছে আমি 1,000 টাকা দিছি। তো ও আবার মানে এক রাতের জন্য ও পকেটে থেকে 200 টাকা ভরছে, ভরে 1,200 টাকা এক রাতের জন্য একটা রুম ভাড়া নিছে। তো আমরা ওই রাতে মানে থাকি একদিন, এক রাত ওই জায়গায় কাটাই, কাটানোর পর সকালে ওই যে ওর হাজবেন্ড ওই বাসায় ফোন করছে যে ও কোথায়, ঘুম থেকে উঠছে, কয় ও তো এখানে আসে না, কয় ও কি জন্মদিন অনুষ্ঠানে যায় না, কয় কিসের জন্মদিন, তখন মানে ও পুরোপুরি বুঝতে পারছি যে তারপর আমার ফোন দিছে, আমার ফোন দেওয়ার পরে আমি মলটা বন্ধ করে দিয়েছি যে ও ফোন দিতেছে কি কারণ না কিছু জিগাইব কিছু জানতে পারলাম মল অফ করে দিয়েছি। অফ করার কারণে আমি বুঝতে পারছি যে আমরা দুজন একসাথে আছি, আগে কথা বলছি হয়তো একসাথে আছি। তারপরে ও বাসায় আসে, আসার পরে ওর হাজবেন্ড ওর অনেক মারধর করে, তারপর আমার বলে কি তুমি একটা কাজ করো তুমি আমার আমার বিয়ে করে ভালো ওর সাথে
আপনাকে বলে
আমি ওর সাথে আমি থাকতে চাই না। আমি কি না এটা কিভাবে সম্ভব, তোমার তো হাজবেন্ড আছে, কয়তো তুমি আমার সাথে এইসব কাজ করলা কেন, আমি কি তোমার ভালো লাগছে এই কারণে? পরে আমার না খালি মারধর করে, আমার বকাবাজি করে, মানে খারাপ খারাপ কথা বলে যে তুই এটা তুই এটা এরকম মানে ধরনের এরকম কিছু বলে আর কি। তারপর মানে আমি বলি কি যে তুমি ওর সাথে মানে একটু মিলা চলতে থাকো ঠিক আছে, ওর সাথে তুমি ঝগড়া করো না। তো ওর যখন মারধর করতো মানে সকালে বিকালে এরকম গালি দিত দরকার, আর ওই সময়টাতে মানে আমি ওদের বাড়িতে যাওয়া একবার বন্ধ হয়ে গেছে, কারণ সব মানে ওই তো জানিয়ে ফেলছি ওর বাড়িতে তার যাওয়া যাবো না। তখন এক পর্যায়ে ওর বউ মানে ওর গায়ে হাত তোলে, মানে ও থাকতো ওর শ্বশুর বাড়িতে শ্বশুরের জায়গায়, তখন মানে ওর শ্বশুর আর মানে ওই যে বোর যে মারতো বারবার, তারপরে ওর শ্বশুর আর পিতা, শ্বশুর শাশুড়ি আর ওর একটা সম্বন্ধি তিনজন মিলে আর একটা মামা শ্বশুর, মানে চারজন মিলে অনেক মারধর করে এই ছেলেটাকে। তারপরে ও একদিন আমার এসে বলতেছে যে আমার আমার সামনে এসে বলতেছে যে আজকে তোর জন্য আমার এই অবস্থা, একদিন না কিনা দিছিলি সাত পাতা। ও আবার মানে কই থেকে জানছি কিভাবে জানছি আমি বলতে পারি না, আমি তো জানি যে ও কিছু জানি না,
ওকে,
কিন্তু আজকে এসে বলতেছে যে তোর জন্য আজকে আমার এই অবস্থা, সাত পাতা কিনে দিছিল না একদিন, আজকে সাতশো পাতা কিনে দি খামু যা লো তুমি কি হয়েছে তোর কি কেতেছিস তুই, আমি তো কিছু বুঝতেছি না। পরে কি হয়েছে তুই কিচ্ছু বলছ না, পরে ওর বাসায় আমি ফোন দিছি ওর ওয়াইফের কাছে, এরকম ওরে অনেক মারধর করছে অনেক ওরে অনেক পিটাইছে, তারপরে আমার বাসায় এরকম বিচার দেয় ছেলেটা, তারপরে আমার মা আমার অনেক বোকা টোকা দেয়, তারপরে এই জন্যটা ওর বউ পরে ওর ডিভোর্স দেয় যে এই স্বামীর সাথে সংসার করবো না, কারণ সকালে বিকালে দুপুরে যখন ইচ্ছে মানে তখনই গালি গালাজ করে খারাপ কথা কয়, মানে আমার সাথে ওর ওয়াইফের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মানে আমি রিলেশনটা ব্রেকআপ করে দিই আর ওর ওয়াইফ ওরে মানে ইয়ে দেয় মানে ডিভোর্স দিয়ে দেয়। তারপরে ও আরেকটা বাসায় মেস খায় আর চাকরি করে, আর বউ শ্বশুর বাড়ি আর ও থাকে এক জায়গায় আর আমি আমার বাসায়, মানে একবারে সলভ হয়ে গেল জিনিসটা। তখন তো দেখা যেতেছে আমার কাছে আর কোনো টাকা নেই, যে টাকা ছিল যে ব্যবসা করছি বন্ধুদেরকে খাওয়াইছি, মানে বন্ধুদেরকে খাওয়ানোর উদ্দেশ্য হয়েছে যে ওরা যদি এগুলা খায় মানে কন্টিনিউ শিখা যায় তো যখন ওরা খাইবো আমার কাছে টাকা না থাকবো তখন অগোছে খাওয়া যাবো,
বুঝতে পেরেছি,
মানে এই কারণে শিখেছি। তো এরকম মানে অনেকদিন বন্ধুদেরকে বলতাম দোস্ত খাইতেছোস না, দোস্ত আজকে টাকা নেই, আরেকজন ফোন দিতাম দোস্ত আচ্ছা আয় এরকম খাইতাম, তো এক পর্যায়ে মানে বন্ধুদেরটা আর কত খাম। তখন আমার একটু লোপা শিখি মানে চুরি করার প্রতি, যে আবার কিছু চুরি করতে আবার মানে মোটা অঙ্কের কিছু চুরি করতে, মানে ওই সময় একটা ঘটনা ঘটে কি আমার ওই মুহূর্তে আমার একটা বোন মারা যায়,
আপন বোন
না আমার আপন বোন না আমার চাচাতো বোন মারা যায়,
ওকে,
মানে একটা ভৌতিক ঘটনার মতো বিষয় কি মারা যায়, মানে ওই ভৌতিক ঘটনাটা হয়েছিল আমার সাথে,
ওকে। এখানে একটু থামাচ্ছি আপনাকে, ভৌতিক যে কোনো ঘটনাই আমরা যাহা বলিব সত্য বলিব, কিংবা হ্যালোইন 920 অনুষ্ঠানের মতো অনুষ্ঠানে আমরা এটাকে উপস্থাপন করি না, তবে যে কোনো ভৌতিক ঘটনা নিয়ে আপনি আসতে পারেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডরে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে ডন নামে বাংলাদেশের রেডিওর ইতিহাসে এই প্রথম হন্টেড প্লেস ভিত্তিক একটি রেডিও রিয়েলিটি শো শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমাদের এবিসি রেডিওর টিম মেম্বাররা ডরের বিভিন্ন গল্প ধারণ করে, এবং এটা প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার নতুন অনুষ্ঠান এটি, আমার সঙ্গে থাকছে আরজে সুমন, আরজে রেহান, এবং অবশ্যই সাউন্ড এডিটর হিসেবে থাকছে লোবান। যাই হোক, এই অনুষ্ঠানে আপনারা ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে পারেন। ডর এটা প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:20। হ্যাঁ, ডিটেল বলার দরকার নেই, আপনি জাস্ট বলুন যে তারপরে কি হলো।
তারপরে মানে ওই একটু ভয় পাওয়ার কারণে ভৌতিক বিষয়ে আমি আমার চাচুর সাথে মানে থাকি, আমার চাচু আবার মানে তার সমিতি ছিল, তো সে আবার মানে অফিস বন্ধ করতে করতে মানে 12:30, 12:00, 1:00 এরকম হইতো, মানে হিসাব করতো। তা আমি তার সাথে তো ঘুমাইতাম, তা আমার তো ঘুম পাই যেত 10:00, 11:00 দিকে এরকম। আমার বলতে গেছে যে চাবি নিয়ে যা তুই রুমে গিয়ে শুয়ে থাক, আমি আসতেছি, যা টিভি ছেড়ে টিভি দেখ আর শুয়ে থাক। তো আর যে টাকা গুলা মানে টাকা বান্ডিল করে আমার হাতে দিত যে ওই মানে এত নাম্বার ডোয়ারে নিয়ে রেখে দিবি, তিন নাম্বার অথবা চার নাম্বার এরকম বলতো। তা একদিন আমি একটা ডোয়ার খোলার পরে দেখতেছি যে অনেক টাকা, অনেক মানে একবার ভরা টাকা ভরা পাট্টু পাট রেখে দিছে। তো ওইখান থেকে আমি মানে মানে সাহস পাইতেছি না যে কয় টাকা নিম, ওইখান থেকে মানে আমি একটা এই 10 টাকা নোটের একটা বান্ডিল নি, শুধু মানে অনেক টাকা ছিল 500 টাকা নোটের বান্ডিল, কিন্তু আমি 10 টাকা নোটের একটা বান্ডিল নিয়ে আমি একটা দোকানে রেখে দিই। তো ওইখানে রেখে দিছে, আমার চাচু আর বুঝে নেই, ওই দিন থাকছি, পরের দিন সকালে আমার কিছুই বলে নেই, পাড়ার বুঝতে মানে এত টাকার ভিতরে একটা নোট সরাই লেছি কিছু বোঝে নেই, ওই টাকা এরকম করে ভাঙি মেয়ে খাইছি। তারপরে মানে আবার তার সাথে থাকতেছি, আবার থাকতেছি কন্টিনিউ। তারপর আরেকদিন বলতেছে যে রুমে গিয়ে শোয়া, আমি আইতেছি যা, আর ওই দিন আবার একটা 500 টাকা মানে নোটের বান্ডিল বেঁচে গেছে সরাই দিই,
500 টাকা নোটের বান্ডিল,
500 টাকা নোটের বান্ডিল, 49,500 টাকা ছিল
আপনার ওই বান্ডিলে।
তো ওই টাকা আবার আবার আমি নিয়ে আমার ওই সিন্ধুকের ভিতরে রেখে দিছি, যাতে কেউ বুঝতে না পারে এত টাকা। আর যে মানে ওই যে 1000 টাকা নিছিলাম, মানে ওইটা তো মানে চায়ের দোকানে স্মোকিং করতাম, চাটা খাইতাম, ওই টাকা এমনিতেই শেষ হয়ে গেছে। তো এই টাকা নিছি নেওয়ার পরে আবার একটা শখ জাগলো কি যে ইয়াবা টিয়াবা নিলে তো এগুলো তো নিজেই খেয়ে ফেলাই কিংবা বন্ধুদেরকে খাওয়াই দেয়, এটা তো চলে না। তাহলে একটা কাজ করি, তাহলে এবার ফেন্সিরিল বিক্রি করি, ফেন্সিরিল আর হিরোইন। তো এই কাজটা করতে মানে আমার কোনো টাকা খরচ যায়নি। আমার বড় ভাই বলতেছে যে তোমার আমি এরকম এত টাকা দামে দিতেছি ফেন্সিরিল, তুমি এত টাকা করে বিক্রি করবা?
ওকে।
আর মানে হিরোইন তোমার দিতেছি, তোমার এই যে 60 টাকা করে দিতেছি একটা প্যাকেট, তোমার 100 টাকা করে বিক্রি করবা। আমি হিরোইন তো মানে ছোট ছোট প্যাকেট ওগুলো আমার মানে ঘরে রাখতে পারতাম, কিন্তু ওই ফেন্সিরিলের যে বোতল গুলা ওগুলো তো মানে এক বস্তা, ওগুলো তো আমার ঘরে রাখা সম্ভব না। তো আমি বলতেছি ভাই এগুলো আমি কই রাখবো, তো রাখার জায়গা নেই। তো আমি বলতেছি যে তুমি একটা কাজ করো, মানে আমার বাসার আমার রুমের পাশে একটা পুকুর আছে, আমাদের এই পুকুরটা বলছে এই পুকুরের এক সাইডে রাখা দাও, তুমি যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ না দেখে, মানে রাখবা কি গভীর রাতে রাখবা 2টা 3টা দিয়ে, যাতে কেউ দেখতে না পারে, ভালোভাবে দেখে নিবা। আমি ওই জায়গায় রাখতাম, কেউ নিলে বলতাম যে আগের দিন বলবেন পরের দিন দিয়ে যাবো। আমি তো সারা রাত সজাগ থাকতাম, তো আগের দিন বলতো তাই নিয়ে রাখতাম রাতে পানিতে নেমা, তারপরে আবার তারে দিয়ে দিতাম। এরকম করে মানে ব্যবসা বাণিজ্য করতে থাকি, তারপরে এটা মানে এটা আবার কন্টিনিউ হয়ে যায় এটা খাওয়া। তারপরে এই ব্যবসা শেষ। আমার বড় ভাই বলতেছে তোর দিলে তো তুই তো সব খাইয়ে ফেলাস, তাহলে তোর কেমনি দিন ব্যবসা করতে? আর ওই দিক দিয়ে আমার মানে জুয়া খেলা চলতেছে, কন্টিনিউ চলতেছে।
জুয়া খেলা আপনার বাবা খেলতো? আপনি যে 50,000 টাকার মতো এখান থেকে নিলেন, আপনার কাকা বোঝেনি?
না, আমার কাকা মানে বুঝতে পারছি কখন, আমি বলতেছি
প্রিয় শ্রোতা আমরা বিরতির ঘন্টা শুনলাম এই জায়গাটিতে একটা। আমরা বিরতির পরে ফিরে আসতে চাই আবারও রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে রায়হান রাব্বি তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমরা সবাইকে একটা কথা বলতে চাই, পাপীকে ঘৃণা করা আমাদের উদ্দেশ্য নয়, পাপকে ঘৃণা করতে হবে। এবং একই সাথে একজন পাপীকে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা এর মতো হবেন কিনা। সেই রোল মডেলের জায়গাটিতে থাকে আমাদের যাহা বলিব সত্য বলিব প্রত্যেক অতিথি, যারা নিজের জীবনের অপ্রিয় সত্য কথাগুলো বলে আপনার কাছ থেকে ভৎসনা এবং আপনার কাছ থেকে কটূক্তি শুনে ঘরে ফিরে যায়, কিন্তু উদ্দেশ্য থাকে একটাই যে আপনার জীবন যেন তার মতো অন্ধকারাচ্ছন্ন জীবন না হয়। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের রায়হান রাব্বিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বার যারা রয়েছেন, অবশ্যই আর জি রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, এবং সত্যের আসনে বসে রয়েছে রায়হান রাব্বি তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমরা আবারও ফিরে যেতে চাই রায়হান রাব্বির কাছে। আপনি যেটা বলছিলেন যে আপনার কাকা সেটা একদিন বুঝতে পেরেছিল কিভাবে?
হ্যাঁ বলুন। মানে কিভাবে, ওই যে আমি যে ব্যবসাটা করতেছিলাম না, তো ব্যবসা করতেছিলাম মানে আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু আমি তো মানে জুয়া খেলতেছি কন্টিনিউ, আইপিএল এ ক্রিকেট খেলা বাজি ধরতেছি। তো আমার বাড়ির পাশে মানে এক বড় ভাই, তার সাথে আমি মানে বাজি লাগাই, তো আমি তার কাছে 7,500 টাকা আড়ি। আর পরে তার যখন আমি টাকাটা দিচ্ছি, দেওয়ার পরে মানে সে সবাই বলতেছে যে ওর কাছ থেকে আজকে না 7,500 টাকা দিচ্ছি, ও আমার কাছে হারছি। তারপরে মানে আমার বাড়িতে মানে সবাই একটাই গুলো যে ও এত কই পায়,
রাইট,
ও যে নেশা করে এই টাকায় ভাই কই পায়, এর ভিতরে আবার 7,500 টাকা নগদ ক্যাশ দিছে, বলতেছে কোথায় থেকে পাইলো টাকা। তখন আমার ওই চাচুর মাথায় একটা ই আসলো, মানে যে ও যে আবার আমার থেকে কি টাকা নিল, ওর তো আমি চাবি দিতাম। তো আমার মানে কাকা গিয়া ওই যে খাতায় তো লেখা থাকতো যে কোন দিন কত টাকা উঠে মানে কোন জায়গায় থুয়ে দিছে, তো কাকা বুঝতে পারে যে 49,500 টাকা নেই। তখন আমার আমার কিছু বলে না, আমার আম্মুর কাছে এসে বলছি। তখন ওই দিন আবার আমি মানে প্রচন্ড মানে নেশা করে বাড়ি ফিরতেছি, মানে বাড়ি চিনতেছি না, এরকম নেশা করে আসছি।
This track was downloaded from fusionbd.com.
আমার আম্মু বলতেছে তুই নাকি তোর চাচুর থেকে টাকা নিছস, তো কত বড় সাহস। তখন আমার মানে যে ঝাড়ু আছে না ঘরে, রুম ঝাড়ু দে, তাই ঝাড়ু দে দুইটা বাড়ি মারি পিঠে। তা আমি তো মানে প্রচন্ড নেশা করা অবস্থায়, তখন মানে সেদিনই প্রথম আমি আমার মার গায়ে হাত তুলি।
Is it really, really possible? Oh my God.
তারপরে ওই আমার আব্বু বলতেছে আমার চাচুর যে তোর কয় টাকা নিছে আমি দিয়ে দিব মনে, জায়গা বিক্রি করে দে, জায়গা বিক্রি করে তোর টাকা আমি দিই মনে, তুই আর কিছু কইস না, তোদের মার অশান্তি লাগবো ঘরে আর এরকম ঝগড়া লাগবো। তখন যে মার গায়ে হাত তুলছি না, মানে আমার মা মানে আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু যারা আসছিল সবাই মানে বলতো যে ওই এই কাজটা করছে, ওরা এত কষ্ট করে মানুষ করছি, ওরা এত কষ্ট করে পড়াশোনা করাইছি, ওর আব্বাই ওর বইগুলো পুরা দিয়েছি, তারপর আমি টাকা দিছি যোগায় যোগায় বই কিনতে আর পড়ালেখা করতে, আর ওই আজকে আমার মারলো, তাহলে আমি এই জীবন রেখে কি করবো, মানে আমি গাড়ি তলে পড়ে মরে যাব। মানে আমার বন্ধুরা মানে আমার মারে দূরে রাখতো। তো এক পর্যায়ে আমার বন্ধুরা মানে আমার অনেক মানে ঘৃণা করতে লাগে যে তুই বাপের গায়ে তুলস মার গায়ে তুলস, আমরা তো কেউ এরকম না, তুই এরকম খেলে গেছি আমার আর চলবি না, আমার আবি না। মানে তখন যে টাকাটা ছিল আমার কাছে ওই যে মানে 7,500 টাকা আসছি, তারপর নেশা করতেছি এরকম 2,000-3,000 টাকা খরচ করতেছি, তখন মানে আরো বেশি অতিরিক্ত নেশা করতে থাকি, মানে আরো মানে টাকা একবারেই 3-4 দিনের ভিতরে সব টাকা একবারে আমার শেষ হয়ে যায়। মানে প্রত্যেক খেলায় বাজি লাগাইতেছি 10,000-15,000, একটাও জিততেছি না, এইটা নেশা করতেছি, বন্ধুদেরকে নিয়ে 10-12 জন নিয়ে একখানে বসতেছি, 6,000-7,000-8,000-10,000 টাকা নেশা করে দিচ্ছি একবার ভিতরে, তো আমার টাকা শেষ হয়ে যায় এই পর্যায়ে। এখন তো আমার আর কোনো রাস্তা নেই টাকা পাওয়ার। তারপরে সবাই বললাম কি দেখ আমি না ভালো হয়ে গেছি, আর এগুলো করতাম না আমি কাজ করুন, কয় তুই কি কাজ করবি, আমি কে আমি কাজ করুন দেখতেছি। তখন আমার বাড়ির ওই পাশে একটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসে তো আমি একটা জব নিই। তারপরে মানে ওই জায়গায় আমি 10 দিন চাকরি করি, 10 দিন ডিউটি করার পরে 11 দিনের মাথায় মানে আমি ছিলাম লাইনম্যানের দায়িত্ব ছিল আমার, সবাই বের হয়ে যাইতো তারপরে মানে আমি 10-15 মিনিট পরে বের হইতাম, কারণ আমি যেহেতু একটা লাইনের দায়িত্ব ছিল আমার কাছে, মানে ওই আয়রন বন্ধ হইলে হাওয়া বের হইতো আর কি, এটা আমি বের করতাম আর কি, একবারে মানে সবকিছু বন্ধ করে তারপর আমি বের হইতাম। তো আরেকটা ছেলে মানে আয়রন করে ওর সাথে মানে বন্ধুত্বের মতো হয়েছে, তো বলতেছি দাঁড়াও তুমি আমার সাথে যাও। আচ্ছা ঠিক আছে, তা আমরা দুদিন একসাথে দাঁড়িয়ে রয়েছি। একটা মেয়ে মানে শার্টের সুতা বাড়তি সুতা থাকে না, সুতা কাটার জন্য একটা কাটার আছে, ওই মেয়েটা কাটারটা উপরে রেখে গেছে, মানে 6 তলার উপরে আমরা ছিলাম, 6 তলার উপরে কাটারটা রেখে গেছে, রেখে যাওয়ার পরে আবার সে নিতে আসছে, তখন তো কেউ নাই মানে সবাই কাট নিয়ে চলে যেতেছে, ও একা আসছে ওইখানে। তখন মানে আমার মাথার ভিতরে আবার একটা ভূত চেপে যায়, বলতেছি যে চলো না ওর সাথে খারাপ কিছু করুন। ভাই কি কোন আপনি লাইনম্যান আপনি এই কথা কোন, আমি কি চলো কিছু করুন। আমি পরে ওরে ডাক দিই, ডাক দিয়া মানে ওরে বাথরুমের এই সাইডে, মানে ওটা মানে রুমের মতোই মানে বাউন্ডারি মানে ঘরের মতো আকৃতি, মানে ভিতরে কিছুই নেই, বাথরুমের জন্য তৈরি করছে আর কি, ওটার ভিতরে নিয়ে মানে ওরে অনেক জোরজবরদস্তি করতেছে, মানে ও চিল্লাচিল্লি করতে চাইতেছে। তারপরে ওর গলায় আমি চিপে ধরে রাখছি, কে কোনো কথা বলবি তাহলে মেরে ফেলাম, আর ওর বুকের অন্যটা নিয়ে গলায় পেঁচায় ধরছি, মানে একটা পেঁচ দিয়ে ধরে রাখছি, যদি কোনো চিল্লান দিবি তাহলে মানে একটু যদি ইক দিই টাইট দিই মানে ব্যথা পাইবো, কথা বলতে পারবো না এরকম। তো মানে আমি প্রথম বর্ষে অনেক খারাপ কাজ করি, করার পরে মানে অনেক মানে অনেক কষ্ট পাইছি, কান্না করতে চাইছি কান্না করতে পারে না। তারপরে যখন আমার ওই ফ্রেন্ড মানে ওর সাথে খারাপ কিছু করতে যায়, মানে ও তো বল কি যে না আমি করতাম না, ও তো মরে যাবো, ওর অবস্থা তো খুব খারাপ,
মানে ওই জিনিসটাকে সে এখন আর ভয় পাচ্ছে, তাই তো?
মানে কইতেছে যে ওর অবস্থা তো খুব খারাপ, মানে ব্লাড ব্লাড বেড়ে গেছে, ওর ছেড়ে দে ও চলে যাক, বলতেছি না সমস্যা নেই কিছু হবো না। পরে ও মানে ও মেয়েটা অনেক কষ্ট হয়েছে, মানে অনেক মানে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্না করতে পারতেছে না, মানে যদি চিৎকার দিতে চায় তাহলে ওই যে অন্যটা মানে একটু টাইট দিই মানে ওর গলায় মানে ফাঁসি
আটকে
যায় এরকম, মানে কানতে পারতেছে না কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে, অনেক কষ্ট হইতেছে আর বুঝতে পারতেছে আর কি, আমরা অনুভব করতে পারতেছি। তারপরে ওই আমার ওই বন্ধুটা ওর সাথে এরকম করে, তো ওরে আবার আমি এই 350 টাকা দিছি, 350 টাকা দিছি যে কারোর কাছে কথাটা তুমি বলবা না। পরে ও আর কাউরে কিছু বলে নাই, তাহলে বাসায় চলে গেছে ওই দিন আর কোন কিছু হয়নি। কিন্তু পরের দিন ওই যে আমরা যে নামছি, মানে আমরা তো অনেক পরে নামছি না, প্রায় এক ঘন্টা পরে নামছি আমরা, তো দারোয়ান আবার দেখছি, দারোয়ান ওই দোতলায় দারোয়ান ঘুমাইতো, সে আবার দেখছি আমাদেরকে। দেখার পরে জিএম স্যারের কাছে বলছে যে স্যার ওরা তিনজন উপর থেকে আসছি। তখন স্যার আমার নারীকে ওই ছেলের নারীকে মেয়ে ডাকছি যে এটা কি তোমরা উপরে কি করছো কালকে এক ঘন্টা কি কি হয়েছিল। তো ওই মেয়েটা আবার কি করছে, মানে
মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল বৃষ্টি।
বৃষ্টি, ওকে।
জিএম স্যার ওর মানে বোকা টোকা দিছে, তো সবকিছু বোঝা দিছে যে ওরা আমার সাথে এরকম জড়া টড়া ধরছে, আমার আবার টাকা দিছে 350 টাকা।
ওকে।
তখন জিএম স্যার তো মানে বুঝতে পারছে যে কি হয়েছে আমাদের। পরে আমার ডাকছে আর ওই ছেলেটাকে ডাকছে যে তোমার চাকরি করার দরকার নেই, তোমরা চলে যাও। আমি চাকরি দিকে না করে দেয়ার এমনি কোনো কিছু হয়নি, কোনো বাসায় বিচার দেয় নাই, কিছু হয়নি। মানে ওই মেয়েটা সবকিছু বলে নাই, জাস্ট বলছে যে আমার জড়া টড়া ধরছে এরকম কিছু। তা আমাদের বলছে তোমাদের চাকরি করার দরকার নেই, কিছু হয়নি। তারপর আবার এরকম নেশা করতেছি, কাজ করতেছি, আবার নেশা করতেছি, এখন আর কোনো কাজ নাই, এখন কি করা যায়। এখন তারপরে মানে ঘরের থেকে আমি চাল নিয়ে যেতাম, চাল নিয়ে বিক্রি করতাম, মানে আমার কাছে তখন টাকা নাই, কিন্তু আমার নেশা করতে। আর আমি মানে সুস্থ থাকলে আমার খুব খারাপ লাগতো, মানে ব্যাকগ্রাউন্ডে যে সব কিছু কইরা আসছি, মানে যারে মারধর করছি সবকিছু মনে পড়ে, কিন্তু নেশা করার পরে মানে অন্য একটা ভাব আসে আর কি। মানে নেশা মানে করতেই হবে আমার এরকম কিছু। তখন আমি তো আর কোন উপায় নাই, কিভাবে নেশা করুন। তখন ঘর থেকে আমার কাপড় নিয়ে যেতাম, আমার কাপড় নিয়ে মানে মারে বলতাম কি যে চাচি না তোমার ডাকছে যাও, মা যাইতো আমি এই দিক থেকে কি করতাম, বন্ধু নেই এই দুটা তোর দুটা শাড়ি নিয়ে যা, তুই বন্ধু নিতাম, বন্ধু নিয়ে শাড়ি লিয়ে যাইতো এক জায়গায়, ওই জায়গাতে নিয়ে এবার যে যারা ভাড়া থাকতো আর কি তাদের কাছে নিয়ে বিক্রি করে দিতাম। এরা কয় টাকা দিবেন বলেন, এরকম 200-300 টাকা। আবার যেমন শাড়ি বিক্রি করতাম 500-600 টাকা দামি দামি শাড়ি, এরকম শাড়ি বিক্রি করে দিতাম। তারপরে এক সময় এরকম মানে আমার জন্য মানে সবকিছু লাগা রাখতো, শাড়ি টাড়ি সবকিছু। কিন্তু তারপরে এখন কি করা যায়, এখন যে বোনে যে কসমেটিক কিনতো, ঈদের ভিতরে কসমেটিক কিনছে, ঠিক আছে, তো সবকিছু তো নতুন মাত্র কিনে আনছি, আনার পরে মানে 1200 কত টাকা জানি কিনছি। ও তো আমি আবার জিজ্ঞেস করছি যে কয় টাকা মার্কেট করলি কসমেটিক কিনলি, কয় 1200 এত টাকার। তো ও যে রাইখা গেছে ওর একটা ইয়ার ভিতরে মানে সুকেশের ভিতরে, ওইখান থেকে আমি ওইগুলা নিয়ে আবার ওই প্যাকেটটা নিয়ে আবার ওই দোকানে গেছি, মানে ওইখানে একটাই দোকান আমাদের বাড়ির পাশে, ওইখান থেকে আনছে আমি জানি। ওইখানে নিয়ে বলছি যে কাকা এইগুলা তো আপনার কাছ থেকে নিছে এই 1200 এত টাকা বলে, এই আম্মু বলছে এগুলো লাগবো না, এগুলো ঈদের পরে নিবো, আমার মামা বিদেশ থেকে পাঠাইছে, আপনি একটা কাজ করেন, আপনি তো লাভ করতেও আপনি 1000 টাকা দিয়ে দেন। তো ওনার কথা যে এখন তো মানে 200 এত টাকা তো লাভ পাইলামই, উনি রেখা দিয়ে আমার 1000 টাকা দিয়ে দিস। তখন তো আমার বোন তো এগুলো পায় না, কান্নাকাটি করতেছে, আমার বলতেছে যে ঘরের ভিতরে চোরাই খেয়ে পড়ছে, এখন চাল থাকে না ঘরে, মানে শাড়ি থাকে না, কাপড় থাকে না, এরপরে কয় আমার কসমেটিক গুলো নাই, ঘরের ভিতরে চোরাই খেয়ে পড়ছে। তা আমার তো মাইন্ডে লেগে গেছে, আমি ওর কি করছি ওর এক লাত্তি মারছি পিছন থেকে,
বোনকে
বোন থেকে পিছন থেকে একটা লাত্তি মারছি, মানে ওর ওর ডান পায় না বাম পায় আমার সঠিক মনে নাই, মানে একটা ফোড়া ছিল, ঠিক আছে, মানে ওটা মানে এমন জোরে লাত্তি মারছি মানে একবারে অনেক ব্লাড বেরিয়েছে প্রায়। মনে হয় আমার চাচিমা বলতেছে, আমি তো মানে মাইরা বাসা থেকে আইসা পড়ছি, আমার আম্মা বর চাচিমা পরে বলতেছে যে তোর লেগে এক ব্যাগ রক্ত গেছে, ওর মানে ধরে রাখছি পেঁচে মানে কাপড় দিয়ে বাঁধতেছি কিন্তু কোনোভাবে রক্ত থামতেছে না, মানে রক্ত বেরিয়েছে। এরকম করার পরে এখন তো মানে সবার কাছেই চালার, যাও বোনের গায়ে কোনদিন হাত তুলিনি, বোনের গায়ে হাত তুলছি,
মার গায়ে হাত তুললেন, বোনের গায়ে হাত তুললেন, বাপের গায়ে হাত তুললেন, দিস ইজ রিয়েলি রিয়েলি ইনটলারেবল। ওকে, তারপর?
তারপর এরকম বোনের গায়ে হাত তুলছি, এখন মানে ঘরের ভিতরে ঢুকলে কেউ, আগে তো মানে আব্বুর সাথে খারাপ ব্যবহার করছি আম্মু বাদ বাড়িয়ে দিত, আম্মুর সাথে খারাপ ব্যবহার করছি আমার বোন বাদ বাড়িয়ে দিত, এখন কেউ আর বাদ বাড়াতে না, নিজেরটা নিজে খাওয়া লাগে, মানে ঠিক মতো ঘরে খাইতাম না। তখন কি যে মানে একদিন বাসায় থাকতাম, দুই দিন থাকতাম না, মানে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কিংবা কোনো বন্ধুর সাথে থাকতাম, কিংবা এই বাড়ির পাশে বসে থাকতাম, মানে ওরকম বাসায় যেতাম না। তারপরে তো আর কোনো টাকা পয়সা নাই, এখন কি করবো, কোনো বুদ্ধি আসে না, কি করা যায়, চুরি টুরি তো এগুলো তো কিছু করা সম্ভব না, আর কি করবো, অপরাধ তো আর কম করলাম না। তখন ওই ভাই আবার ওই ভাইয়ের সাথে গিয়ে মিশলাম, তো ভাই কি করা যায়, টাকা পয়সা তো নাই, এরকম এমনি তো বাঁচতাম না ভাই, টাকা পয়সা দেন, কয় আমার কাছে তো টাকা পয়সা নাই। তো একটা মাথায় একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি, কয় এই যে দোকানে যে এজেন্ট আসে মানে টাকা যে লোডের জন্য, ওদের কাছে অনেক টাকা থাকে, তুমি ওদেরকে এই করতে পারো, ধরতে পারো, কেমনে। তো ওনার একটা ফ্রেন্ডরা ছিল মানে নোয়া গাড়ি ছিল, তো বলতেছে যে ওরে নিয়ে আসা। তো আমরা তিনজন চারজনে বসে একটা প্ল্যান করলাম যে কেমনে কি করা যায়, তেমনে মানে করলাম যে ওনারে নিয়ে ডাক দিন। তারপর উনি একটা মানে রাস্তাতে মানে লোড দেওয়ার পরে তিন চার মিনিট রাস্তা হাঁটার পর আমরা তো পিছন থেকে ফলো করতেছি, আসতেছি তো একটা নির্জন জায়গা, মানে কোনো আশেপাশে বাড়ি নাই, এক সাইডে জঙ্গল আর এক সাইডে পুকুর, এরকম ওই জায়গাটার ভিতর কি করি ওনারা আমরা ডাকি, পিছন থেকে ডাক দিই যে ভাই শুনেন, শোনা পড়েছে মানে জি ভাই বলেন, বলতেছি ভাই একটু এদিকে আসেন, ভাই পরে এদিকে এসে বলেন আমাদের সামনে আসে, আমরা দুইজন গাড়ি থেকে নামছি, একজন চালাইতেছে আরেকজন গাড়ির ভিতরে বসে রয়েছে, আমরা দুইজন গাড়ি থেকে নামছি, নামার পরে ধাক্কাটা গাড়ির ভিতরে উঠে, গাড়ির পিছনের কাজ দুইটা ছিল কালো গাছ, মানে সামনেরটা ছিল মানে একবারে সাদা আর কি, তো আবার ওই বড় ভাইটা যে গাড়ির ড্রাইভার ছিল মানে তারই গাড়ি আর কি, সে গাড়ির মালিক, সে আবার মানে একবারে ভলিউমটা ফুল করে দেয়, মানে চিল্লান চিল্লি দিলেও মানে কোনো কাজ হবো না, কেউ শুনতে পারবো না, তখন তারে ধরে নিয়ে আমরা আর এ মুহূর্তে কি করছে মানে ওই লোকটা মানে অনেক ধৈর্যবস্তি করতেছে ছুড়ার জন্য, মানে আমরা তো মানে বেকায় দিয়ে রাখছি তারা সোজা দিতে দিতেছি না, তখন আমার এক বড় ভাই কি করছে পিছন থেকে তার পিঠে ভিতরে রেখে চাকু দিয়ে একটা পালন করছে ওই লোকটা, তারপর ওই লোকটাকে এরকম চাকু দিয়ে আঘাত করছে, তারপর মানে ব্লাড বেরিয়েছে, তারপর আমরা ওনার একটা জায়গায় নিয়ে যাই, ওই যে রূপায়ণ যে জায়গাটার নাম বললাম ওই দিক দিয়ে আর ভিতরে, মানে ওই দিকটা মানে একেবারে গ্রাম অঞ্চলের মতো, মানে কোনো বাড়িঘর নেই, ওই জায়গাটার নাম হচ্ছে মাদারীনগর, আর একটু ভিতরে যাই, যাওয়ার পরে মানে অনেক বড় বড় মানে মাঠ, ওই মাঠের ভিতরে নিয়ে যাই, বড় ভাই বলতে যদি কথা কচ্ছে মাইরে ফেলাম, কিন্তু ওই লোকটা ভাবতেছে যে এরকম চাকু দিয়ে যদি একবার আঘাত করছে আমার মাইরে ভালো হতে পারে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি কোনো চিল্লান দিবো না, কোনো কথাও কমো না, আপনার টাকা নিয়ে যান, আমি কিছু কমো না, পরে বড় ভাই করতেছে বুঝিস কিন্তু আচ্ছা না কিছু কইতাম না, তখন কি করছে ওই যেই ড্রাইভার ছিল গাড়ির 100 টান দিছে, তো আমরা আসার পরে ওনার যে ব্যাগটা ছিল ব্যাগের ভিতরে তিন চারটা মোবাইল ছিল, তো মোবাইলগুলো আমরা পানিতে ফেলাই দিই, তারপর ওই লোকে মানে আমরা কোন জায়গায় থাকি কি আসে বিষয়ে কিছু তো জানে না, আমরা তো ধরছি রাস্তা থেকে আমাদের বাড়ি কোথায় জানে না, তারপরে ওই যে বড় ভাইয়ের গাড়ি ছিল তার গাড়িটা কিছুদিন বের করে নেয়, সে ভাবছে যদি গাড়ির না আমাকে তো চিনে না বাড়ি কই জানে না, কিন্তু গাড়ির নাম্বারটা যদি দিয়ে দেয় তো সমস্যা হবে, তখন তার গাড়িটা গাড়ি অনেকদিন বের করে নেয়, প্রায় তিন চার মাসের মতো গাড়ি বের করে নেয়, তারপরে তার কাছ থেকে অনেকটা মানে টাকা নিয়েছে অনেক টাকা, কিন্তু আমার বলতেছি কি যে এরকম বেশি টাকা পাই নাই, সাড়ে 7,500 টাকা পাইছি, তো আমার ওইখান থেকে 5,500 টাকা দিছি, আবার এমনি নেশা টেশা করেছি মানে টাকা পাইছি অনেক টাকা, আমি দেখছি অনেক টাকা, কিন্তু আমি বলতেছি যে এত টাকা পাই নাই, আমি অল্প টাকা পাইছি, এত টাকা পাইছি, পরে আমার এত টাকা দিছি, তারপরে তো এরকম মানে আর জীবন চলতেছে না এরকম, আর এমন এক পর্যায়ে হয়ে গেছে মানে এরকম নেশা করার, তারপরে আবার মানে বন্ধুদের সাথে খাইতেছি টাকা নেই তারপরে খাইতেছি, তারপরে একদিন কি হলো আমার মানে ওই যে আব্বুর যে আমি একবার পা ভাঙছিলাম বললাম, মানে আব্বুর পাটা আবার মানে সমস্যা দেখা দেয়, সমস্যা দেওয়ার পরে আব্বুর ডাক্তার কাছে নিয়ে যায়, নেওয়ার পরে আম্মু আব্বুর নিয়ে যায় বোনও যায় সাথে, তারপরে ওই যে গার্মেন্টসে আমি কাজ করতাম ওই গার্মেন্টসেরই আরেকটা মেয়ে মানে ওর তো শ্রমিক ছিল, আমি তো লাইনম্যান আমার সাথে ভালো সম্পর্ক, তো রাস্তার পাশ দিয়ে যেতেছি, তো আমি ডাক দিচ্ছি এই শুনে যাও এদিকে আসো, তো কি হয়েছে ভাই আমি শুনে যাও, তখন ও আমার রুমের ভিতরে আসছে মানে দরজার সামনে দাঁড়াইছে, আমি কি ভিতরে আসো, কয় না একটা বাজে লাঞ্চে বাসে খাওয়া দাওয়া করতে দেরি হয়ে যাবো, গোসল করবো খাওয়া দাওয়া করবো, কি হয়েছে বলেন আপনি কোনো কাজ টাজ করেন, আমি কি না ভিতরে আসো তোমার কথা আছে, কি কথা আমি তোমারে না মানে একটা বন্ধুর নাম বলছি যে ও তোমার জানি কি বলবো তুমি একটু বসো, তোমার দেখলো না আমার ফোন দিতে গেছে বসো, তখন ওই বন্ধুর আমি বলছি যে এদিকে আয়তো কে লেগে, আমি কই এসে এদিকে, তো ওর ও মানে যখন নাম বলছি মেয়েটা তখন বুঝতে পারছে, কারণ এর কিছুক্ষণ আগে মানে আমাদের ঘরে আমরা নেশা করছি একসাথে, তো ওই মেয়েটা ঘরের ভিতরে কি কারণে ও বুঝতে পারছে, তো ও আবার আমার আরেকটা ফ্রেন্ডের সাথে নিয়ে আসছে, মানে ওরা দুজন আসছে আর আমি ঘরের ভিতরে একজন তিনজন, তারপর ওই মেয়েটা মানে অনেক ঝুঁজাবস্তি করতেছি মানে চিল্লাচিল্লি করতেছি, কারণ আমার রুমের পাশে তো আমার ফুপ্পিদের ঘর আছে চাষিদের ঘর আছে, চিল্লাচিল্লি করলে সমস্যা, তো আমার এক ফ্রেন্ড কি করছে মানে ওর গলায় ধরে রাখছে মানে চিপে ধরে রাখছে, তো কি করছে এক মুহূর্তে মানে ওর জিভটা অনেক বড় হয়ে গেছে মানে মারা যেতে পারে এরকম, তখন ও ছেড়ে দিছে, আবার ছেড়ে দিয়া মানে নিঃশ্বাস নিতে পারতেছে না মানে ডেক দিতেছে এরকম কিছু করতেছে, পানি চেয়েছে ওই পানি খান, তারপর আমি কি করছি পানি দিস, পানি দেওয়ার পর পানি খেয়েছি, তারপর আমি কোনো শিলাইজি করবো না, তার কোনো শিলাইজি করে না, তারপরে মানে আমি ওর সাথে অনেক খারাপ কিছু করি, তারপরে আমার আরেকটা বন্ধু যায়, তারপরে মানে ওর এত কষ্ট হইতেছে মানে ওই দুইটা বন্ধু তো আমার মতো এরকম নেশা করতো, কিন্তু আমার তো কোনো মায়া নাই, আমার যদি কল মরে গেলে যাক, কিন্তু ওরা বলতেছে যে দুস্থ থাকবা দেয় তুমি যাও, আমি কি না করতেই বোঝাবো, বাকি না তুমি যাও কই তুমি মরে যাবো, দেখ কি ওর অবস্থা মানে চেহারার অবস্থা চেহারা সবকিছু মানে যাইবো গা মরে যাবো একটু পরে মানে মরে যাবো এরকম অবস্থা, মানে কান্নাকাটি করতেছে মানে হাউমাউ করে কানতেছে না আরকি, মানে আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরিতেছে, বলছি যদি কোনো কথা কস্ত একবারে মেরে ফেলাম, তারপরে ওই ওই দুইটা ফ্রেন্ড করে, তারপরে মানে ওর নিয়ে কি সমস্যায় পড়ছি, ও মানে আর উইটা বসতে পারে না বাসা যেতে পারে উঠতে পারে না, তিনজন ধরে উঠায় কিন্তু ও উঠতে পারে না, পরে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা এরকম হয়ে গেছে, পরে আমি চিন্তা করি আমার আম্মু তো একটু আইসা পড়বো তার এক সমস্যা, তুমি দেখো না একটু কষ্ট করে উঠো, পরে ওরে দুজন ধরে উঠে আমি একটু হাঁটো মানে ঘরের ভিতরে একটু হাঁটাই, হাঁটার পর অনেক কষ্ট করে ঘর থেকে বাইরে তুলি, বাইরে আমি তুমি আস্তে আস্তে বাসা যাও, বাসায় গিয়ে বলবো তোমার শরীর খারাপ, ও কি করছে বাসায় গিয়া মানে সবকিছু বোঝা দিছে, আর বাসায় গিয়া যে আমরা এই কাজগুলো করছি সবকিছু বোঝা দিছি, পরে ওই জায়গা থেকে মানে মানে এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি তারা বিচার নিয়ে আসছে, আসার পরে আমার সাথে যে দুইটা ছিল দুই ফ্রেন্ডে মানে বাসায় অনেক মারধর করতেছে যে তোরা গ্যাসটা কেন করছিস এটা সেটা মানে অনেক অনেক মারতেছে খুব মারতেছে এক বন্ধুরে মানে উপরে পা দিছে নিচে মাথা দিছে ওর আব্বু মারতেছে
হ্যাঁ
ফ্যানের সাথে ঝুলে মারতেছে অনেক প্রচন্ড দুইটারে মারতেছে আর আমার তো কিছু কয় না আর আব্বু হান দিয়ে আইনি তারপরে আব্বু বাসায় আসার পরে শুনছি শোনার পরে মানে ওই দিন খুব ঝগড়া আর কি মানে এতদিন তো আমার কিছু বলা নাই মানে এখন আর সহ্য করতে পারতেছে না মানুষ দোকান থেকে নানান কথা বলে যে তোর পোলাই খায় তোর পোলাটা নষ্ট হয়ে গেছে গাড়িটা সেটা মানে এরকম কিছু বলবো আব্বুর দিন মানে অনেক জিদ উঠে যায় মানে ওই দিন মানে সুস্থ ছিল কোনো নেশাগ্রস্ত ছিল না আইসে এরকম মানে বাসায় এসে এরকম মারধর করতে চায় মানে তখন তো আমি মানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম বন্ধুদের সাথে দুপুরে নেশা করছি করার পরে মেয়েটার সাথে এরকম নেশাগ্রস্ত অবস্থা তখন মানে আব্বুর সাথে একবার হাতাহাতি হয়ে যায় তখন মানে আমার একটা কাট নেই কাট নেই তখন আব্বুর মাথা একটু বাড়ি
এই জন্য একটা কথা আছে যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছনে থেকে টানছে যে সন্তানকে মানুষই করতে পারবো না সে সন্তানকে কেন দুনিয়াতে নিয়ে আসো
তারপর আব্বুর এরকম মানে মাথা ভেটে যায় তারপর ডাক্তার কাছে নিয়ে যায় এরকম 32টা সিঁড়ি লাগে আমার আব্বুর মাথায় তারপরে তো
32টা সিঁড়ি লাগে
32টা সিঁড়ি লাগে মাথায় মানে অবস্থা খুব সিরিয়াস নারায়ণগঞ্জে নিয়ে গেছে ওখান থেকে মানে ফেরত দিয়ে তারপর ঢাকা ওই যে এই যে এই জায়গায় শাহবাগে আমার আব্বু যে এতদিন হসপিটালে ছিল আমি আমার আব্বুর একদিনও দেখতে আসিনি এরপরে যে আমার আব্বু মানে বাসায় যেতে পারে না মানে কেউ নিতে পারে না আমার চাচুদের সাথে ঝগড়া ওই যে চাচু টাকা দিতে পারে না 49,500 টাকা হ্যাঁ সবাই বলে যে এরকম পোলা মাইরে ফেলা এরকম পোলা রাখছিস কি লেগা তুই নাইলে তুই মরে যা মানে সবার সাথে এখন ঝগড়া আর আব্বুর সাথে আমার আব্বুর এখন কেউ দেখতে পারে না এখন আমার আম্মু আমার আব্বুর নিয়ে আসবো তো সে তো একটা মহিলা মানুষ আমার আব্বু তো ওই আবার পায়ে সমস্যা হাঁটতে পারে না মাথা এরকম তো আমার আম্মু নিয়ে আসতে পারে না আমার বলছে যে তুই আয় আয় তোর আব্বুর নিয়ে যা কিন্তু আমি তারপর এতদিন যে হসপিটালে ছিল বাসায় গেছে আম্মু বলতেছে যে আমি তো পারি না একা মহিলা মানুষ তুই আমি তো আব্বুর দুই রাখতে পারি না হাঁটতে পারে না পায়ের সমস্যাটা দেখা দিছে তারপরে আমি যাইনি ওই জায়গায় আমি যাইনি আমার আব্বুর আমি আনতেই যাইনি তারপর এরকম করে তারপরে তো আমার আর কেউ কিছু বলে না এমনিতেও মানে আগে ভয় পাইতো তারপর আবার মাথা ভাড়াইছি 32টা সিঁড়ি লাগছে মানে আরো ভয় পেতেছে মানে কেউ কিছু বলতেছে না মানে আমি করতেছি সাহস পেতেছি তারপরে আরো বড় কিছু করতে চাইতেছে মানে কেউ আমার বাধা দিতেছে না বলতেছে যে ও যদি কিছু ওরে যদি কিছু বলে তো দাম গো মাইরা ফেলাইব
মোট কথা আপনাকে শাসন করার মতো ওই এলাকায় কেউ নেই
না কেউ নেই তারপর এরকম আবার এরকম যাইতে থাকে তো আমি মানে কাজ টাজ পরে আমি এক মানে মাথায় চিন্তা করি যে কোনো কাজ টাজ করি কিন্তু যখন মানে কাজ খুঁজতে যাই কিংবা কাজ করতে চাই মানে তখন মানে দুই দিন স্বাভাবিক অবস্থা থাকলেই দেখা যেতেছে কি মানে শরীরের মানে বিভিন্ন সমস্যা দেখা দেয় অনেক রোগ হইতেছে আমার আগে যে নেশাগুলো করছি কন্টিনিউ ওই নেশাগুলো যদি হঠাৎ করে ছেড়ে দিই দেখা যেতেছে শরীরে বিভিন্ন প্রবলেম দেখা দিতেছে তারপরে আমার এমনি অনেক সমস্যা হয় কিন্তু এমনি থাকতে পারি না স্বাভাবিক অবস্থায় থাকতে পারতেছি না তারপরে আবার এরকম নেশা মানে আমি কি যে একবারও তো ছাড়া সম্ভব না তো আমি কি করলাম হেরোইন গাঁজা আর মানে এই ফেন্সিরিল এই তিনটা মানে টুটাল অফ করে দিলাম যে এগুলো আর খামো না এগুলো একবার বাদ কিন্তু মানে ইয়েবারটা ছাড়তে পারি না ওটা খাইতেই হয় মানে টেনশন হইলেই ওটা খাইতে হয় মানে আমি খাইতেছি কন্টিনিউ খাইতেছি একটা দুইটা পাঁচটা এরকম করে খাইতেছি আমি খাইতেছি এরকম মা কইতেছে যে তোর আব্বার তো এরকম অবস্থা খারাপ তারপর আমার আব্বু আবার ব্যাংকের থেকে টাকা নিছিল তখন আমি জানতাম না আমার আব্বু যে ব্যাংকের থেকে টাকা নিছে 60,000 টাকা নিছিল ওই টাকা আবার মানে বাড়তেছে আমার আম্মু বলতেছে যে তুই যে কাজ করস না তুই যে পড়াশোনা ছাইড়া দিলি তোর তো মানুষের মতো মানুষ করতে চাইছিলাম এত কষ্ট করে কিন্তু তুই পড়ালে ছাইড়া দিলি ছেড়ে দিয়ে গেলি কাজ করবি কাজ তো করলি না আর সব মান সমান সব শেষ আর আমগো তো মানে বাচ্চা রয়েছি কেমনে আমরা নিজেও জানি না আমরা মনে মরে গেছি আমার মাই কইতেছে এরকম এরকম আবার এরকম নেশা করে বাড়ি ফিরতাম দুইটা তিনটা বাজে রাইতে বাসা আইতাম দেখুন আমার মায়ের বকাবাজি করতো এত রাইতে বাইতেবি না আইলে বাইতে লাবি না নাই রাস্তাঘাটে মরে থাকা এরকম কিছু কইতো এরপর তো আর কোনো মানে উপায় নাই কি করবো শেষ পর্যন্ত মানে আমার আব্বু যেই সিগারেট খাইতাম ওই সিগারেটের মানে একটা প্যাকেটের দাম 1 টাকা মানে আমার আব্বু কি করতো মানে ওইগুলো মানে একসাথে মানে রেখে দিত
একটা প্যাকেটের দাম 1 টাকা মানে
মানে একটা প্যাকেটের দাম 1 টাকা কি মানে যে 10টা প্যাকেট দোকানে দিত তাহলে 1 প্যাকেট সিগারেট দিত আর কি
আচ্ছা আচ্ছা প্যাকেট জমা দিলে
প্যাকেট জমাই তোমার আব্বু এরকম মানে 100টা 200টা মানে একবার ছাতা নিত হয়তো খাবারের প্লেট নিত এরকম কিছু তা আমার আব্বু এরকম জমাইতো না 100-150 এরকম জমাইতো তা আমি এগুলো নিয়ে কি করতাম দোকানে নিয়ে বিক্রি করতাম দোকানে দিতাম যে ভাই এগুলো তো মানে এক প্যাকেট সিগারেট দাম তো 14 টাকা আর মানে 10টা যদি দেয় তাহলে 1 প্যাকেট সিগারেট দিবে 14 টাকা আমি বলছি 12 টাকা করে দিবেন কয়না 10 টাকা করে দিলাম গাছে তাহলে 10 টাকা করে দিতাম তো ওনার কাছ থেকে 10 টাকা করে নিতাম এরকম 100-200 টাকা হইতো এবং নেশা করতাম তারপর তো আর কোনো উপায় নাই এরকম করে চলতেছি কোনো কাজকর্ম খুঁজি না আর নেশা না করলে মাথা মানে নেশা করলে যেরকম খারাপ লাগে না করলে এর চেয়ে বেশি খারাপ লাগে তারপরে এমন আমার আম্মুর বকাবাজি করতো এটা সেটা তারপরে একদিন এরকম মন মেজাজ খারাপ মানে সারা 3-4 দিন হয়ে গেল মানে কিছু খাইতে পারতেছি না কোনো কাজ মানে কাজ তো করতে পারি না কাজের দিকে গেলেই যে আমি মানে নেশাটা ছেড়ে দিই তাহলে আমার আর ভালো লাগে না মানে ওই আগের সব কথা মনে পড়ে যায় মানে আমি সুস্থই থাকতে পারি না আবার মনে করেন যখন আমার আব্বু রাস্তাটা হাঁটে তখন আমি সুস্থ হয় আমি খাইতেছি না কদিন ধরে আমার আব্বু যখন হাঁটে মানে হাঁটতে তো একটু সমস্যা হয় মানে একটু মানে হাঁটতে প্রতিবন্ধীর মতো হাঁটতে হয় তখন মানে আমার কিরকম লাগে যে আমার কারণে আজকে অবস্থা তো আমার বাসা থেকে কি লাভ, তো এইগুলা খাই নিজের জীবনটা শেষ করে দিই।
প্রিয় শ্রোতা, আরো একটা বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা সবসময় বলি একজন মানুষ যখন দুর্ধর্ষ রকমের অপরাধী হয়ে থাকেন, তার মধ্যে টিমটিম করে বাতির মতো জ্বলতে থাকে তার বিবেক বোধ, নিভে যায় না। কোন সময়ই একজন মানুষের বিবেক বোধ নিভে যায় না, সেই বাতি একসময় তীব্র হয়, ক্ষিপ্র হয়। আপনি যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধকে প্রতি মুহূর্তে আপনাকে দংশাতে থাকে আপনার বিবেক, এবং সেই দংশানোর যে পরিণতি, সেই হেরে যাওয়া মূল্যবোধ, সেটা যে কতটা ভয়াবহ কেবলমাত্র একজন অপরাধী বলতে পারবেন। আজকে এই 21 বছরের রায়হান রাব্বি, এরকম রায়হান রাব্বির আমাদের সমাজে জন্ম হোক আমরা চাই না, কোন পরিবারে জন্ম হোক আমরা সেটা চাই না। কিন্তু মনে রাখতে হবে, একজন রায়হান রাব্বি আপনা আপনি জন্ম নেয়নি, যে অসুস্থকর পরিবেশের মধ্যে সে বড় হয়েছে, সেই অসুস্থকর পরিবেশই আমাদের রায়হান রাব্বিকে উপহার দিয়েছে। সেই পরিবেশটাকে যদি আমরা ডিলিট করতে না পারি, তাহলে এরকম রায়হান রাব্বির জন্ম হতেই থাকবে। আমরা ঠিক রাত একটার সময় ফিরে আসব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ। আমি RJ কিবরিয়া আপনার সাথেই আছি। রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রুইং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। শ্রোতার সময় এখন রাত একটা। সবাইকে আবারও একবার আমন্ত্রণ রয়্যাল টাইগার ড্রুইং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি RJ কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং সঙ্গী হয়ে আছি ঠিক রাত 11:20 থেকে। আপনারা সবাই শুনছেন ABC রেডিও। আমার সঙ্গে রয়েছে এই টিমের অন্যতম মেম্বার RJ রাজু, সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে সত্যের আসনে বসে রয়েছে রায়হান রাব্বি। তার জীবনের এই দুর্ধর্ষ ঘটনা শুনে তাকে দেখার ইচ্ছে হলে, যে 21 বছরের ছেলেকে নিয়ে আমরা কথা বলছি, লিকলিকে গড়নের নেশাগ্রস্ত সেই ছেলেটিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি JBSB তথা ABC রেডিওর অন্যান্য প্রোগ্রামগুলোরও মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরছি আপনার কাছে। তারপর কি হলো? বাবাকে দেখলে খুব খারাপ লাগতো, এবং আপনি ফিল করছেন যে আপনি এই জীবনটা এভাবেই শেষ করে দেবেন।
এরকম চাইতেছি, কিন্তু আবার আমার আম্মা কি করতো, মানে মাঝে মধ্যে আমার বুঝাইতো রাতে। আমি তো মানে রাতে গিয়ে মানে বিছানাতে শুইতাম, আমি সজাগ থাকতাম, কিন্তু মানে আমি মানে চোখ বন্ধ করে শুয়ে থাকতাম। আমি শুনতে পারতাম কি আমার আব্বু আমার খাটের সামনে এসে বসে মানে কান্না করতেছে, যে আমি তো এরকম ছেলে কোনোদিন চাইনি। অনেক ছেলের একটা শখ ছিল, তা আমার ছেলেটা এরকম হইলো কেন, এত কষ্ট করে মানুষ করছি। আমার আব্বু এরকম কইতো। আমার আম্মু কি করতো, মানে আমার মানে সরাসরি যখন আমি সজাগ থাকতাম, মানে বলতো যে যা করছিস করছিস, আলা বাদ দে, একটা কাজকর্ম কর। তো অবস্থা খুব খারাপ, সংসার চলতেছে না, তো এরকম টানাটানি অবস্থা, ঘরে চাইলি না, একটা কাজ কাম কর। আমি দেখি আচ্ছা ঠিক আছে। তো এরকম করার পরে মানে আবার আমি একটা কাজে লাগি, ওটা হচ্ছে নারায়ণগঞ্জে জজকোর্টে, মানে একটা অ্যাডভোকেটের সাথে মানে মুহূর্তে একটা চাকরিতে লাগি। তো সেই চাকরিটা আমি মানে করতে থাকি, করার এক দেড় মাস পরে মানে প্রত্যেকদিন আমি টাকা পাইতাম, প্রত্যেকদিন আমার মানে 300, 400, 500, আবার 1000 টাকা হইতো, এরকম এরকম মানে মানে কোন শিউর নাই কয় টাকা হয়, 200, 300, 500, 1000 এরকম টাকা হইতো। কিন্তু আমি মারে কি বলতাম যে মাইকো কি টাকা দিছে, আমি কি না টাকা তো দেয়নি, কই গাড়ি ভাড়াও দেয় না, আমি কি না গাড়ি ভাড়া তো দেয়নি, কেন মানে সময় লাগবে, আমি তো কাজ জানি না, কোনো কাজ জানি না, তো এর লেগা আমি কোনো টাকা দেবেন। মাইকো আচ্ছা ঠিক আছে, কাজটা তো মানে মানে শুনাম ওই কাজ করলে কোটে কাজ করলে, আচ্ছা তুই কাজ করে থাক, সমস্যা নাই, আমি সংসার চালাইতেছি, যেমন হোক তুই এই জায়গায় লাগিয়ে থাক। পরে আমি ওই জায়গায় একদিন মাস থাকার পরে মানে এরকম খাইতেছি, মানে আমার কাছে লাগতেছি যে মানে শেষ, জীবন শেষ হয়ে যেতেছে, আর পারতেছি না এগুলা খাইতে, আর পারতেছি না।
কন্টিনিউয়াসলি আপনি খেয়ে যাচ্ছেন হিরোইন?
হ্যাঁ, প্রত্যেকদিন মানে আসতেছি, কোটের থেকে আসতেছি, মানে 4টা 5টা বাজে আসতেছি, এইগুলা রাতে নিয়ে রুমের ভিতরে নিয়ে বসে বসে খাইতেছি, সারা রাত সজাগ থাকতেছি, আবার সকালে নয়টা সাড়ে নয়টার দিকে কোর্টে যেতেছি। এরপরে মানে আমার মনে আছে যে আমি এক মাসে মাত্র তিন দিন ঘুমাইছি।
মানে এগুলো খেয়ে আপনার ঘুম আসতো
না? ঘুম আসতো না, মানে রাতে খাইতাম, মানে সারা রাত জেগে থাকতাম। কিন্তু যদি দিনে না খাইতাম তাহলে দিনে ঘুমাইতে পারতাম, কিন্তু রাতে খাইতাম, রাতে জেগে থাকতাম, আবার দিনে খাইতাম, তো দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই।
হিরোইনটা
পেপারের ভিতরে নিয়ে ওই হিরোইনটা এসে মানে ইয়াবা খাওয়ার একটা পাউডার থাকে, ওই পাউডারের মতো হিরোইনটা, ওইটা ঠিক সেম ওইভাবে। মানে
আপনি ডোজটা কিভাবে নিতেন, মানে একসাথে কি চারটা নিতেন নাকি সারাদিন ব্যাপী চারটা পাঁচটা ভাবে নিতেন, কিভাবে নিতেন?
একবারে নিতাম,
এক বস্তাতে আপনি ফেলতেন সবগুলা?
একবারে মনে করেন যে এখন আছে, এখন ব্যবসা করতেছি, মানে আমার কাছে একশোটা আছে, এখন মনে করেন বৈশা দশটা পনেরোটা খাইতেছি,
ইয়াবা
দশ পনেরোটা খাইতেছি, আবার ধরেন আছে আমার কাছে বেশি, এখন তো আমার কাছে টাকা পয়সা আছে অনেক টাকা, তো আমি বিশটা খাই দিতেছি একবার ভিতরে।
বেশি খেলে কি ফিলটা হয়?
মানে বেশি খেলে আর কম খেলে কি, মানে এই জিনিসটা এরকম একটা জিনিস, মানে যারা খায় আর কি, যারা এগুলো শুনবো, মানে এটা যত মানে খাইবো, যে খাইবো, মানে এটা মানে একটা জিনিস আছে না যে মানে খাইলে আর খাইতে মনে যায় না। যেমন মানে বিশ টাকার গাঁজা যদি একজন মানুষ খায় তারপর আর তো খাইতে মনে চাইবো না, যদি খায়ও মানে বমি টুমি করবে এরকম অবস্থা খারাপ। কিন্তু এটা মানে যত খাইবো ততই খাইতে মনে চাইবো, হয়তো বা একবার ভিতরে বেশি খাইতে পারবো না, কারণ মানে খারাপ লাগতে পারে, মুখ তিতে লাগতে পারে, একটু মানে ঘুরেন দেয় পাঁচ মিনিট পর আবার খাইতে পারবো। মানে সারাদিন যদি একটা ব্যক্তির দেওয়া যায় সে সারাদিন খাইবো, কোনো সমস্যা নেই। একশো দুই পিস, মানে যারা কন্টিনিউ খায়, যারা এক দুই বছর ধরে খায়, যে কোনো ব্যক্তি খাইতে পারবে ইয়াবাটা।
মাই গুডনেস, কত ভয়াবহ একটা ড্রাগ। ওকে, তারপর?
তারপরে এরকম ওই জায়গা থেকে ওই দেড় মাসের মতো এরকম চপ করতেছি, এরকম খাইতেছি, মানে ভালো লাগতেছে না। আবার চিন্তা করি যে বাসায় টাকা দিই, তাই একদিন বাসায় মানে একজনের একটা বিয়ে পড়ে, তো এখান থেকে আমি এক হাজার টাকা পাই। টাকা পাওয়ার পরে আমি বাসায় পাঁচশো টাকা দিই, আমি বলতেছি যে পাঁচশো টাকা এত টাকা কই পাইলে আমি, কি আজকে একজন বিয়ে পড়েছিলাম তো এই সাতশো টাকা দিছি, তুমি পাঁচশো টাকা নো, আমি দুইশো টাকা নি। আচ্ছা ঠিক আছে, তুই দুইশো টাকা। তো ওই দিন যে পাঁচশো টাকা দিছি, আমার আম্মু অনেক খুশি হয়েছি যে পাঁচশো টাকা দিল আমার ছেলে কাজ করা, ফার্স্ট জীবনের প্রথম পাঁচশো টাকা দিছি কাজ করা, আমার আম্মু অনেক খুশি হয়েছে। ওই টাকা চাল কিনছে, মানে আব্বুরে বলতেছে যে তোমার পোলার টাকা দাও চাল কিনছি, ও পাঁচশো টাকা দিছি। মানে আমার আব্বু অনেক তার সাথে এত খারাপ ব্যবহার করছি, মানে ছোটবেলা থেকে মানে বোঝার পর থেকে আমার কোনোদিন মানে আমার গায়ে কোনোদিন হাত তো নাই, হয়তো বা মানে যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল মানে মারতে চাইছি কিন্তু মারে নাই। তো এরকম আমার আব্বু দোকানে মানে যখন মানে লোকদের সাথে বসে থাকতো চা খাইতে, বলতো যে আমার ছেলে কিরকম কাজ করে, আমার ছেলে ভালো হয়ে গেছে, আমার ছেলে এরকম কাজ করে, ঘরে টাকা দেয়, প্রত্যেক দিন চার পাঁচশো টাকা করে দিতেছে, মানে দিছি কিন্তু একদিন, কিন্তু আমার আব্বু বলতেছে যে প্রত্যেক দিন দিতেছে চার পাঁচশো টাকা করে এরকম। তো আমি আর কোন টাকা মানে আমার এরকম কিছু শোনার পরে আমার অনেক ভালো লাগে যে আজকে পাঁচশো টাকা দিলাম, আমার আম্মু এত খুশি হইলো, আব্বু মানে সবার সাথে শেয়ার করতেছে ব্যাপারটা যে আমার আমার ছেলে এত টাকা কামাই করতেছে, আমাদের ঘরে টাকা দিতেছে প্রত্যেক দিন। তো এক কাজ করি, মানে যেমনি কষ্ট করে প্রত্যেক দিন ঘরে না পারি পাঁচশো না পারি দুইশো তিনশো করে টাকা দিই এরকম। কিন্তু ওই যে মানে টাকা হইলেই ফোন দিতাম বা এগুলা লাগবো এগুলা খাইতাম, এরকম মানে যখন দেড় মাস হয়ে যায় তখন মানে শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়, মানে অসুস্থ হয়ে যায় আর কি, আর পারতেছি না নিতে, মানে একটা পর একটা নেশা, একটা পর একটা নেশা এরকম। আবার টেনশন, পরে আমি কি করলাম ওই চাকরিটা আমি ছেড়ে দিলাম, চাকরিটা ছেড়ে পরে আবার এরকম বেকার ঘুরতেছি, পকেটে কোনো টাকা পয়সা থাকে না, বেকার। তারপরে তো আর কোনো পথ নেই, সব কিছুই তো করলাম। তারপরে যে আমরা আরে মানে আমাদের এলাকার দুটো ছেলে ছিল, মানে ওরা চিন্তাই করতো আর কি, মহিলাদের কথা থেকে চিহ্নিত মানে এরকম কিছু, ওদেরকে আমি বললাম কি একটা কাজ কর, এই রাস্তায় দাঁড়াবি আগে থেকে, মানে যারা আমাদের ওখানে স্থানীয় মানে যারা একটু বয়স্ক মহিলা আর কি, মানে বৃদ্ধ, তাদেরকে মানে ফলো করতাম যে কার গলায় মানে স্বর্ণের চিহ্ন আছে, সে কোন সময় এই রাস্তা দিয়ে যায় কিংবা যাইতে পারে, ওগুলো সবসময় সাথে রাখতাম, স্মোকিং টেস্মিং করতাম, মানে হালকা পাতলা নেশা করাতাম, যা টাকা থাকতো। তো ওরা আবার মানে স্বাভাবিক অবস্থা থাকতো, তো ওই কাজটা করতে পারবো না, নেশা করাই দেবো। তো যেমন নেশা করে তখন যেরকম যে বৃদ্ধ মহিলারা যেত না, বৃদ্ধ মহিলা যাওয়ার সময় তো আর ওনারা তো আস্তে আস্তে হারতো, এতো বয়স হয়ে গেছে, তো কি করতো এরকম মানে মানে তারা তো ঘুমটা দিয়ে থাকতো মাথায়, এরকম পিছন দিয়ে সামনে দেওয়া বুকের থেকে হাত দিয়ে এটা টান দিয়ে নিয়ে আরেকজন ওর ফালা দিয়ে রাখতে দেয় মানে মহিলাটা। তো মহিলা মানুষ তো অনেক বয়স, সে তো আর এত জোরে বিকট শব্দে চিৎকার দিতে পারে না, তখন মানে আমি ওদেরকে আবার পাস করে দিই, মানে একটা গলিতে দাঁড়ায় থাকি, ওরা এদিক দিয়ে যায়, ঠিক আছে আমি ওদেরকে পাস করে দিই, পিছনে পিছনে আমাকে কিসে কিসে এরকম মানে না জানার ভান করি, ওরা চলে যায়, ওইগুলো আবার আমার কাছে পরে দেয়, দেওয়ার পর আবার ওইগুলো আমি আবার নারায়ণগঞ্জে আমাদের নারায়ণগঞ্জে মানে যে চাষারা বিক্রি করতাম এরকম। তারপরে এগুলা করতেছি এরকম, এগুলো আবার মানে ভয় জেগে গেল, এগুলা কি করতেছি না করতেছি। তারপরে এর ভিতরে আমার একবার মানে পুলিশে ধরে এগুলা সহ, রাস্তায় প্রায় দুইটার দিকে এরকম প্রায় সময় আমার পুলিশ ধরে, তখন আমার সাথে সাতটা ইয়াবা ছিল আমার সাথে, তখন পুলিশ আমার ধরছে, বলতেছে যে তুই এগুলার ব্যবসা করছিস। আমি কি জানি আমি এগুলোতে ব্যবসা করি না, আর আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম আমার আইডেন্টি কার্ড দিয়েছিল কলেজ থেকে, ঠিক আছে, ওইটা আমার মানি রেখেছিল। আমি বলতেছি যে আমি তুই স্টুডেন্ট, তুই এগুলো কি করি, আমি স্যার এগুলো আমি খাই, তা আমার থানা নিতে চাই। তখন আমি বাসায় ফোন দিই আমার আব্বুর কাছে যে আমার তো পুলিশ ধরছে। তখন আমার আব্বু আসে, আমার বড় জায়গা আসে, তারপরে আমার মানে ছাড়তে চায় না, মানে 70,000 টাকা চাই, আমার সারাদিনে 70,000 টাকা দিতে, মানে ওনার হাতে 5,000-3,000 এরকম নিব না। তারপরে আমার ওই দিন মানে থানায় নিয়ে যায়, দিন থেকে নিয়ে যায়, মানে আমার আব্বু এক পর্যায়ে মানে রেখে যায় যে ওর নিয়ে যাক, ও ভালোই হোক ওই জায়গা থেকে। আমাদের এলাকায় অনেক মানে ছেলেরা যারা আমার মতো এরকম মানে খারাপ ছিল, সবাই আর কি ইয়ে দিয়ে দিচ্ছে যে আপনার রিহ্যাব সেন্টারে 3 মাস ওই জায়গায় থাকে। তো আমার কই কি যে ও জেলখানা থেকে হোক, সমস্যা নাই, বুঝুক শিক্ষা হয়ে হোক। তা আমার ওই দিন রাইতে নিয়ে যায়, তারপরে আবার পরের দিন সকালে আবার মানে আমার মা যায় ওইখানে, যাওয়ার পরে আমার ওই জায়গা থেকে নিয়ে আসে। আমার 35,000 টাকা লাগে। আমার আব্বু ওই আমাদের যেই জায়গা ছিল মানে আমার জেলারা বলছে যে একটা এমনি একটা সিস্টেম করেন, আমি আমার ছেলেরা ছুটাই দেন, তারপরে আমি জায়গা বিক্রি করে মানে আপনার দিয়ে দেবো, মানে বন্ধক রাখছি এরকম কিছু আর কি আমার জেলার কাছে। তো এখান থেকে আমার ছুটাই নিয়ে আসছে, এখন তো আর কোনো পথ নেই। আমার আম্মু বলতেছে যে তুই আগে যে কাজটা করছিস তুই কোর্টে, তো ওইখানে চলে যা। পরে আমি কি না ওইখানে আর তো নিবো না। পরে আমি কি করতেছি আবার আগের মতো এরকম ঘুরতেছি ফিরতেছি, মানে তখন আমার কাছে মোবাইল নেই, মোবাইল বিক্রি করে ভালো বলেছি। এখন এক বন্ধুর কাছে কি আর কাজ করে এই মোবাইলটা দিয়ে কি করবি, আমি কি আমি এই জায়গায় বেড়াতে যাবো, মানে তখন আমার খাইতেই ওইটা করতে খাবো তো কিচ্ছু নাই খাইতেব। তো ফ্রেন্ডে বলতেছে যে মোবাইলটা দিয়ে কি করবি, এক জায়গায় বেড়াতে যাবো, পকেটে তো মোবাইল নেই কিরকম লাগে বুঝছ না, কয়ে আছে নিয়ে যা। ওরা অনেক বিশ্বাস করতো, অবলগত মানে এরকম কিছু করি নাই, আর এত কিছু করছি ওরা তো কেউ জানতো না যে একজনের মাইয়া ফেলাইছি এরকম কিছু, আর তো এত কিছু জানতো না, মানে ওরা কোন কোন বিষয়গুলো জানতে পারছি যে নেশা করি কিংবা এই যে মেয়েদের সাথে এই কাজগুলো করছি এগুলো জানতে পারছি, কিন্তু মুঝে মাইরে ফেলাইছি ওরে টিবলেট খাওয়াইছি এগুলো কিছু ওরা জানতো না। তো ওরা মোবাইল দিছে, মোবাইল দেওয়ার পরে কি করতাম, মোবাইল না বিক্রি করে খাই ফেলাইছি দোস্ত মোবাইল কিনে। তো গাড়ি দাঁড়িয়ে গেছি, তো গাড়ি দাঁড়াই আসছিলাম, তো একটা মহিলা দেখলাম কি আমার সাথে আইসে না বাড়ি খেয়ে, তারপরে নামে দিয়ে মোবাইল নাই কি কথা আমি হো। তো ওর আবার আমি সুন্দর করে বুঝাইছি, ও আবার বুঝছি আচ্ছা আমি তোর টাকা দিয়ে মোবাইল কিনে নেবো। এরকম একটার পর একটা একটার পর একটা এরকম মানে করতেছি প্রায় 7-8টা, মানে একটা না একটা মানে বুঝ দিতেছি বন্ধু করে সে দুস্থ থাকে এরকম। আবার কেউ কি দুস্থ কালকে পুলিশে ধরছিল, এই 2 পিস ইয়া শুধু ইয়াবা ছিল লগে, এই মানে কি করুন পুলিশে তো নিবো গা, বাড়িতে তো ছুটে যেত না, তোর মল দিয়ে ছুটে আই পড়ছি, মানে মল তো 10টা কিনে নিবো বেটা কি হয়েছে, আচ্ছা সমস্যা নেই তুই তো আইসোস, মানে এরকম বুঝে দাম। এক পর্যায়ে এরকম নিতে নিতে মাঠে ক্রিকেট খেলতে যেতাম, না আমার তো খেলার কোনো নেশা নাই, আমার তো ওইদিকে নেশা করতে এরকম কিছু। তো যখন খেলতে যেত একজনের কাছে মোবাইল গুলো রেখে যেত, 10-12টা 15টা 5টা 10টা এরকম রেখে যেত। আমি কি করতাম বাইচে বাইচে যেগুলো আমার বন্ধুর মোবাইল গুলো আছে ওইগুলো নিয়ে নেবে, একদিন বিক্রি করে ফেলাইছি 12টা একসাথে। এখন তো মানে সবাই একসাথে রেখে গেছে যে কি এরকম, তাহলে এতদিন তো আমগো মোবাইল নেই বিক্রি করে খাইছে, ও আজকে যেহেতু এতগুলো মোবাইল নিয়ে বিক্রি করছে সব মোবাইল বিক্রি করে ফেলাইছে। ওই যে বাইরে ছিল ওই বাইরের কাছে নিয়ে দিছি যে ভাই এগুলো সব বিক্রি করেন, উনি আবার আমাদের ওইখানে আছে পাগলা পুস্তকালয়তে যেতে ওই জায়গায় নিয়ে আবার উনি আবার সবগুলো বিক্রি করছে বড় ভাই, ওনার সাথে বসে নেশা টেশা করছে। তখন বাসায় বিচার আসছে যে এরকম মানে সবার জরিমানা দিতে হবো। তাই এখন তো আমার আব্বু যে আমার জন্য জায়গা বিক্রি করে 1,000 টাকা দিব, 35,000 টাকা মানে ইস্টামে সই করছে, এখন আবার কুত্তি টাকা দিব। এখন মানে জায়গা আছে 2.5 কাঠা, মানে আমাদের রুম যেটা আছে 2 কাঠার ভিতরে, বাইরে আছে 1/2 কাঠা। তো আমি যারা দিতে পারবো 35,000 টাকা, তাহলে আবার কুত্তি টাকা পাইবো, অব সবার মোবাইল দিতে হবো। এই মোবাইল মানে টোটালি কত, 7,500 মতো কইতেছে, ওরা কইতেছে 12টা মোবাইল এত দাম, অনেকগুলো নর্মাল আপনার অনেকগুলো দামি দামি স্যামসাং।
এই 12টা মোবাইল একসাথে রেখেছিল কেন?
ওই যে ওরা সবাই মাঠে খেলতেছে,
ওকে
লিগ খেলা, তো মানে যদি মাঠের ভিতরে মোবাইল নেবো
বুঝতে পারছি, পুরো টিমের মোবাইল আপনি চুরি করে ফেলেছেন?
মানে আমাদের বন্ধুদের মোবাইল আরো ছিল আর কি, যারা আমার ফ্রেন্ড সার্কেল বাচ্চা হয়েছে অগুলা নিয়েছি, যা অন্য জন নিয়ে তো মারামারি হইব, আর ওরা তো আমার কিছু কইব না, ওরা বাসায় বিচার দিবে এরকম কিছু। তো অগরে মোবাইল দিতে ফ্যামিলি থেকে বক্তাছে মোবাইলের দিকে, সবার মোবাইল একসাথে নিয়ে এসে উঠছি, আবার এরকম আমার আম্মু আমলা সিদ্ধাই দিয়ে করতেছে। পরে কি করছি ওই মুহূর্তে যে ওই বড় বাইরে যে 12টা মোবাইল দিছি, মানে আমার 1টা টাকাও ক্যাশ দেয়নি, উনি আমার ইয়ে নিয়ে গেছে আমাদের ওইদিকে ওই যে ছিটাং রোডে ওই দিকে ঢাল দিয়ে নেমা মিজমিজি একটা এলাকার নাম আর কি, ওই এলাকাটায় ওনার সাথে মানে 3টা মেয়ের সম্পর্ক ছিল আগে থেকে আমি জানতাম না। তো ওই জায়গায় উনি একটা জিপার দিয়া 51 পিস ইয়াবা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই জায়গায় আগে উপরে উঠছি 4তলার ভিতরে, 6তলা বাড়ি আমরা 4তলা, উনি আগে উঠছে, পর আমার বলতেছে যে 4তলা এসে নক কর। তো আমি 4তলায় গেছি, গিয়ে নক করলাম, আমার 1টা টাকাও ক্যাশ দেন। তারপরে উপরে গেছি, যাওয়ার পরে 3টা মেয়ে মানে কিরকম করে বসে রয়েছে একটা, আমি কি ব্যাপার ভাই আপনি কয় বয় নেবো নিয়ে খাইতে থাক। তো আমি এরকম খাইতে শুরু করছি, প্রায় 5-7টা খাই দিয়েছি, পরে অগরে খাওয়াই দি, মানে মাইয়া করে খাওয়াই দিতে করে, আমি হ্যাঁ কি এগুলো খাইবো কহ খাওয়াই দি, কিন্তু হ্যাঁ ওইগুলো খাইতেছে। পরে ওই 3 জনে খাওয়াই দিলাম, এরকম করতে করতে পরে আমাকে কি যে মানে উনি কি মানে খারাপ কিছু করবো ওনার মনের ভিতরে। পরে ওই জায়গায় 3টা মেয়ে ছিল, আমরা 2 জন, তা আমি কি করছি 2টা মেয়ে নিয়ে আর আমি আমরা আরেক রুমে চলে এসে বসছি এগুলো খাওয়ার জন্য। আর আমার বড় ভাই আর একটা মেয়ে মানে ওই রুমের ভিতরে। তারপর অনেকক্ষণ পর আবার ফোন দিয়েছে, আবার গেছি আবার রুম খাইতেছি। পরে এরকম খাইতে 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 খেতে আবার আমার কয় কি যে তুই কিছু কর সমস্যা নাই। পরে আমি আবার একটা মেয়ের সাথে থাকি, হ্যাঁ আবার অন্য রুমে গিয়ে খাইতে থাকে, মানে আমার কোন টাকা পয়সা দেয় নাই। পরে আমার আব্বু এই 12,000 টাকার মতো জরিমানা দিছে, মানে সময় নিয়েছিল আমার যারা আর কোন টাকা দিব না বুঝতে ওর লাই দিতে দিতে ওর কূপ দিয়ে গলায় ফেলাই দিই। আমরা মানে সময় যখন ঘুমাইতাম মানে ঘুমাইতাম না, আমি তো চোখ বুঝে থাকতাম, আমার মানে আব্বু কইতো যে ওরে মাইরি ফেলা। ওরে কি করবি আর ওর লিগে তো সারা দিন কথা শুনতে মানুষের কাছ থেকে বড় ভাইরা কয় ওরে মাইরা লাইতে কি করতো, তো ভালো হইতেছে না, তো সুযোগ দিলাম। আমি যে আব্বুর সাথে তো খারাপ ব্যবহার করছি, মার সাথে তো খারাপ ব্যবহার করছি, মানে তারপরও মানে আমি ক্ষমা না চাইতে আমার ক্ষমা করে দিছি। তারপরে ওই যে মানে সময় নিছে মানে আমার আম্মু কিস্তি থেকে টাকা নেয়, 20,000 টাকা নেয়। টাকা নেওয়ার পরে যে 12,000 টাকা করে দিছে মানে কিছু কিছু করে টাকা দিছে, অনেক বসে আছে থাকা আর লাগবো না। বন্ধু বান্ধব তখন মানে সবাই আমার থেকে মানে পরে হয়ে গেল, আর আমার সাথে কেউ চলতে চায় না, একটা কিনে জমে গেল যে ওইরকম চুরি করে এখন। তখন আমার মার কাছে এরকম বিচার দিত যে তোমার এটা করে এটা করে। তো আমি বাসা থেকে কি করছি, এখন তো কোনো ফ্রেন্ডের কাছে কোনো মানে যোগাযোগ নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই, মানে একটা ইয়ে আছে না যে কুড়াল গাছ কাটে যে ওই কুড়াল আমি না 150 টাকা বিক্রি করছি, ফ্যামিলি পাতিলা কিনবো। তো আমি বলতেছি তোমরা তো কিনবা কিনো, ওদের কাছে বিক্রি করছি 300-200 টাকা, আর ওই মহিলার কাছে বিক্রি করছি 150 টাকা। এখন ঘরে তো আর কিছু নাই। তারপর দেখি একটা কোদাল আছে, মাটি কোবায় না কোদাল, ওইটা নিয়ে যাবো। তো ওইটা নিয়ে যাওয়ার সময় আমার আম্মু আমার দেখে লাইছে, মানে মানে চোর টোর এসব কিছু কইতেছে, এমনি কয়দিন খাবি, চোরের বাচ্চা চোর এন তেন কইতেছে। তখন তো মানে আবার মাথা রক্ত উঠে আছে যে একটা একটা জিনিস খাইতে যাবো মানে এরকম টাইমে এরকম কি শুরু করে দিল। তখন মানে আম্মুর এম চিলাচিলি করতেছে, আমার ওই যে মানে বসে যে আমরা ফিরি বলি আর কি কাঠের, ওই আম্মু ওই ফিরিটা আমার উপরে ফেঁকে মারে। আমার এই জায়গাটা লাগছে, ফিরিটা লাগার পরে আমার হাতে যে ইটা ছিল কোদাল, ওই কোদাল দিয়া নামু ওই মানে ফিরিটা আমার ফেঁকে মাইরা কোথায় যা তুই মরে যা, তোর যে আল্লাহ আর বাইত না আনে, তুই গাড়ি তোলো পুরো আসতে মরে যাবি যা। আমার কইতাছে কয় মা যদি কয় মর না মানলো গায়ে আইব জ্বর তোর আজকে, আমার কইতাছে এরকম মানে অভিশাপ দিতাছে। তার মধ্যে কি অভিশাপ দিতাছে ওইগুলা, আমি যাবো একটা জিনিস খাইতে না, এমন তো বুঝতেছি যে ওগুলো খারাপ জিনিস, তখন তো কইতেছি একটা ভালো জিনিস খাইতে যাবো, এগুলো কইতেছো মাথা গেছে রক্ত ইটা। তখন যখন পিছন দিয়ে যাইতেছে কেন আম্মু আমার ফেঁকে দিয়া, তখন পিছন থেকে কূপ মারছে, পিছন থেকে আমার আম্মুর পিছন তারপরে মানে কূপ মারছি। কূপ মারার পরে মানে একটা কোনা লাগছে, তো মানে বেশি মানে পুরোটা লাগেনি, মানে একটা সাইড লাগছে, লাগার পরে মানে 16টা সিঁড়ি লাগছে আমার আম্মুর। তারপরে কয়েকদিন বাসায় থাকি না, নানি বাসায় চলে গেছি, নানি বাসায় এরকম কয়জি করে মানে কেউ দেখতে পারে না, বাদ বাড়ে দেয় না, কেউ বাধা দেয় না, খিদে লাগলে কিছু জিয়ে না, টাকা পয়সা নাই। তারপর ওইখান থেকে আবার কি করছি, আমার মামা আমার মামা ছিল টিচার আর কি, মানে তার 2-3টা কোচিং সেন্টার ছিল, সে আবার আমাদের নানির জায়গা বেচছে, তো ব্যাংকে টাকা রাখতে যাবো, তার ডোয়ার টাকা আছে আমি বুঝতে পারছি। আমি ওই সময় চাইলাম কি যে এখন টাকা পয়সা নিয়ে তো আবার ভেঙে ফেলাম, আর একটা সমস্যা এখন তো যে নানি বাড়ি আছে শেষ সম্বল, তারপর তো এরও থাকবো না, হেবর কই যাম। আমি কি একটা কাজ করি, কোন একটা মানে মেয়ের সাথে একটা রিলেশন করি, বরাবর টাকা তো আছে, ওই মেয়ের নিয়ে পালাই যাম, পালাই নিয়ে বিয়ে করুন। তখন মনে হইতে এরকম একটা কিছু হইলো। তখন আমি কি করলাম যে এখন তো এই কাজটা করবো, তাহলে একটা কাজ করি, মামা কইতেছে যে তুই আরেকটা কাজ কর, তুই কি করবি, আমি কি তাহলে আমি আবার কোর্টে চলে যাই। তখন আমি আবার কোর্টে চলে গেলাম, কোর্টে চলে গেলাম, ওই অবস্থায় আমি বাসায় টাকা দিতাম, এমনি প্রত্যেক দিন হইতে 200-300-500 টাকা করে হইতেছে, আমি বাসায় তখন টাকা বাড়াইতাম। আমি যেতাম না বাসায়, মানে লজ্জায় আমি বাসায় যেতাম না যে আম্মুর কাছে কেমনে মুখ দেখামো, আর আব্বুর মাথা লাগাইছে 32টা সিঁড়ি ফেলাইছি, আম্মুর পিঠে এখন 16টা সিঁড়ি, বোনের নাকি এক বেগ রক্ত বের করছি, আমার চাচিমা বলতেছে আর বাসায় গিয়ে কি করুন, আমার তো এই মুখ আর দেহানি দরকারই নেই। তাই আমি বাসায় যাই না, আমি টাকা বাড়াই, আমার খালা দিয়ে আসে কিংবা ছোট পিছিয়ে বাচ্চা দিয়ে বাড়াই 200-300 টাকা করে এরকম পাঠাতেছি, চলতেছি। তো একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে যায়, আমাদের নানি বাড়ির মানে ওর নানি বাড়ির দিকে না, মানে আমাদের বাড়ি নানি বাড়ির মাঝামাঝি আর কি একটা জায়গা, মানে রিলেশন হয়। তো ওই মেয়েটার নাম ছিল রাবে আর কি, ওর সাথে এরকম সম্পর্ক হয় একদিন দুই দিন তিন দিন, মানে মোবাইলে কথা বলতেছি কন্টিনিউ, মানে আমার মামা একটা মোবাইল কিনে দিছে আমার, তখন ওই মুহূর্তে আমার মোবাইল ছিল না, মামা একটা মোবাইল কিনে দিছে, কইছে মোবাইল তোর এটা শেষ সুযোগ, আর কোনো মোবাইল টোবাইল আর পাবি না, এটাই শেষ, বিক্রি করলে একবারে সারা জীবন আর মোবাইল চালাতে পারবি না। তো আমি মোবাইল টাইম রাখছি, ওই মেয়েটার সাথে আমি কথা বলতাম মোবাইলে, এরকম কথা বলতাম বলতাম, একসময় আমার সাথে ঘুরতে যাব, ঘুরতে গেছি, তারপরে অনেক কিছু হয়েছে, মানে আমি চাইছি কি যাই কিছু হয়েছে, ও মানে এই মেয়েটা জীবন নষ্ট করবো না, ওর এবার বিয়ে করবো মামার থেকে টাকা নিয়ে। তখন আমি মামার বলতেছি যে মামা, মামার বাইক ছিল, মামা বলতেছি কি মামা আপনি একটা কাজ করেন, এই চাবিটা দেন একটু বাইকটা চালাই, চালাবে আছে বউ চালাই। তো ওই যে বাইকের চাবিটা ছিল ওইখানে, মানে ওই ডোয়ারের চাবিটা ছিল, তো ডোয়ারে খুলছি গিয়ে বাসায় এসে দৌড়া, মামাই তো বেঁচে পড়াইতেছে কোচিং সেন্টারে, বাসায় এসে দেখি মানে ডোয়ারে টাকা নাই, টাকা গেল কই, মামাই তো ব্যাংকে ছিল তো আমি জানতাম, মামাই যে আগে ব্যাংকে থয়ে দিয়েছে আমি জানি না, আমার কই নেই, আমি আমি তো জানতাম আমার তো নিয়ে যাইতো, তখন মানে আরেকটা জিদ দিল মামাইকে, আমরা করলো আমার থুয়া, তো মামার বাইক নিয়ে গেছিলাম, পরে ওই মামার বাইক নিয়ে আমি এক লোকের কাছে, লোকটা কোথায় যেন বাড়ি বলছিল মনে নেই সঠিক, মানে উনাদের এলাকায় মানে গ্রাম অঞ্চলের মতো নাকি এই আপনার বাইক ভাড়া দেয়, মানে যে কেউ চালাতে পারে 10 টাকা 20 টাকা নাকি চালাতে পারে, তো বাইকটা আমার মামা কিনছিল প্রায় 45,000 টাকা দিয়া, তো ওই বাইকটা আমি বিক্রি করছি মাত্র 12,000 টাকায়, 12,000 টাকা মানে 11,500 টাকা বিক্রি করছি বাইকটা। তারপরে আমার মামার খোঁজাখুঁজি করার পরে আমি তো পাই না, তারপরে আমার আর মানে দুঃসম্পর্কের এক নানি বাসায় চলে গেছি, ওই জায়গায় যাওয়ার পরে আমার খোঁজ পাইছি যে আমি ওই জায়গায়, পরে ওই জায়গা থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কি করছো বাইক কু বিক্রি করে লাগাইছি, কয় টাকা বেচছো, এত টাকা বেচছি, এই কয়টা বেশি কারণ তোর 15,000 টাকা দিয়ে তাহলে লইয়া যা, আমি 15,000 টাকা দিলে 20,000 টাকা দিলে কি আমি এটা কইব, আমি এটা তো পাড়াই দিছি, কই পাড়াই শুনে পাড়াই দিছি, ওখানে আর কেউ আমাদের কথা মতো করে না, তো এরকম আর কেউ মানে অনেকবারে পুরো নিঃস হয়ে গেছি।
ওকে,
আর যারা মনে হয় নেশা জগতের,
কত সালের ঘটনা এই বাইকের ঘটনাটা?
বাইকের ঘটনা আপনার এই 7.5 মাস হবো,
তার মানে এই 2014 সালের ঘটনা। ওকে, তারপর
মানে একেবারে নিঃস হয়ে গেছি, আর যেহেতু পকেটে টাকা নাই, মানে যারা আমার ফ্রেন্ড ছিল যাগরে আমি খাওয়াইতাম, আমি একসাথে চলাফেরা করতাম, খারাপ খারাপ বন্ধুরা, এমন ওরা আমার দাম দিতেছে না, যে আমার কাছে কোনো টাকা মানে টাকা পয়সা নাই, সবসময় অবদার আমি চলতেছি এরকম কিছু। তারপরে ওই যে ওই মেয়েটার সাথে মানে সম্পর্ক ছিল, তো ওই মেয়েটার সাথে মানে আমার একটা গেঞ্জাম হয়ে যায় এক সময়, মানে গেঞ্জামটা হয় কি মানে সবাই জানাজানি হয়, ওর আমি বলছিলাম যে তোমার নিয়ে না আমি চলে যাম পালাই যাম, তো ওর মোবাইল আবার অটো রেকর্ডিং ছিল, ওর বড় ব্যাপারে এটা আবার শুনতে পারছি, ওর আমি মার দূর করছে, তারপরে ও তারপরে বলে কি যে আচ্ছা আমি তোমার ভালোবাসি, এরকম করার পর আমি আচ্ছা তোমার নিয়ে বাইকে যাবো, এমন তো আমার টাকা পয়সা লাগবে, কয় তাহলে টাকা পয়সা, তাহলে তুমি নাও টাকা পয়সা বিয়ে করো, তার কয় টাকা লাগবে।
আলটিমেটলি আমার প্ল্যান কি ছিল,
মানে প্ল্যান ছিল কি যে ওর নিয়ে পালাই যাবো,
ওর নিয়ে পালাবে নাকি ওর টাকা পয়সা নিবে,
না ওর নিয়ে পালাই যাবো, কারণ আমার কথা যে ওর টাকা পয়সা যদি নেই আমি তো ওর জীবনটা নষ্ট হইলো, আবার নেশা টাশা খাইলাম, সে তো আগের মতোই হইলো, এই সেম কাজ, তো ওর যদি বিয়ে করি দেখি লাইফটা একটু চেঞ্জ হয় কিনা, এরকম কিছু দিস, তো ও আমার বলতেছি কি যে একটা কাজ করতে দে তুমি না আমার এমনি বিয়ে করে রাখো, আমি কই বিয়ে করতে তো 5-6 হাজার টাকা দরকার, এই টাকা আমি কই থেকে পাবো, কয় এই টাকা কই থেকে পাইবা তুমি ম্যানেজ করো, আমি আমার কাছে 1 টাকাও নেই, আবার ও আবার সবকিছু জানতো আমার, আমি যে নেশা করি এরকম কিছু, আমার বলতো যে এইগুলা খাইবা না সিগারেট খাইবা না এগুলা, তো ওর আমি কি
নাম ছিল মেয়েটার,
মেয়েটার নাম ছিল রাবিয়া।
ওকে,
আমার অনেক মানে শাসন টাসন করতো আর কি যে এগুলা খাইবা না এটা সেটা, মানে ওর আমি বলতেছি যে তুমি যেমন লোক টাকা ম্যানেজ করো আমি বিয়ে করতেই হবো, এরকম করে আর থাকা যাবো না, একটা কাজ করো, কয়েকটা কি করবো, কয়েক একটা উপায় আছে যদি মানে আমার মার সৈন্য আনি তাহলে কিন্তু বাসা থেকে পালাই দেবো, বাসা দিতে পারবো না, আনাল তো আমার কাছে কোনো টাকা নেই, আর এমনি ওর কাছ থেকে আমি টাকা নিতাম, মানে যে ও যে স্কুলে যাইতো, স্কুলে যাওয়ার সময় মানে ওর মানে যে টাকা দিত ওর বাবা ওই টাকা জমাইতো 10-20 টাকা করে জমাইতো, আর মোবাইল তো আমি ফোন দিয়ে কথা বলতাম, ও জমা জমা টাকা দিত 300 টাকা দিত 200 টাকা দিত 500 টাকা, তো ও আমার বলতেছে কি যে চলো তাহলে এগুলো নিয়ে চলে যেতে হবে, কিন্তু পরে আবার ও ভয় পায় যে তুমি যদি আমার আবার মাঝপথে রেখে চলে যাও তখন তো আমার ফ্যামিলি তো জায়গা হইব না, তোমার ফ্যামিলি তো জায়গা হইব না, তখন আমি কই যাব, তখন তো আমার মরতে হইব, আমি বলতেছে, পরে আমি কি না ঠিক আছে তুমি বিলিভ করতে পারো, বিশ্বাস করো আমি এরকম কিছু করতাম না জীবনে, তুমি তো অনেক কিছুই করছো জীবনে, ও তো সবকিছু জানতো, তারপর তোমার কেমনি বিশ্বাস করি, আমি কি তুমি কেমনি বিশ্বাস করবা, তুমি আমার কি বমন চাও, আচ্ছা থাক কোনো বমন লাগবো না চল আমরা চলে যাব, তো ওরা আমি কি করছি ওরা আমি বলছি যে এই 11:30 দিকে বাসা থেকে বেরোবা, কিন্তু ওরা যে বাসায় থাকতো ওই বাসায় না মানে 10:30-9:30 মানে কেজি
কেটে,
তো বলতেছি যে আমি 73 আসতে পারবো না, আমি কি চাবিটা কার কাছে থাকে, চাবি থাকে আমার আব্বুর কাছে, আমি তো তোমার আব্বুর কাছ থেকে নিবা যখন ঘুমাই যাবো 2:30 দিকে, কারণ আব্বুর তো ভিতর দিয়ে দরজা লাগায় ঘুমায় কেমনি নেব, আমি কি তাহলে কয়টা বাজে আসতে পারবো তুমি, কয় 7:30-7:30 দিকে আসি, আমি কি এই সময় তুই যদি কেউ দেখে আত্মীয় স্বজন তো সমস্যা না, আচ্ছা ঠিক আছে মা, ওর আমি বুঝি তুমি ডাইরেক্ট 4:30 এসে পড়বা, 10 টাকা নিয়ে বাস দিয়ে ওই জায়গায় এসে পড়বো, আমি 4:30 গিয়ে ফ্রেন্ডের সাথে নিয়ে
আলটিমেটলি আমরা পালানোর প্ল্যান করছেন,
পালানো মানে আমি ব্যক্তি কিছু নিই আমার কথা হচ্ছে ও যে স্বর্ণ গয়না নিবো ওগুলো কিনে মানে কাপড় টুপুর কিনবো আর কি, ওরও বলছি যে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে ব্যাগ নিয়ে আসবা, আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এক কাপড়ে বাসা থেকে চলে আসবা।
ওকে,
আর এক বন্ধুরে নিছি,
ওর বাবা তো অনেক বিত্তশালী ছিল তাই কি,
মানে ছিল মোটামুটি পারছো না, অত একটাই না মানে এমনি ছিল, তো যেই বন্ধুরে নিছি ওই যে আমরা 3টা বন্ধু ক্লোজ ছিলাম, একটা তো মাইরা ফেলছি আরেকটা তো আছে, তো ও তো আর এগুলো জানতো না, ও তো আমার সাথে চলতো, তো ওরে আমি নিয়ে গেছি যে তুই আমার একটু হেল্প করবি যে আমরা যে যাম ওই জায়গায় খাবার টাবার তারপরে রুম ভাড়া নিম এইসব কিছু সব জায়গায় তুই আমাকে হেল্প করবি, চল দোস্ত তুই চল আমগুলো, ওরে নিয়ে আমরা ওই জায়গায় দাঁড়িয়ে দিছি, ওর ফোন দিছি, ও আইসা পড়ছে, ওর বাবার মল নিয়ে আসছে, বড় ভাইয়ের মল নিয়ে আসছে, আর ওর মল 3টা বাসা থেকে 3টা মল নিয়ে আসছে, আর আমি কিছুই নিয়ে যাই, আমার কাছে তো কিছুই নেই, কি নিয়ে যাবো, পরে ওই জায়গায় আসার পরে আমি বলতেছি যেদিন কিনে আসে চলো মানে একটা গলি দিয়ে ঢুকি তাহলে কেউ না দেখতে পারে, কিনে আসে দেখি ও একটা ব্যাগ নিয়ে আসছে কাপড়ের, ও ব্যাগ নিয়ে আসে, আমি তো কিছু নেই। পরে কই কি যে এই যে আমি এরকম ওর মার গলার মানে একটা চেন নিয়ে আসছে, গলার চেন আর যে মাথায় যে মানে মেয়েরা পরে আর কি যে এরকম টিকলি না কি বলে এইখান থেকে জায়গা পরে বিক্রি করবো না, আমি জামগান তো আমার কাছে বাংতি টাকা নাই, আমি যদি বলি আমার কাছে এক টাকাও নাই তাহলে তো আমি ওর কাছে ছোট হয়ে যাবো, আমি আমার কাছে তো বাংতি টাকা নাই, তো তারা এগুলো দিয়ে আসি বাংতি টাকা করে নিয়ে আয়। তো এগুলো নিয়ে পরে ওই ফ্রেন্ড ওই ফ্রেন্ড আমি আর ওই মেয়েটা তিনজন গেছি, আমি চল আছে এগুলো বিক্রি করি। পরে ওই দোকানে গেছি, দোকানে যাওয়ার পরে ওই লোকটা বুঝতে পারছে যে মানে কোন একটা সমস্যা আছে আমাদের, মানে উল্টা পাল্টা নাম বলতেছে যে এগুলো কোথা থেকে পাইছো কি কিছু, আমি বলতেছি যে আপনার এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই, আপনি কিনবেন কিনা কোন না কিনে আমরা চলে যাই, মানে হুমকি দিতেছে যে এখন পুলিশ ডাক দিব এটা সেটা, তারই ঝামেলা পুলিশ ডাক দিলে। পরে উনার কাছে আমরা এই 35,000 বিক্রি করি তিনটা, আর বাসা আসার পরে জানতে পারি যে এই 2,52,000 দাম আছে যে মানে যে চেনটা নিছে চেনটা এরকম মোটা ছিল, ওই চেনটাই মানে ওর আম্মুর যে বানাই দিছে ওর আব্বু 75,000 দিয়া মানে এরকম দাম ছিল। আমরা 35,000 বিক্রি করার পরে ওর নিয়ে যে আমি যামু, এখন ওই বুট্টো মাছ হয়ে গেছে গেছে, ওর নিয়ে যাওয়া দরকার নেই, তুমি যাই একটু দাঁড়াও, ওই একটা কোনায় সিম কিনে দিয়ে আমি তুমি যাই একটু দাঁড়াও দাঁড়া, আমি বন্ধুর কাছে চল।
আলটিমেটলি ওকে নিবেন না ওকে,
হ্যাঁ এখন আবার মানে টাকা পাওয়ার পরে আমার মতামত চেঞ্জ হয়ে গেছে, আমার বন্ধুর বলতেছি কি দোস্ত চল ওর নিয়ে যাওয়া দরকার নেই আমরা বাইজে, কই কি কস উই আন বাইজে ও কেমনে ওই জিনিস মিনিস লুয়ে পড়ছে সন্ন্য জিনিস বাইত গেল তো ওরে জব করবো, আমি কই জব করলে করুক চল আমি চাইতাম না ওরে ধরলে কই যাবো বেড়া আমার ভাল লাগে না চল আমি বাইরে কাজ করুন করুন বাপ মালো থাকি।
এই সময়টাতে শুধুমাত্র আপনার নেশা ছাড়া দুনিয়াবি অন্য কোন জিনিসের প্রতি আপনার কোন টার্গেট নাই?
না শুধু নেশা, আর মানে মানে এই ইয়াবাটা খাওয়ার পরে ঠিক আছে মানে অন্যান্য নেশা করছি, অন্যান্য নেশার ভিতরে মানে তেমন একটা জিদ নাই, কিন্তু এই ইয়াবাটা খাওয়ার পরে মানে মেজাজটাই মানে খিটখিটে থাকে, মানে ভালো কথা বললেও খারাপ লাগে।
আচ্ছা তারপর কি করলেন?
তারপরে ওই মেয়েটা কি বললাম যে তুমি যে দাঁড়াও ওরা একটা কোনো সিম কিনে দিয়ে আসছি আমি বলতেছি, তো আমরা ওইখান থেকে একটা সিম কিনে এসে মানে 10 টাকা 10 টাকা 20 টাকা নিবো, আমরা ওই জায়গায় 80 টাকা দিয়ে সিম কিনে বাসা এসে পড়ছি, ওই মেয়েটার ওই জায়গায় রেখে এসে পড়ছি, হ্যাঁ বাসা চিনত, তো ওর কাছে আর কোনো টাকাই নেই, ও কোনো টাকা নেই নাই, তিনটা মোবাইল ছিল ওর কাছে, ওই তিনটা মোবাইল আমি আর একটা আনিনি। ও কি করছে ওইখান থেকে ওই মানে ও একটু বড় টাইপের ছিল, কোনো মোবাইল বিক্রি করে নাই মেমোরি কার্ড বিক্রি করে নাই, ওইখান থেকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে রাতের প্রায় 11:30 বাজে বাসা আসছে
মেয়েটা,
ওর বাসার ওইখানে আইসে আমার এসএমএস পাঠাইছে যে আমি এইমাত্র বাসায় আসলাম, আমি কি কয় তিনটা মোবাইল ওর হাতে আসছিল এখন বাসায় ওকে এগুলো কি বিক্রি করে বাসা দিতে পারে নাই? পরে আমার বাসায় উঠে কোনো বিচার দেয় না, আমার মানে বারবার ফোন দিতে আছে যে ফোন রিসিভ করো ফোন রিসিভ করো, ফোন রিসিভ করি না, কল ড্রাইভেট করে রাখছি, তারপরে বন্ধুর ফোন দিতে আছে যে প্লিজ ভাই ফোনটা ধরেন ফোনটা ধরেন, পরে এক সময় ও ফোন ধরছে, ফোন ধরার পরে বলতেছে যে রাহেন তো আমার সাথে নাই, কোথায় গেছে? বলতেছে কয় ও তো বাসায় চলে গেছে, কয় কি বলেন আপনি আমি এখন কিভাবে বাসায় যাবো, আমি তো জানি না, আচ্ছা আমি আর খোঁজ করে দিতেছি তুমি আর বাসায় যাবো না, ওই ফ্রেন্ড বলতেছে, তখন আমরা আইসে অলরেডি মানে নেশা করতে বসে পড়ছি আমরা দুজন নেশা করবো বসে পড়ছি, তো ওইরকম বারবার ফোন দিতেছে আর ডিস্টার্ব ফিল করতেছি যে নেশা করতেছি এর ভিতরে আবার কি বারবার ফোন দিতেছে না দিতেছে, ওর আমি আবার বলছি কি যে তুমি একটা কাজ করো এই অন্ত আমার বারবার ফোন দিব না করলেও বারবার ফোন দিব, তুমি একটা কাজ করো তুমি আবার যে আমরা যে জায়গায় ছিলাম তুমি সেই জায়গাটা যাও, আমরা আসতেছি আমরা এই ভিতর দিয়ে আসতেছি এক বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসতেছি, কয় তাহলে এখন আমি কিভাবে যাবো আমি একটা মোবাইল বিক্রি করে তারপরে যাও, তোর মোবাইল একটা কোন মোবাইল একটা বিক্রি করছে ভাইয়ের মোবাইল 750 টাকা বিক্রি করে ও আবার গেছে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় রয়েছে, কয় তোমার কয়টা বাজবে আমি একটু দাঁড়াও, কয় 12টা বাজে তুমি কয়টা বাজবে আমি কি 1 ঘন্টা লাগবে তুমি একটু দাঁড়াও, মানে আমরা এই সময় আমি নেশা করতে আছি,
রাত 12টার সময় ওই মেয়েটাকে ভয় দাঁড় করে রেখেছিলাম,
মানে মানে আমার কথা হচ্ছে ও যদি আবার ওইখানে যায় মানে যাইতে যে সময় লাগবে এই মানে এই সুযোগে আমাকে কেউ ডিস্টার্ব করবো না, কোনো ফোন আসবো না, নেশা করতে থাকি
আরামসে মানুষকে তার সেন্সের জায়গাটা থেকে চিন্তার জায়গাটা থেকে একটা ড্রাগ কি পরিমাণ ভোতা করে দিতে পারে, I'm just saying OMG oh my god this is truly truly impossible for a human life and that is truly happening by a drug oh my god okay তারপর
তারপরে ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়ায় থাকে ঠিক আছে, পরে পরে আবার আমার পুনে একটা দিয়ে ফোন দেয়, পরে কই কই তুমি আমি কই আমি তো আইতাছি দাঁড়াও একটু, কই তুমি কি করতে চাইতেছো আমি কিন্তু কিছু বুঝতেছি না, এতক্ষণ ধরে দাঁড়া করে রাখছো কি লাগছে আমি কিন্তু তোমার মোবাইল বিক্রি করছো না তো কিছু খেয়াল আমরা আইতেছি, তুমি কি আবার নেশা করতেছো নাকি, আমি না আমি নেশা টেশা করতেছি না তুমি আইতেছি তুমি একটু দাঁড়াও, ও একটু মানে একটু লাস করতে পারতেছে যে ও তো নেশা করে সব সময় হয়তো এতগুলো টাকা পাইছে একসাথে নেশাই করতে গেছে এরকম কিছু, আমি বলতেছি নেশা করতেছো আমি কিন্তু আমি তোমার নেশা টেশা করতেছি না আসতেছি দাঁড়াও একটা কাজ আছে, তারপরে ওই দিন আর আমি আসি না, ও বাসায় চলে গেছে। পরে আমি ওই ওর বন্ধুরে বলছি যে তোর যদি ফোন দেয় কবি যে আমি বাসায় চলে গেছি, আমার মল টাইম অফ করে রাখছি। পরের দিন আমি আর বাসায় যাই না। ও কি করছে, ও আর বাসায় আসে না। ওর ওই বন্ধুরে জিজ্ঞেস করলাম যে ও কোথায়, ও কি সকালে বাসায় আসছে, আমি তো সারা রাত ঘুমাই নাই। কয় না ও তো বাসায় নাই। কি করছ, কই গেল তেলে বুঝে? আমার 750 টাকা ছিল ওর কাছে আর দুইটা মোবাইল, এটা গেল কই গেল কিছু বুঝতেছি না। পরে দে ওর কোনো খোঁজ খবর নেই, এরকম দুই দিন ওর কোনো খোঁজ খবর নেই। ওর বাসা থেকে খোঁজ করতেছে, মানে যদি অন্য একটা ছেলে গায়েব হইতো তাহলে ভাবতো যে ওর সাথে মানে পালা গেছে, মানে সবাই আছে, ও নাই, ও কই গেল। আবার বাসা থেকে সন্ধ্যা ইনিয়ে গেছে ওর মার, এগুলো দিকে খোঁজ করতেছে।
সেটা
মানে তখন আমরা কেউ জানি না, কেউ জানি না। ওর মোবাইল ফোন দিলাম, মোবাইল বন্ধ, ডাইরেক্টলি মোবাইল বন্ধ। আমি ভাবতেছি যে কোন এত রাতে যে দাঁড়া করে রাখছি,
কোন আত্মীয় স্বজনের বাসায় গেল কিনা, নিয়ে গেল কিনা।
হ্যাঁ, সবাই মানে সব আত্মীয় স্বজনের বাসায় ফোন দিছে দুই দিনে, মানে কোথাও নাই। তা আমি একটা জিনিস ভাবতেছি যে নারায়ণগঞ্জে তো এরকম একটা খারাপ জায়গা, নাকি কোনো সমস্যা হইলো, কোনো প্রবলেম পড়লো মেয়েটা, বুঝতেছি না কিছু। মানে এমনি খারাপ লাগতেছে যে আবার কি আকাম করলাম, বুঝলাম না কিছু। তারপরে ওই তিন দিনের মাথা জানতে পারে যে ওর এক ফ্রেন্ডের বাসা আছে, তা ওর মা বাবা মা ওই বাসায় সবাইকে আছে। মানে ওর ফ্রেন্ডের আব্বু মোর বলছে যে ওর যাইতে দিবেন, ওর দূরে আমরা আইতেছি, ও তো একটু সমস্যা করছে। ওরা বাবা মা ওই বাসায় গিয়েছে, যাওয়ার পরে বলতেছে যে তুই এগুলা কি করছিস। পরে কয় এগুলা বাসা থেকে নিয়েছি, আমি একজন দিয়ে দিয়েছি, কার দিছিস? কয় রায়হানকে দিয়ে দিছি। তো ওর আব্বু আমার আমুকে বাসায় আইসে, আমি বলতেছে যে এই যে দেখেন এগুলো আপনার ছেলেরা দিছে, আপনার সেগুলোতে এগুলো বিক্রি করে ফেলাইছি। আমার আম্মু বলতেছে যে ও তো আমাদের বাসায় আসে না, নানি বাসায় থাকে, ও আমাদের ছেলে না, দরকার নাই। ওর তো ওর যদি মাইরালান মাইরালান কোনো সমস্যা নেই, আমরা এগুলো কোনো কিছু জরিমানা দিতে পারবো না, কারণ ওর জরিমানা দিতে দিতে আমাকে কিছু নেই, আর কিছুই নেই, ওর মাইরালান কেন। পরে আমার ওই মেয়েটা আমার ভালোভাবে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে তুমি কি আমার বিয়ে করবা? আমি কই কি হাও বিয়ে করবো, মানে আর ওর বিয়ে করার কোনো ইচ্ছা নেই, যার সাথে আমি চিটিং করছি আর বিয়ে করতাম না। হ্যাঁ বিয়ে করুন তো, তুমি আসো, আমি কি কই আসবো, মানে আমার একটা যে কোনো একটা সমস্যায় ফালাইবো, আমি তো বুঝতে পারতেছি, কই আসবো, কয় অমুক জায়গায় কোর্টের সামনে আসবো, আমার চাচু এসে আমাদের বিয়ে করাই দিব, তুমি এরকম সন্নটন নিচ্ছ, আমার চাচু এসে বিয়ে করাই দিব। তা আমার কথা দিচ্ছি যে পকেটে আর অনেক টাকা আছে, এখনো প্রায় 26,000-27,000 টাকার মতো আছে, আর বিয়ে করে কি দরকার? আমি আচ্ছা তুমি যাও, আমিতেছি আমি ফ্রেন্ড নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, এমনি গেছে 2 ঘন্টা হয়ে গেছে, আবার ফোন দেখ কই তুমি, এমনি আমি আসতেছি। তারপরে আমরা ওই জায়গায় আর যাইনি কেন, আমার বাবা মা তো বলছি যে আমার চিনে আমার মারে ফেলাইতে, তো ওরা আর কিছুই করতে পারেনি আমার, মানে আমরা একটু মানে আমাদের ফ্যামিলির প্রভাবশালী ছিল, কিন্তু আমরা তো এখন টাকা পয়সা নাই, কিন্তু আমার চাচা চালের কথা আছে, তো আমাদের আর কিছু করতে পারিনি, কিছু হয়নি। এখন মানে এগুলো যে মানে শুনতাম যে যা বলবো সত্যি, মানে এটা শুনতাম না, এটা তো মানে আমি জীবনের গল্প শুনতাম, তারপরে ডর তো কয়েকদিন আগে শুরু হয়েছে এই শুনতাম, কিন্তু আমার এক ফ্রেন্ড বলতেছে, আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে আজকে কি আছে, মানে রবিবার দিন আজকে 11:20 এই ঘটনা আছে, তো এগুলো শুনতেছি আমার খুব ভালো লাগতেছে, যে এগুলো তো ওগুলো কেমনি গিয়ে কম, আমার তো এই জায়গায় যাওয়া দরকার, আমি তো জীবনে এত অপরাধ করছি, আমি যাওয়া দরকার। তো আমার এক ফ্রেন্ড ওই যে রাজীব নাম বললাম, রাজীব আসিফ আর আরিফ, ওরা তিনজন বলতেছে যে ওই যে আপনি যে নাম্বার গুলো যে দেন ওই নাম্বার গুলো এই জায়গাতে ফোন দিই, তো ওরা নাম্বার দুই টিপস আমার বলতেছে তুই বল, ঠিক আছে? তখন আমি বলতেছি আমার এগুলা, ওরা আমার বলতেছে তুই ওই জায়গায় গিয়া তোর এগুলা কো, মানে এখন আমি ভালো হইতে চাইছি, তার কারণটা কি, পরে আমি একসময় বাসায় আসি, মানে কিছুদিন আগে আমি বাসায় আসি, আসার পরে প্রায় 15 দিন আগে আমি বাসায় আসি, আসার পরে আমার আব্বু আমার আম্মু মানে এখন আর কোনো রাগ নেই, আমি কোনো ক্ষমা চাই নাই, কিন্তু তারপরও এসে বলতেছে মানে ফ্রেন্ড সার্কেল সবাই আমার নিয়ে আসছে যে ও বাসায় থাক, ও আর এগুলো করবো না, এগুলো আর করবো না। আমি বলতেছি যে আমি আর কখনো, যদি তোরা কোনোদিন মানে প্রমাণ পাস তাহলে তোরা যা ইচ্ছে বলি যা, আমি করতাম। তো আমার দুয়ে নিয়ে এসে সবাই কেছে যে এগুলো করবো না, কাজ কেমন করবো, ভালো হয়ে যাবো, ওরা বাসায় থাকো। তো আমার আব্বু আমার আম্মু মানে সবাই কান্নাকাড়ি কইতেছে আচ্ছা যা আমাদের রয়েছে, তুই থাক বাসায় থাক, তুই ওর ভবিষ্যৎ তুই একটা কাজকর্ম কর, তুই ভালো হয়ে যা। আমার ফ্রেন্ডটা বলতেছে যে তুই ওই জায়গায় গিয়া মানে আরো যে ফ্রেন্ডের সঙ্গে খারাপ কাজ করছি আর যে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করছি আর বাবা মার কাছে তো ক্ষমা চাইনি, ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিছি, মানে তুই ওই জায়গায় গিয়া সবার কাছে বল, আর মানে আমার মতো ভুল যাতে কেউ না করে, মানে বন্ধুরা আমার বিশ্বাস করছে, মানে বাবা মা আমার বিশ্বাস করছে, মানে ঘর থেকে আমি টাকা চুরি করতাম, আমার আব্বু বলতো যে না ওই তো অসম্ভব, নিতেই পারে না, ও কখনো তো টাকা নিত না, কিন্তু আমি তো নিতাম, কিন্তু বিশ্বাস করতো না কেউ, ওই যে গণকের কাছে যাইতো উল্টাপাল্টা একটা বলে দিত, উমুক কিনিস, মানে আর কিছু হইতো না, এরকম আমার অনেক বিশ্বাস করতো, মানে বিশ্বাসের কারণে কোনো মানে শাসন করে না সমস্যা, মানে আমি শুনছি মানে আমার দাদি বলছে আমার আম্মু বলছে যে আমি মানে জন্মানোর পৃথিবীতে আসার আগে আমার আম্মুর 4টা ছেলে মারা গেছে, তো আমার আব্বুর আমার আম্মুর শখ আছে যে একটা ছেলে দরকার, তো মানে এর জন্য আমার কিছু বলতো না, যে মানে আমার আম্মু বলে যে কি ময়রা বাচ্চা একটা মাত্র পোলা মারা দরকার নেই, এই জন্য মানে আমার গায়ে কখনো হাত দিত না, আর কিংবা কেউ কখনো শাসনও করতো না, মানে একটা খারাপ কাজ করতেছি আরেকটা মানে উপরের দিকে উঠতেছি, কিন্তু মানে কেউ কোনো শাসন করতেছে না, ভয় পাইতেছে এরকম কিছু।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের আজকের অতিথি রায়হান রাব্বির জীবনের চরম অপ্রিয় সত্য। 21 বছরের বয়স, এখনো ড্রাগ অ্যাডিক্ট, এখনো ড্রাগ নেয়, কিন্তু ও চায় ভালো জীবনে ফিরে আসতে। কিন্তু শেষ পর্যন্ত কি পারবে? আপনি এখন কি ধরনের ড্রাগ নেন?
এখন মানে তিন চার দিন যাবত মানে আমি কোনো কিছুই খাইতেছিলাম না, মানে কোন ওইগুলো তো।
তিন চার দিন আগে আপনি কি নিয়েছেন?
মানে তিন চার দিন আগে আমি মানে শুধু ইয়াবা দুইটা ইয়াবা খাইছিলাম, মানে না পাইরা মানে এর আগে থেকে এক মাস আগে থেকে মানে আপনার এই যে ফেন্সিডিল এগুলো মানে সবকিছু অফ করে দিয়েছি, মানে ইয়াবাটা অফ করতে পারতেছি না। তো তিন দিন আগে মানে নিয়ত করছি যে।
আপনি এর আগে কতবার অফ করেছেন, কতবার ফিরে আসছেন?
একবার একবার দুইবার অফ করছিলাম,
কিন্তু ফিরে আবার ফিরে
গেছে।
আমি সেই জায়গাটাই বলছিলাম যে প্রপার যদি ট্রিটমেন্ট না হয়, যদি ওদেরকে রিহ্যাবিটেট না করা হয়, তাহলে এই আজকে যে রাব্বি রায়হান এখানে সে ওয়াদা করছে যে সে আর কখনো খারাপ কাজ করবে না, মানুষের কাছে মাপ চাচ্ছে, এগুলো আসলে বিলিভ করাটা খুব মুশকিল। তবে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, আমরা বিশ্বাস করতে চাই। আমরা রাব্বি রায়হানকে সংশোধন করতে চাচ্ছি না, আমরা শুধু রাব্বি রায়হানকে সামনে এনে বলতে চাচ্ছি আপনি কি ওর মতো হবেন, কিংবা ওর মতো একজন অপরাধী, ওর মতো একজন দুর্ধর্ষ কি বলা যেতে পারে সন্ত্রাসী আপনার পরিবারে জন্ম হোক, সেরকম ব্যবস্থা কি আপনি আপনার পরিবারে করে রেখেছেন? তাহলে সেটা নিবারণ করুন আপনার ভালোর জন্য, নইলে আপনার সন্তান আপনারই গায়ে হাত তুলবে, এবং সেটার বাস্তব উদাহরণ আজকে আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি। আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব, তবে তার আগে এই মুহূর্তে আমি কথা বলতে চাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার পরামর্শ আমরা প্রতি অনুষ্ঠানে পেয়ে থাকি এবং যে বিষয়গুলো নিয়ে এখানে কথা হয়, যাদের জীবনের অপ্রিয় সত্যগুলো উঠে আসে, তিনি মূলত ওইসব বিষয়ের উপরই এক্সপার্ট। তিনি আজকের এই অনুষ্ঠানটি শুনলেন, তার কি মতামত আছে আমরা চলুন একটু শুনি। ডক্টর তাজুল ইসলাম, শুনলেন তো, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনার জন্য, কি বলার আছে আপনার?
জি, আমি রায়হান আব্বির কথা যেতে শুনেছি। আমি একজন পেশাগত জীবনে আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ এবং আসক্তি বিশেষজ্ঞ, আমি মাদকাসক্তি চিকিৎসা করতে গিয়ে যে রোগীদের যে কাহিনী শুনি এবং মাদক বা নেশার যে কারণগুলি দেখা যায় বা উপসর্গগুলি দেখা যায়, সবকিছুই একবার টিপিক্যালি রায়হান আব্বির মধ্যে পড়েছে। যেমন কারণ যেগুলি আছে মাদকাসক্তির জন্য সবাই জানা রাখতেছি, অনেক কারণের ভিতরে এটা হচ্ছে এই যে পরিবারে যদি মা বাবা কেউ যদি মাদকাসক্তি হয়, বিশেষ করে বাবা যদি হয়, তাহলে সেই পরিবারের সন্তানরাও মাদকাসক্তিতে বেশি পরিমাণে যাবে, প্রায় 5-7 গুণ বেশি সম্ভাবনা থাকে যে তারা মাদকাসক্ত হবে। রায়হান আব্বির ক্ষেত্রে দেখা গেছিল তার বাবা মদ খেত। আমাদের সবচেয়ে বড় মডেল হচ্ছে নিজেদের মা বাবা, আমরা তাদেরকে আইডল হিসেবে ধরে, আদর্শ হিসেবে ধরে, অনুকরণ করে, অনুসরণ করি আমরা, কিন্তু আমাদের মূল্যবোধ তৈরি করি, আমাদের অভ্যাস তৈরি করি, আমাদের জীবন লক্ষ্য তৈরি করি। যদি বাবা সেরকম হয় এবং যে বাবার মতে তো সেই বাবা যেটা আমরা শুনলাম যে সে পরিবারে অত্যাচার নির্যাতন করতো, অর্থাৎ স্বাভাবিকভাবেই ওই অত্যাচার নির্যাতন এবং বিপরীত অবস্থায় যে সংসার, সেই সংসারে মানুষ হলেও সেই ধরনের পরিবারের সন্তানরাও কিন্তু নেশাটিকে যেতে পারে।
এখানে দুটো জিনিস, তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের শ্রোতাদের কাছে, বিভিন্ন রকমের কমেন্টস পড়ে আমরা যেটা বুঝতে পারছি যে নেশাগ্রস্ত মানুষের ক্ষতির লিমিটটা আসলে কত বড় থাকতে পারে। এই যে ও বাবার গায়ে হাত তুলেছে, মায়ের গায়ে হাত তুলেছে, বোনের সব কসমেটিক বিক্রি করে দিচ্ছে, বোনের গায়ে হাত তুলতেছে, ফ্রেন্ডকে মেরে ফেলছে এবং সবচেয়ে কাছের বন্ধু, এই বিষয়গুলো একজন নেশাগ্রস্ত মানুষের জন্য স্বাভাবিক কিনা আপনার কাছে কি মনে হয়?
হ্যাঁ, না স্বাভাবিক হওয়ার কথা না, কিন্তু নেশা একটা পর্যায়ে যেটা হয়, আমরা বলি যে মানুষ নেশা যেটা করে এটা আসলে কেমিক্যালি আসক্ত হয়ে পড়ে। ব্রেনের যে কতগুলি রিওয়ার্ড সিস্টেম আছে, মেসোলিমবিক ডোপামিন সিস্টেম যেটা আছে, সেই সিস্টেমটাকে সে দখল করে নেয়। অর্থাৎ আমরা তীব্র আনন্দ যেমন পাওয়া বা তীব্র উৎসাহ উদ্দীপনা যেমন পাওয়া, এই সবকিছু কিন্তু এই নেশার উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে আমাদের ব্রেনের যে সামনে প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদের বিবেচনা বোধ, আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আমাদের বা আমাদের আচরণ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, সেই জায়গাটাকে যদি নষ্ট করে ফেলে, যার ফলে দু তিনটা কারণে, একত্রে ব্রেনের বিভিন্ন জায়গায় বৈকল্য সৃষ্টি হওয়ার কারণে তার ভিতরে মমত্ব বোধ বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, যেটা আমরা পুরো সোশ্যাল বিহেভিয়ার বলি, যে স্বাভাবিক আচরণগুলি বা ধর্মীয় যে আচরণগুলি সেগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারা আসলে এক কথায় আমরা বলি যে মাদক যারা ধরেন তারা ঠিক মানুষ না হয়ে তারা দানব হয়ে যায়। হ্যাঁ, তখন তারা কি করতে শুরু করে, মা বাবা মাঝযুদ্ধ করেই শুরু করে, এবং এটা কারণ আছে স্বাভাবিকভাবেই, তারা যেহেতু মাদক খাওয়ার জন্য তাদের টাকা দরকার হচ্ছে, টাকা সংগ্রহ করার জন্য প্রথমে সেই করেন বা তার যা কিছু আছে সব বিষয়ে বিক্রি করে, তারপরে তাদেরকে চাপ দিয়ে বা অন্যান্য ভাবে নির্যাতন করে টাকা নিতে চায়, পরে চিন্তা করতে চায় বা বাজে বাইরে অন্যদের উপর জানি এগুলো করে, এগুলি টাকার জন্য যেমন করে, আবার একই সঙ্গে যেমন আপনি বন্ধুত্ব একসাথে ফোন করছে সেটা একই কাজ হবে।
আপনার সাজেশনটা কি থাকবে যে এই রাস্তা থেকে বের হয়ে আসতে হলে একজন মাদকাসক্ত, আমরা বিলিভ করি যে আজকের অনুষ্ঠানে অনেক বন্ধু আছেন যারা এরকম মাদকাসক্ত এর চেয়েও হয়তো ভয়াবহ কাজ করেছেন, তাদের জন্য আপনার টিপিক্যালি কি বলার থাকবে যে তারা আসলে কোথায় গেলে বা কি করলে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে?
জি, অনেক ভালো প্রশ্ন করছিলেন রাহেমার মতন। এরকম যাদের মনে উদয় হয়, শুধু বুদ্ধি উদয় হয় যে না আমরা একটা খুব খারাপ জগতে চলে গেছি, একটা মধ্যে চলে গেছি, আমি বলে একটা ব্ল্যাক হোল, একটা গভীর একটা গর্তের মধ্যে পড়ে গেছি, সেখানটা আমাদের বের হয়ে আসতে হবে। প্রথমে তাদের বুঝতে হবে যে তারা একটা খুবই মানে আত্মঘাতী একটা মানে সর্বনাশা পথে এগিয়ে চলেছে। মাদক এমন একটা জিনিস যেটা সাময়িক তীব্র আনন্দ দেয়, সে আনন্দটা এত বেশি তীব্র থাকে এর যে কুফল আছে, এর যে সামাজিক আর্থিক নৈতিক শারীরিক এবং অন্যান্য সমস্যা কি হয় ওগুলি তাদের দিকে দৃষ্টি পড়ে না, তারা অন্ধ হয়ে যায়। সেজন্য তাদের প্রথমে বুঝতে হবে যে এর অত্যন্ত খারাপ পরিণতি আছে, সেই খারাপ পরিণতিটাকে লক্ষ্য রেখে যে সাময়িক যে তৃপ্তি বা আনন্দ পাওয়া সেটাকে আমি দমন করে আমি জগৎ থেকে উঠে আসবো এবং আসার জন্য যা যা করার প্রয়োজন আমি তা করতে প্রস্তুত থাকবো। এই যে মানসিকভাবে দৃঢ় একটা ইচ্ছাশক্তি পোষণ করা, প্রথমে তাদের এটা করতে হবে। কিন্তু আমি আবারও বলি, শুধু ইচ্ছাশক্তি দিয়ে মাদকাসক্তি থেকে ফিরে আসা যাবে না, এই জন্য তাদেরকে একজন প্রফেশনাল অর্থাৎ মনোচিকিৎসকের সহায়তা নিতে হবে এবং সবচেয়ে বড় সহায়তা লাগবে তার পরিবার এবং ওই পাশে সমাজকে। তিনটা গ্রুপ আমরা বলি, চিকিৎসক, পরিবার এবং মাদকাসক্ত সেই ছেলে বা মেয়েটি, এই তিনটা গ্রুপ একত্রে যদি একসঙ্গে কাজ করে এবং বেশ কিছু বিরিয়াল ব্যাপার আছে, আমি সবাইকে জানা দেবো কিছু নিরাময়ের জন্য এখন কিছু কার্যকরী ওষুধও আছে, যার ফলে সেই ওষুধগুলি খেলে তাদের যে শারীরিক কষ্ট যে কষ্টগুলি নিবারণ হয়, নেশার প্রতি যে আগ্রহ আকর্ষণ থাকত সেটাও অনেকটা কমে আছে। আর বাকিটা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন রকমের কাউন্সিলিং এবং থেরাপির মাধ্যমে আমরা তাদের পুরো জীবন ব্যবস্থাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে আবার নতুন করে সেইভাবে যদি আমরা আবার আগে নিতে পারি তাহলে মাদকাসক্ত কিন্তু পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার পরামর্শ জানিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, কয়েকটি পড়তেই হয়। সাজ্জাদ কেরানীগঞ্জ থেকে লিখেছে, আজকে যিনি এসছেন তিনি চরম অন্যায় করেছেন, এই অন্যায় এই পাপের ক্ষমা নেই, কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি রাব্বির চরম শাস্তি দাবি করছি। রিক্তা ফার্মগেট থেকে লিখেছেন, জীবনে অনেক বেয়াদব দেখেছি কিন্তু এই রকম বেয়াদব দেখিনি, মানুষ খারাপ হয় কিন্তু এতটা খারাপ হয় কিভাবে, জঘন্য অপরাধী সে। সিরাজ কক্সবাজার থেকে লিখেছে, রাব্বি শুরু থেকেই খারাপ পথে চলেছে, ও কারো কথা শুনতো না, ওকে ছোটবেলা থেকেই মূলত শাসন করার দরকার ছিল, ওকে আর্মিদের কাছে দিলে ঠিক হতো, ওখানে ওর উচিত শিক্ষা হতো। আমি জানি না আপনি কেন এই কথাটা বলছেন। নবাব সিরাজগঞ্জ থেকে লিখেছে, ছি এত জঘন্য অপরাধী রাব্বি, আপনি কোনো কিছুতেই আপনার ক্ষমা হবে না, জীবনে এত পাপ করেছেন এই অল্প বয়সে কোনোভাবেই ক্ষমা করা যায় না। কাঞ্চন খিলগাঁও থেকে লিখেছে, পাপ করতে করতে রাব্বি পাপের চরম সীমায় পৌঁছে গেছে, তবে যত বড় পাপি হোক আল্লাহ নাকি পাপিকে ইচ্ছা করলে ক্ষমা করেন, তাই বলবো রাব্বিকে একবার সুযোগ দেওয়া হোক, দেখা যাক ও ভালো পথে ফিরে আসতে পারে কিনা। ফারুক ঢাকা থেকে লিখেছে, যাহা বলিব সত্য বলিব আমি নিয়মিত শুনি, তাই অনুষ্ঠান শুনেই মূলত অপরাধীরা তাদের ভুল বুঝতে পেরেছে, সুতরাং এই অনুষ্ঠান ধন্যবাদ পাওয়ার যোগ্য, আর রাব্বিদের মতো অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। সুইটি চট্টগ্রাম থেকে লিখেছে, রাব্বির কথা শুনে আমার ভয় লাগছে যে মানুষটা তার বাবা মাকে মারতে পারে, সে সবাইকেই মারতে পারবে, এদের শনাক্ত করতে হবে, উপড়ে ফেলতে হবে এদের মূল। জুয়েল রানীনগর থেকে লিখেছে, রাব্বিকে সবার সামনে দিনের বেলায় গুলি করে মারা উচিত, মানুষ অতিষ্ঠদের জন্য, এদের মারলে জনমনে শান্তি ফিরে আসবে, এদের বাঁচার কোন অধিকার নেই। এভাবে না চিন্তা করা যাবে না, সবসময় একটা কথা মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি আজকে একজন রাব্বিকে দেখে রাব্বিকে যদি মেরে ফেলেন, রাব্বিরা কেন রাব্বি হয় সেই জায়গাটিকে যদি আপনি মেরে না ফেলেন, রাব্বির জন্ম হতেই থাকবে। রাব্বি অপরাধ করেছে, সুতরাং রাব্বির অপরাধটাকে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে এটাকে সামষ্টিকভাবে চিন্তা করুন, এই অর্থে যে রাব্বির মতো অপরাধী সমাজে কেন জন্ম নেয়, এই বিষয়টা যদি চিন্তা করেন, এই বিষয়টাকে যদি স্টপ করে দিতে পারেন, তাহলে রাব্বিরা সমাজে অনেক ভালো কাজ করবে। রাব্বি, অনেক বাজে বাজে কমেন্টস এসছে, আমি সেখান থেকে কিছু ফিল্টার করে আপনার জন্য পড়েছি, কি বলার আছে আপনার?
মানে লিসেনারদের উদ্দেশ্যে বলার আছে, মানে আমার মতো এরকম ভুল বা অপরাধ যাতে কেউ না করে, মানে বন্ধুদেরকে বিশ্বাস করা ঠিক আছে, কিন্তু মানে যারা যেসব বন্ধুরা নেশা করে, যারা ভালো আছে তাদেরকে যাতে ভালো করার চেষ্টা করে। কিন্তু আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডরা আমার টাকা দিচ্ছে নেশা করার জন্য, যে তুই গুলা খাবি আমি হ যা করে, কিন্তু এরকম টাকা কেউ দেবে না, যারা নেশা খায় তাকে ভালো করার চেষ্টা করবে, কিন্তু মানে অত বেশি বিশ্বাস করেন না যে বিশ্বাসের কারণে মানে জীবন হারাইতে হয়। যেহেতু আমার এক ফ্রেন্ড মানে আমার এত বিশ্বাস করছিল, তার বিনিময়ে তার জীবনটা দিয়ে দিতে হয়েছে।
সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, তার একটা বাস্তব এক্সাম্পল আজকের এই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জীবন সুন্দর হোক, নির্মল হোক, এই প্রত্যাশা থাকছে যাহা বলিব সত্য বলিব থেকে। আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই, তবে বরাবরের মতে রয়েছে চিঠি কিংবা ইমেইল সেগমেন্ট, এবং আজকে চিঠি এবং ইমেইল সেগমেন্টটি কে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন সেটা আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সিরাজ চট্টগ্রাম থেকে, আমি দীর্ঘদিন ধরে যাহা বলিব সত্য বলিব শুনে আসছে, আমার খুব ভালো লাগে। আমার জীবনে একটি দুর্ঘটনা রয়েছে, অর্থাৎ একটি ভুল রয়েছে, তা আমি আজ সবার সামনে বলতে চাই, আর সে কারণেই আজকের এই চিঠি লেখা। সাধারণত আমার পড়ার টেবিলে আমি কাউকে বসতে দিতাম না, এমনকি আমার ছোট বোন কেউ না। একদিন স্কুল থেকে এসে দেখি আমার ছোট বোন আমার পড়ার টেবিলে বসে আছে, দেখে আমার খুব রাগ হয়, আমি নিজেকে সামলাতে পারি না। আমি আমার ছোট বোনকে ধরে খুব মেরেছিলাম, আর সে কারণে আমার ছোট বোনের শরীরে জ্বর চলে আসে, ও খুব কেঁদেছিল। আমি তখন বুঝিনি, আমি যে সেটা ভুল করেছিলাম এখন আমি তা বুঝি, সেটা আমার খুব বড় ভুল ছিল। আজ আমার মনে হয় ওটা আমার করা উচিত হয়নি, আমি এর জন্য অনুতপ্ত।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে যে বন্ধুটি চিঠি পাঠিয়েছেন তাকে, আপনার যে উপলব্ধি সেই উপলব্ধি হাজার মনের উপলব্ধি হোক, আপনার জীবনে এই ভুলটি ফিরে না আসুক। একই সাথে অনুষ্ঠান শেষে যে কথাটি বলে থাকি, কারো জীবনেই এই ভুলগুলো ফিরে না আসুক। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জি কিবরিয়া আবারও তার পুরো টিম নিয়ে হাজির হয়ে যাবে, সঙ্গে থাকবে আরো একজন যিনি তার জীবনের দগ্ধ ঘাকে আলোর সামনে এনে আপনাকে সতর্ক করে যাবে, আপনি যেন তার মতো ভুল না করেন, আপনি যেন তার মতো অপরাধ না করেন। আমাদের এই অনুষ্ঠানটি শুনে যখন এখানে যারা বিভিন্ন রকমের ক্রাইমের সঙ্গে জড়িত, যারা অপরাধ করেন, তারা তাদের বিবেকবোধের জায়গা থেকে সে যখন স্বীকার করেন ভুল করেছি এবং থেমে যাচ্ছেন, তখন আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানটা সাকসেস। এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসা নিয়ে আরো অনেক অনেক দূর এগিয়ে যাক। আপনারা আপনাদের জীবনের যে সঞ্জীবনী শক্তি, পজিটিভ যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে সমাজের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য অন্যতম ভূমিকা রাখুন, তাহলে আপনার পরিবার উন্নত হবে, আপনি উন্নত হবেন, আর আপনার পরিবার উন্নত হলে সমাজ উন্নত হবে, সমাজ উন্নত হলে আমাদের রাষ্ট্র উন্নত হবে, এবং একটা সময় আমরা বলতে পারব এই দেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশ। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি, অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে আর জে কিবরিয়া, সাউন্ড এডিটর মঞ্জু, আর জে রাজু, সর্বোপরি জেবিএসবি টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক।
নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। This track was downloaded from FusionBD.com.